This track was downloaded from FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি অন্ধকারের গল্পে। রোববার রাত মানে হচ্ছে ঢাকা এফএম 90.4 আপনার প্রিয় স্টেশনটিতে শুরু হয়ে যায় অন্ধকারের গল্প। ইভান হাজির হয়ে গেলাম এবং অন্ধকারের গল্পে বরাবরের মতো আজও একজন অতিথির সাথে আমরা কথা বলব, যিনি আসলে আমাদের এই অন্ধকারের গল্পে কথা বলতে আসেন, অতিথি হয়ে আসেন। তিনি অপরাধ জগতের মানুষ হন, কিংবা অপরাধ জগতের বাইরেও আমরা নানান ধরনের অপরাধ বোধ কিংবা অন্ধকার জগতের গল্পগুলো এখানে তুলে আনি। সেসব মানুষরা এখানে এসে সরাসরি কথা বলেন এবং তারই পরিক্রমায় আজও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। আজও আমাদের সাথে এমন একজন প্রফেশন, সেটাকে বলা যায় কিনা আমি জানি না, তবে যদি আমি বলার খাতিরে বলি, এমন একটি প্রফেশনের মানুষ আজ কথা বলতে এসেছেন যার কথা শুনতে শুনতে আপনি আসলে হয়তো একদমই আঁতকে উঠবেন কিংবা শিউরে উঠবেন। আমরা প্রায় কিন্তু শুনে থাকি গ্রাম্য সিদেল চোরের কথা, এবং সিদেল চুরি সেটা যে কতটা আসলে তার পেছনে কতগুলো গল্প থাকে কিংবা পেছনের কত ধরনের কত কিছু মেকানিজম থাকে, সেই সব কিছু কিন্তু আজ আমরা জানতে চেষ্টা করব। এবং একজন যদি আমি এভাবেই বলি যে একজন সিদেল চোর অপূর্ব, তিনি আজ কথা বলতে এসেছেন। তবে বলে নিই যে দর্শক শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে আজ জয়েন করবেন তাদের জন্য বরাবরের মতোই কিন্তু সুযোগ রয়েছে আপনার মতামত জানানোর, আপনার কথাগুলো শেয়ার করবার, পাশাপাশি আপনার যে কোনো মূল্যায়ন যে কোনো কিছুই কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। তবে বরাবরের মতো বলব যে সেটা একান্তই যেন আপনার বিবেক তাড়িত হয়, আপনার মূল্যবোধের জায়গা থেকে হয়। অন্ধকারের গল্প যে কাজটি করে আপনারা সবাই জানেন, শুধুমাত্র আমরা ঘটনাগুলিকে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বলেন আর যা কিছুই বলেন সেই সবকিছু কিন্তু আপনাদের হাতে, এবং একেবারেই সেই সিদ্ধান্তটা আসলে আপনারা নেবেন। আমরা আরেকটি উদ্দেশ্য অবশ্য আমাদের আছে এই অনুষ্ঠানটি আয়োজন করার, সেই উদ্দেশ্যটি হচ্ছে যে অপরাধ জগতের কথাই বলেন বা যা কিছুই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে অন্ধকার জগতে সেই গল্পগুলো তুলে ধরি, সেই গল্পগুলো সত্যি গল্পগুলো যখন বলতে বলছেন অতিথিরা তখন আসলে গল্পের মতোই শোনায়। সেখান থেকে আপনি যদি এতটুকু সচেতন হতে পারেন, আপনি কিংবা আপনার মাধ্যমে আপনার পরিবার পরিজনের কেউ উপকৃত হয়, সেটা আসলে আমাদের সার্থকতা, সেটাই আসলে আমাদের ভালো লাগা। এবং আজ আমরা যার সাথে কথা বলবো, আমরা আগেই বলেছি এটাকে পেশা বলা যায় কিনা, কিন্তু বলার খাতিরে বললে চুরি এরকম একটি পেশায় যে ছেলেটি জড়িয়েছিল অপূর্ব এবং সিদেল চোর, সে আসলে তার সাথেই আজ আমরা কথা বলবো এবং তার কাছ থেকে আমি আপনাদের হয়েই জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে সেই চুরিতে জড়িয়ে পড়ে, একজন সিদেল চোর কিভাবে আসলে তৈরি হয়, তার পেছনের গল্পটা কি থাকে, এবং তার অভিজ্ঞতা থেকে আমি বেশ কয়েকটি ঘটনা আপনাদের কাছে আসলে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আমি অপূর্বকে মাইক্রোফোনে নিব, তার আগে বলতে চাই আপনাদেরকে কিভাবে আপনারা আমাদের সাথে জয়েন করবেন। আপনারা কিন্তু খুব সহজে আমাদের সাথে জয়েন করতে পারেন, ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনারা কিন্তু খুব সহজেই আমাদের সাথে SMS এ জয়েন করতে পারেন, 16260 এই নাম্বারটি খোলা আছে, এই নাম্বারটিতে আপনারা SMS করলেই কিন্তু SMSটি পেয়ে যাব এবং সেই SMS গুলো অবশ্যই পড়ব এবং সেখান থেকে মোটামুটি আমরা কনসেপ্টগুলো নিয়ে সেই প্রশ্নগুলো কিন্তু অপূর্বর কাছে রাখবো। আর শ্রোতা বন্ধুরা জানাতে চাই, আজকের দিনটি রোববার, 5 এপ্রিলের এই দিনটি 2015, 22 চৈত্র, 1421, 15 জামাদি উসানি, 1436 হিজরি। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটিতে আপনি পুরোটা সময় আসলে জয়েন করে থাকবেন। যদি না খুব বেশি রাত জেগে থাকতে আপনার সমস্যা হয়ে থাকে, কারণ আমরা কখনোই বলি না আপনি আপনার কাজ ফেলে কিংবা আপনার নিজের কাজের ক্ষতি করে আসলে কোন ধরনের আমাদের সাথে থাকেন কিংবা সেরকম কোনো কিছুই আসলে আমরা চাই না, আমরা একটি পোস্ট ফেসবুকে দিয়ে দেব এবং সেই পোস্টে এসে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন, শেয়ার করতে পারবেন যে কোনো কিছু। তার আগে আমি একটু অপূর্বকে মাইক্রোফোনে নিতে চাই এবং যে আসলে আজ আমাদের অতিথি হয়ে এসেছে, অপূর্বর সাথে কথা বলতে চাই। অপূর্ব,
আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম, কেমন আছো?
এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি। আমি একটু শ্রোতাদের কাছে বলে নিই যে অপূর্বকে আসলে আমি তুমি করে বলছি, এই কারণে অপূর্ব তোমার বয়স কত হবে?
এই তো ভাইয়া 19 বছর।
19 বছর, 19 বছরের একটা কিশোর আসলে, এবং খুব দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে সে এরকম একটি পেশায় জড়িয়ে পড়েছে। তার সেই জড়িয়ে পড়া বা যা কিছু রয়েছে পিছনের যে গল্পগুলো রয়েছে, সেই অন্ধকারের গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরব আমি। অপূর্ব, শুরুতে আমি তোমাকে, তুমি অন্ধকারের গল্প কি এর আগে কখনো শুনেছ?
হ্যাঁ, আমি আপনাদের প্রোগ্রাম শুনি প্রায়।
আচ্ছা, তুমি তো জানো যে আমাদের প্রোগ্রামে আমরা সবসময় বলি যে জন্ম থেকেই কেউ আসলে অপরাধী হয়ে জন্মায় না, এবং জন্মের পর সবারই একটি সুন্দর জীবন থাকে। অপূর্ব, তোমারও নিশ্চয়ই সেরকম একটা দারুণ সময় ছিল তোমার ছোটবেলা, তোমার বেড়ে ওঠা, তুমি সেগুলো একটু আমাদেরকে শুরুতে বলো যে তুমি আসলে কোথায় বড় হয়েছো, কোথায় জন্মেছো। তুমি কি নার্ভাস? তুমি কি কোনো কারণে নার্ভাস?
না না, ঠিক আছে।
শিওর?
হ্যাঁ, আমি ঠিক আছি।
আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু জানতে চাই যে তুমি তোমার ছোটবেলার কথাগুলো আমাদেরকে একটু বলো।
যখন ছোট ছিলাম, যে স্কুলে পড়তাম, ক্লাস ওয়ানে যখন পড়তাম তখন স্কুলে যেতাম ঠিক মতো, লেখাপড়া অনেক ভালো ছিলাম, ক্লাসে নাম্বারও ভালো ছিল। তো আমি ঠিক মতো লেখাপড়া করতাম, বাসায় আসতাম, খেলাধুলা করতাম, অনেক বন্ধু ছিল ছোটকালে। তারপরে যখন ক্লাস টুয়ে উঠি তখন আরো ভালো সময় কাটছিল। আমাদের বাড়ি হলো বরিশালে।
বরিশালে কোথায়?
বরিশালে আপনার ওখানকার সবাই খুব ভালো।
আচ্ছা, তোমার তোমরা কয় ভাই বোন ছিলে?
আমরা এক ভাই এক বোন।
এক ভাই এক বোন?
হ্যাঁ।
আচ্ছা, তুমি বড় না ছোট?
সবার ছোট।
সবার ছোট মানে
দুইজনের ছোট।
আচ্ছা, তোমার মানে 3 ভাই বোন? তোমার আরো একটি ভাই এবং আরো একজন বোন রয়েছেন, তাই তো? আচ্ছা, তোমার আব্বা আম্মার কথা একটু আমাদেরকে বলো, তারা কি করতেন?
আমার আম্মা জমিতে কাজ করতো মানুষের গ্রামে, আর আব্বার মাথার বেন ছিল। তো
তোমার ছোটবেলা থেকে?
হ্যাঁ, ছোটবেলা থেকে আমি দেখে আসছি। তো আগে ছিল কিনা আমি জানি না, ছোটবেলা থেকে দেখে আসছি। তো উনি কোনো কাজ করতো না, বাসায় বসে থাকতো, কাজ করবো কিভাবে, অন্ত সমস্যা। তো এভাবেই চলছিল দিন। আমরা অনেক কষ্ট করে যাই, মনে করেন যে চলছি।
আচ্ছা, তুমি তাহলে ছোটবেলা থেকে বাবার এই অবস্থা দেখলে, তোমার স্কুলে যাওয়া বা মানে সংসার কিভাবে চলতো আসলে?
আমার কাজ করতো, ওখান থেকেই চলতো।
আচ্ছা, তোমার তোমার স্কুলের কথাগুলো একটু শুনি, সেখানে বন্ধু কারা ছিল, স্কুলে গিয়ে কি কি করতে, কোনো মজার ঘটনা?
স্কুলে গিয়ে আমরা খেলাধুলা করতাম, লেখাপড়া করতাম। তো আমাদের স্কুলের থেকে ফুটবল দিচ্ছে, আমরা প্রায় সময় ফুটবল খেলতাম মাঠে। আরো অনেক মনে করেন খেলাধুলা করতাম, গোলা শুট খেলতাম, বৌসি খেলতাম, অনেক খেলা খেলতাম।
আচ্ছা, এবং খেলাধুলা মানে পড়াশোনা করতে তোমার কেমন লাগতো? পড়াশোনার প্রতি কি মনোযোগ ছিল?
হ্যাঁ ভাই, আমার পড়াশোনা অনেক ভালো লাগতো, আমি পড়াশোনা খুব মনে করেন পছন্দ করতাম। আমার সবসময় মনে করেন সব থেকে বেশি ভালো লাগতো পড়াশোনা করা। আর স্কুল মনে করেন যখন স্কুলে গেছি
তুমি, হ্যাঁ বলো বলো,
তখন আমি স্কুল কখনো মিস করিনি।
আচ্ছা, তুমি বলছিলে যে তুমি ছাত্র হিসেবে অনেক ভালো ছিল, তোমার মানে এটা কি কারণে? ক্লাসে রেজাল্ট ভালো হতো না কি সেই স্কুলের ঘটনা?
হ্যাঁ, রেজাল্ট ভালো হতো।
আচ্ছা, মানে তুমি কোন সাবজেক্টটা তোমার পছন্দ ছিল বা স্কুলের কত বছর কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে তুমি?
একটু পর্যন্ত ভাইয়া।
আচ্ছা, এরপর কেন করা হয়নি?
এরপরে ওই যে আমার ইয়ের কারণে করা হয়নি।
কি এর কারণে আমাদের খোলামেলা করে বলো।
যে চাচার সাথে চুরি করতে গেলাম।
আচ্ছা, সে বিষয়ে আমরা আসলে শুনবো আরো অনেক কিছু। তোমার মানে বাবার কথা শুনলাম দুর্ভাগ্যজনক ভাবে, তোমার মায়ের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল, কোনো স্মৃতি বা এরকম কোনো কিছু মনে আছে?
মায়ের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, মা আমাকে খুব ভালোবাসত, আর আমিও মাকে সবসময় খুব ভালোবাসি, আর আজীবন ভালোবাসি যে মাকে, মাকে সবসময় বেশি ভালো,
সেটা ভালোবাসো। কিন্তু এরকম কোন ঘটনা মনে পড়ে যে মায়ের সাথে তোমার একদম ছোটবেলায় এরকম কোন ঘটনা কি মনে পড়ে যে খুব মনে পড়ে এখনো, এখনো মনে পড়লে ভালো লাগে?
না, মায়ের কথা তো মনে পড়ে, মা আমাকে কখনোই মনে করেন যে কাঁদতে দিত না, আমি যখনই কান্না করতাম তো মা আমাকে আসে সান্ত্বনা দিত যে তুই কান্দিস না, এটা তোর যা লাগবো আমার একটু আমি দিব, মানে কখনোই কোনো কিছু আমার মনে করেন ছোট থেকে যাই চাইতাম আমার তাই দিত, না পারলো আর কি কম পারলে কম দিত, চেষ্টা করতো।
মা খুব ভালোবাসে। ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন ছিল?
ভাই বোনদের সাথে ভাই ভালো ছিল।
আচ্ছা, ভাই বোনদের সাথে মানে কোন ধরনের মজার ঘটনা মনে পড়ে?
ভাই বোনদের সাথে মজার ঘটনা কি, ছোটবেলা গরিব মানুষ করেছিলাম আমরা তো, মজার ঘটনা তো আমাদের কিছু।
ভাই না বোন বেশি ভালোবাসত? কে বেশি ভালোবাসত?
আমার বোন আমার বেশি ভালোবাসত।
আচ্ছা, এখন এখন মানে তোমার বোন কোথায় আছেন?
বোন বিয়ে হয়ে গেছে।
কিরকম ছোটবেলায় বোনের সাথে ভাই বোনের একটা সম্পর্ক সুন্দর থাকে, মানে কিরকম ছিল, মানে কোন ঘটনা মনে পড়ে তোমার বোনের সাথে মজার কোন সময় কেটেছে বা এরকম কিছু?
মজা তো সবসময় হতো, আমার বোন আমাকে, আমার বোন আমাকে অনেক ভালোবাসত, তো ওর সাথে ঝগড়া হতো বেশি আর কি, ঝগড়া বেশি হতো, আবার বাবা আমাকে বেশি ভালোবাসত, আচ্ছা আমি ওকে ভালোবাসতাম।
কিরকম ঝগড়া হতো, কি কি নিয়ে ঝগড়া হতো?
এমনি আর কি, কিছু হলেই আমি ওরে কইতাম যে তুই আমার লাগে এমন করস কে, তুই আবার আমার কইত তুই ছোড়ে আমার লাগে এমন কথা করস কে, এমন কথা বলতে করতাম, এ নিয়ে ঝগড়া হইতো। তো কিছুক্ষণ পরে ওই আমার ইয়া কইতো, দেখ ভাই এটি করিস না হেন তেন।
আচ্ছা, এবং ছোটবেলায় তোমার সবার ছোটবেলার একটা ইচ্ছা থাকে না যে আমি এটা আসলে এটা হতে চাই ওটা হতে চাই, তোমার এরকম কি হতে ইচ্ছে করতে পারো, এই বিষয়টা আমাদের একটু বলো।
ছোটবেলা আমার ইচ্ছা হতো যে আমি একটা ব্যবসায়ী হব, বড় হয়ে ভালো ব্যবসা করব, সংসারটা চালাবো, আমাদের ফ্যামিলি এই সমস্যা।
ছোটবেলায় তুমি ব্যবসায়ী হওয়ার ইচ্ছে ছিল?
হ্যাঁ ভাই।
আচ্ছা, এটা এটা কিভাবে এই ইচ্ছেটা হলো, মানে অতটুকু বয়সে দেখুন তুমি ব্যবসা বোঝো?
ওই মানুষ করতো না, দেখতাম যে মানুষ ব্যবসা করতেছে, তো আমার ইচ্ছা ছিল যে এরকম ব্যবসা করব, যে মেইন টাকা ইনকাম করব, আমাদের ফ্যামিলির সমস্যা, টাকা দরকার, আমরা সবাই চলতে পারবো, ব্যবসা করে এমন একটা ব্যবসা করব।
আচ্ছা, এবং তোমার বাবাকে, বাবাকে নিয়ে তো সেরকম কোন আসলে স্মৃতি বা এরকম কোনো কিছু মনে নেই আছে?
না না, সে তো আমি তো মনে করেন ছোট কাল থেকে দেখতেছি সে এরকম, তো তার কোনো চিন্তা কিছু দেখতে পাচ্ছে।
আচ্ছা, প্রিয় শ্রোতা, অপূর্বর কথাগুলো আসলে আমরা প্রত্যেকবারই যখন অন্ধকারের গল্পে বিভিন্ন অতিথিরা আসেন এবং তারা কথা বলেন, আমরা প্রতিবারই কিন্তু একটা জিনিস দেখতে পাই যে এই পারিবারিক যে বিষয়টা থাকে সেটা খুবই আমরা দেখি যে প্রত্যেকেরই হয় দারিদ্রতা বলেন কিংবা সেখানে শিক্ষার একটা অভাব বলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি বা সেটা আমরা জানতে পারি। আমরা অপূর্বর কাছ থেকেও কিন্তু সেরকম করি, যে ছোটবেলা নিয়ে আমরা সবসময় ভাবি সবার সময়টা অনেক বেশি রঙিন হয় এবং তেমনটাই হওয়াটা আসলে খুব স্বাভাবিক আপনার কাছেও মনে হবে, আমার কাছে তাই হয়তো মনে হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপূর্ব যখন তার ছোটবেলার কথাগুলো বলছিল, অপূর্ব কিন্তু তার ছোটবেলায় সেরকম মজার কোনো কিছু কিন্তু খুঁজেই সে পাচ্ছে না আসলে বলবার মতো, এবং সেখান থেকে খুব অল্প বয়সে তার যখন মাত্র ক্লাস টুতে সে পড়ে সেই সময় কিন্তু তাকে সেই চুরির মতো একটি পেশায় নেমে যেতে হয়। সেই নেমে যাওয়া কেন, সেটা নেপথ্যের কাহিনী কি রয়েছে বা যা কিছু রয়েছে সেসব কিছু আমরা অবশ্যই শুনব, তার আগে আরেকটিবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমাদের সাথে যারা জয়েন করতে চান তারা খুব সহজে আমাদের সাথে জয়েন করতে পারেন, কিভাবে নিয়মটি আরেকটিবার বলছি, আপনারা আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে একটি পোস্ট আমি দিয়ে দিয়েছি এবং সেই পোস্টে বরাবরের মতোই দেখতে পারবেন যে অপূর্ব মাত্র 19 বছর বয়সের একটি ছেলে যার কথা বলছিলাম যে সে, তাকে যদি আমরা হয়তো তাকে অপূর্ব নামে অনেকেই ডাকে না, তাকে হয়তো চোর নামেই অনেকে ডাকে, এবং সেরকম কিশোর বয়সের একটি ছেলে তার একটি ছবি, যে ছবিটি আমাদের ঢাকা এফএম 90.4 এর এই স্টুডিওতে বসে সরাসরি সে যে কথা বলছে সেই কারণে ছবিটি আমরা সেরকম একটি ছবি কিন্তু পোস্ট করে দিয়েছি। আরেকটি কথা, ছবি দেওয়ার পর অনেকেই আমাদেরকে বলেন বা প্রচুর কমেন্ট আমরা পাই যে আপনারা কেন অতিথিদের পুরো চেহারাটা দেখাচ্ছেন না বা সেরকম একটি ছবি কেন দিচ্ছেন না। আমার মনে হয় যে আপনি যদি কিছুক্ষণের জন্য আসলে ভাবেন যে কেন আসলে পুরো ছবিটা আমরা দিচ্ছি না, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুভবটা নিশ্চয়ই আপনাদের মাঝখানে আসবে, কারণ আমরা একটা বিষয়ে নিশ্চিত এবং বিশ্বাস করি, এই মাইক্রোফোনের সামনে যারা কথা বলতে আসেন তাদেরকে একটা জায়গায় আমরা আসলে সম্মানটা করি। সেই জায়গাটা হলো এই যে সেই মানুষগুলো তাদের অপরাধের কথাগুলো সরাসরি লক্ষ লক্ষ মানুষের সামনে এই মাইক্রোফোনের মাধ্যমে তারা কিন্তু শেয়ার করে দিচ্ছে, এবং সেই মানুষটা তখনই শেয়ার করছে যখন কিন্তু সে তার সেই ঘৃণিত পেশাটি থেকে সরে আসছে, সেখান থেকে বিভিন্ন কারণেই হোক না কেন সেখান থেকে তারা সরে এসে একটা স্বাভাবিক জীবনের দিকে তারা এগিয়ে যেতে চাইছে বা সেই জীবনটা পেতে চাইছে। তো সেই মানুষগুলো যখন সেই রিয়েলাইজেশনের জায়গায় আসে, তাদেরকে নতুন করে বিব্রত করা বা সোসাইটির কাছে তাদের একেবারে পুরো চেহারা উন্মোচন করে দিয়ে তাকে সামনের সেই সদিচ্ছার জায়গাগুলোকে আমরা নষ্ট করে দিতে চাই না। আপনাদের প্রতিও শ্রদ্ধা রেখে বলছি যে যারা একেবারেই দেখার জন্য বেকুল হয়ে থাকেন সে বেকুলতা অস্বাভাবিক না, সে বেকুলতার প্রতি আমাদের সম্মান রয়েছে। তারপরও আমাদের এই এই যে সিদ্ধান্তটি যেমন করে ছবি দেয়া সেটাকে নিশ্চয়ই আপনারা সম্মান জানাবেন, আমাদের সাথে থাকবেন, হয়তো আমাদের জায়গায় থাকলে আপনিও একই কাজই করতেন। এই ছাড়া আপনাকে যে কথাটা বলতে চাই যে আপনার মতামতটা অনেক বেশি জরুরি, কারণ এই অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যখনই ফেসবুকে কমেন্ট করতে থাকবেন, কমেন্ট আমি পড়ব, অপূর্বর কথা শুনতে আপনারা নিশ্চয়ই আপনাদের কথাগুলো আমাদেরকে জানাবেন, সেই সব কিছু ধরেই কিন্তু আমরা আসলে আগাবো এবং সামনের দিকে এগিয়ে যেতে চাইব। অপূর্বর কাছে আরো একটি বার আমি ফিরে যেতে চাই। অপূর্ব তার ছোটবেলার কথা বলছিল যে পড়াশোনা সে আসলে কমপ্লিট করেনি বা কেন করেনি সেটা আমরা একটু শুনতে পেরেছি, যে তারপরে কিন্তু সে এই চুরিতে নেমে পড়ে, এবং পরে আসলে কি হলো, কেন সে চুরিতে নেমে পড়লো সেগুলো আমরা জানব। আমি তার আগে অপূর্ব তুমি তোমার যে বড় হওয়ার কথা বলছিলে বরিশালে, যেখানে তোমার বেড়ে ওঠা, জন্ম, সবকিছুই, তো তোমার যারা বন্ধুরা ছিল, অন্যান্য বন্ধুরা ছিল, তারা তো পড়াশোনা ঠিক মতো করত বা তুমি তো ছাত্র হিসেবে অনেক বেশি ভালো ছিলে, তো সেই বন্ধুদের সাথে তোমার সম্পর্কগুলো কেমন ছিল?
বন্ধুদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, সবার সাথে আমার সম্পর্ক ইনশাল্লাহ ভালো ছিল।
তো কোন বন্ধুর নাম কি মনে পড়ে এখন?
হ্যাঁ, আরিফ।
কি করতে তোমার স্কুলে গিয়ে? কি করতে
স্কুলে গিয়ে? আমরা একসাথে পড়তাম, এক বেঞ্চে বসতাম, একসাথে থাকতাম।
কোন দুষ্টামি বা এরকম কোনো কিছু করতো
না? দুষ্টামি তো এগুলি হতোই, এমনি
কি ধরনের দুষ্টামি?
এই তো মারামারি করতাম, তারপরে দৌড়াদৌড়ি করতাম, একসাথে খেলতাম, দুজন একসাথে থাকতাম।
আচ্ছা, মানে দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করতো।
হ্যাঁ।
আচ্ছা, এবং আর কোন বন্ধু? আর ইচ্ছা
আর ইচ্ছা মনে করেন যে আমার টিচার আছে স্কুলের টিচার, যে হেডমাস্টার, উনি আমাকে অনেক পছন্দ করতো।
তোমার
সবসময় আমাকে বন্ধু বলে ডাকতো
তোমার হেডমাস্টার?
হ্যাঁ।
আচ্ছা, এটা এটার কারণ কি?
আমি অনেক ভালো রেজাল্ট করি সবসময়।
তুমি অনেক ভালো রেজাল্ট করি, কারণ মানে
আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম, আমাকে অনেক আদর করত।
আচ্ছা, আমরা একটু মূল ঘটনার দিকে যেতে চাই। অপূর্ব, তারপর ধীরে ধীরে তুমি এই ক্লাস টু পর্যন্ত পড়ে কোন ধরনের, মানে এটা কি তোমার এই যে চুরিতে নেমে যাওয়া বা যা কিছু, এটা কি তোমার সেই দারিদ্রতার জন্য বা এরকম কোনো কিছু না হয়? তুমি তোমার চাচার কথা বলছিলে, আমরা একটু সেই ঘটনার দিকে যেতে চাই, কিভাবে ধীরে ধীরে তুমি চুরিতে জড়িয়ে পড়লে বা সেগুলো আমাদের একটু বলো।
ভাই, একদিন আমি আমার চাচার কাছে বললাম যে চাচা, কাকু কইছি যে কাকু আমাদের 10 টাকা দেন, কি করবি? বলছি যে মজা খাবো। উনি বলছে আমার কাছে টাকা নেই। যা, বললাম দেন না 10টা টাকা। তো উনি বলছে তোমার টাকা দিতে পারি, একটা কাজ করে দিবি। কি কাজ? কয় তুই আমার সাথে থাকবি, কাজ করবি, তোর আরো টাকা দেবো। আমি বলছি কি কাজ বলেন? তো উনি বলছে যে তুই কাজ করবি কিনা সেটা বল। আমি বলছি আচ্ছা করুন, দিনের বেলা বললে তাইলে করুন। উনি বলছে যে না, রাত্রেবেলা করতে হবে। আমি কই না বাবা, আমি রাত্রেবেলা করতে পারবো না, আমার দিনের বেলা স্কুল আছে, তো স্কুলের টাইম ছাড়া যতক্ষণ করবেন ততক্ষণ পারুন। উনি বলছে না, রাতে যাবি কষ্ট করে, তোর টাকা তোর তো টাকা দেবো, সমস্যা কি? তো আমার 50 টাকা দিল, ইয়াকে বললো যে খা, আমি রাত্রেবেলা আমরা দেয়া করেছি। তো রাত্রেবেলা উনি আমার ডাক দিল, ডাক দিয়ে বললো এদিকে আয়। গেলাম, তখন আমার চোখে ঘুম ঘুম, অনেক ঘুম, ছোট ছিলাম তো। তো উনি বললো যে আমার সাথে আয়। আমি গেলাম, তো ওনাদের একটা রুম ছিল, একটা রুম ছিল, তো রুমের ভিতরে গেছি, যা দেখি আরো 4 জন আছে। তো আমার নিয়ে গেল, বললো যে বস। বসলাম, তারপরে দেখলাম যে ওনারা লুঙ্গি কাঁচা দিতেছে সবাই, তেল মালিশ করলো সবাই, আমারও বললো তেল মালিশ করে দিলাম। আমার বললো লাও তেল দি, আমি বললাম না আমি তেল দেবো না, কাছে সমস্যা নাই শাবল ডালো, বললো যে ঘর ছিল একটা, ওই ঘরে সব কিছু আসিল, তো বললো যে শাবল ডালো লইলাম, আরো দিয়ে খন্তা আসিল, পরে কোদাল আসিল, ওগুলি নিল, নিয়া রওনা হইলাম। নেওয়ার পরে আমার অনেক ভয় লাগতেছিল, অনেক মারাত্মক ভয় লাগতেছিল যে কি করব, তখন কোথায় যাইতেছি আমরা। তারপরে বের হইলাম, বের হওয়ার পরে যাইতেছি সবাই মিলা, জিজ্ঞেস করলাম কাকা আমরা কোথায় যাইতেছি, তুই আমার লাগে কোনো কথা কবি না, কয় সিধা হাঁটতে স্যার কইতেছি তোর যা যা কমু তা করবি, কোনো কথা কবি না, আচ্ছা ঠিক আছে। তা তখন আমার অনেক ভয় লাগতেছিল, তো উনি বললো যে আয়, বললো লুঙ্গি কাঁচা দেওয়া হয়েছিল, আমি লুঙ্গি পরাইছিলাম, ছোট লুঙ্গি পরাছিলাম, তো উনি বললো যে তুই তো তেল দাস নাই, তোর সমস্যা হইতে পারে, কি সমস্যা কয় হইতে পারে সমস্যা, আমি কোনো সমস্যা হব না, কি সমস্যা। পরে একটা বাড়িতে গেলাম, তো ওনারা ওই বাড়ি মাটির নিচে মাটি থাকে তো বাড়ির, তো বাড়ির এক সাইড দিয়া আপনার খন্তা দিয়া আর শাবল দিয়া ঘরটারে খুঁজছে, এখান থেকে মাটি সরাইয়া গর্ত করিয়া আমার ঢুকাইছে। আমার আগে বলা দিছে যে ভিতরে গিয়া কোনো কথা কবি না, ভিতরে গেটটা খুলে দিবি, গেটটা গেটটা খুলে দিয়া আস্তে খুলবি, যাতে মানুষ আলাপ না পায় তো আস্তে খুলবি। তো আমি ওদের কথা মতো কাজ করলাম, আমার ভিতরে ঢুকাইছে, আমি গেটটা খুললাম। তারপরে ঢুকলো, আমার বললো যে তুই বাইরে যা, বাইরে যা দাঁড়া, কেউ আসলে আমার বলবি। আমি বলছি আমি বাইরে যাবো একা একা, আমার ভয় লাগতেছে না। তো ওনারা বললো যে তোর ভয় কিসের, তুই ছোট মানুষ বাইরে যা বয়া থাক। আমি কই না আমি বাইরে যাবো না, কয় না যা বাইরে যা সমস্যা নেই, আমি গাছের নিচে যা বয়া থাক। তো আমি কইলাম যে কাকা দেখেন আমার অনেক ভয় লাগতেছে, আমি বাইরে যাইতে পারব না, আপনাকে লগে থাকুন। ওনারা কইতেছে যে না তুই বাইরেই যা, তেনে থাকলে তোর সমস্যা হবো। আমি বাইরে গিয়া ভাই গাছে নিচে বইলাম, অনেকক্ষণ বইছি, তোরা ছিল সুপারি গাছ বুঝছেন, সুপারি গাছের উপর ওই যে সুপারি গাছের পাতা আছে না, পাতা একটা পড়লো, আমি অনেক ভয় পাইছি, মনে করছি কে না গিয়েছে রাত্রেবেলা কি না কি। ভয় পাওয়ার পরে আমি ওখানে বসে রয়েছি, অনেকক্ষণ বসে রয়েছি, তো ওনাদের কোনো খবর নাই। তারপরে ওনারা অনেক কিছু নিয়ে এলো ঘরের থেকে, আমার একটা কাটতে দিল, কাটতে মাথা হলো লইলাম, বাড়িতে গেলাম, হাঁটতেছি রাস্তা দিয়ে, হাঁটতেছি আমি জিজ্ঞেস করতেছি কাকে দেবিতে কি, কয় কিছু না তুই হাঁটতে থাক, কেউ জিগেলে কোনো কথা কবি না। গেলাম কে কয় তোর কইছি কোনো কথা কবি না, কেউ জিগেলে তুই হাঁটতে থাক, বাড়ি পর্যন্ত লয়ে যাবি, কেউ কিচ্ছু কবি না। গেলাম আচ্ছা ঠিক আছে। পরে বাড়ি পর্যন্ত ওই যে ওনাদের যে রুমটা ছিল ওই রুমের ভিতরে নিয়ে সবগুলি রাখলো, রাখার পরে দেখতে পেলাম কাপড় চোপড়, তারপরে স্বর্ণের চেন আসিল একটা, তারপরে অনেক ব্রিফ কেস আসিল, টাকাও আসিল কিছু, তো অনেক কিছু আনছে, আরো প্যান্ট শার্ট অনেক শাড়ি আসিল, তো ওনারা এগুলি সবগুলি নিয়ে একটার ভিতরে রাখছে। ওনাদের একটা আলমারি ছিল, আলমারির ভিতরে রাখছে। আমার কয় তুই যাবি গা বাসায় যা, বাসায় যা ঘুমা। আমি কইলাম এডি কি করবেন, কয় এডি কি করবো তোরে কই তুইব, যা তুই যা ঘুমা।
তোমাকে তোমাকে সেই টাকা দিয়েছিল
না? তখন টাকা দেয় নাই।
আচ্ছা
জেল কইলে যা ঘুমা। তো আমি বাসায় যা কাকা চিন্তা করলাম যে আমি এটা কি করলাম, ওনার সাথে গেলাম, ওনার এত কিছু নিয়ে এলো কেমনি আনলো, তখন আমি বুঝতে পারি নাই যে ওনারা চুরি করছে।
তোমার তো সেটা ওই সময় বুঝবার কথাও না।
হ্যাঁ,
এতটাই ছোট ছিলে তুমি। তো সেক্ষেত্রে তারপর কি হলো বলো। তারপর
তারপর আমি বাসায় গিয়ে বসে বসে একা একা চিন্তা করলাম যে আমি কি করছি। ওনাদের সাথে গেলাম, আইলাম, এত কিছু নিয়ে এলো, এগুলি কি করবো? আমি একা একা চিন্তা করছি যে কি করবো এগুলি। তো সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আমার 200 টাকা দিছে আমার কাকা। 200 টাকা দিছে, বলে দূরে রাখ। আমি 200 টাকা দিলেন কেন? আমি কি করলাম? কয় কিছু খরচ নাই, ল তুই রাখ, আরো দিব মনে। আমি আরো দিবেন মানে? এত টাকা দিয়ে আমি কি করবো? কয় তুই রাখ, তো কইছি তুই রাখ, এত টাকা দিয়ে কি করবি মানে? তোর আরো দিব মনে, সমস্যা নেই রাখ। আমি বললাম, আমি কাকা এত টাকা রাখতে পারব না, আপনি লয়ে যান, আমি এত টাকা দিয়ে কি করব? আপনি লয়ে যান, আমি এত টাকা লাগবো না। কয় তোর রাখতে কইছি নেই, নাহলে কিন্তু মাইর দিব। আমি টাকা নিলাম, আমি নিজের কাছে রেখে দিছি, বাসায় দেই নাই।
আচ্ছা, তুমি বারবার চাচা বলছিলে, সে কি তোমার আপন চাচা?
হ্যাঁ,
একদম আপন চাচা।
হ্যাঁ।
আচ্ছা, তোমার তিনি আগে থেকে চুরি করতেন?
হ্যাঁ, আগে থেকে চুরি করতেন।
তোমার বাবারা বা চাচারা, তারা কত ভাই বোন ছিলেন?
আমার বাবারা আসলে 5 ভাই।
মানে এটাকে তোমার বাবা চাচা তারা তার একদম তাদের থেকে
তার আগের থেকেই
মানুষ এমনি কি জানতো চাচারা কি করে?
মানুষ এমনি মনে করেন যে আমাদের সাথে কেউ কথা বলতো না, মানে আমাদের বাড়ির কারোর সাথে কেউ কথা বলতো না। আউট সাইডে যেহেতু মানুষ আছে, কেন কথা বলতো না আমি কারো কখনো জিজ্ঞাসা করি নাই যে কেন কথা বলেন না। বাড়ির কাউরে জিজ্ঞাসা করি না যে আপনারা কেন কথা বলেন না। তো ছোট ছিলাম তখন কিছু জিজ্ঞাসা করি নাই। তো গেল পরে আমি জিজ্ঞেস করলাম কাকারে, কাকা জিনিসগুলি কি ওইটি কি করছেন, কাকারে রাতে যেটি আনলেন ওইটি কি করছেন?
এই ঘটনা মানে তুমি আর কাউকে বলোনি?
না, আমার বলতে মানা করছে।
আচ্ছা,
জিজ্ঞেস করলাম
তোমার বাসায় গিয়ে জিজ্ঞেস করিনি এত রাত করে তুমি কোথেকে আসলে, তোমার মা বা ভাই বোন?
না, কেউ জিজ্ঞেস করিনি। মা জিজ্ঞেস করছিল কই গেছিলি, আমি বললাম যে কাকার বাসায় গেছিলাম, কাকার বাসা কাছে আসছিল।
আচ্ছা,
আর কিছু কয় নেই।
আচ্ছা, তারপর
তখন জিজ্ঞেস করলাম যে কাকারে এগুলি কি করছেন? কয় বিক্রি করে ফেলাইছি। আমি কই এগুলি কেমনে আনছেন? কয় তোরা তো জানার কিছু দরকার নাই, তোরা টাকা দিছি তার দিব, তুই কারো কিছু করবি না, আর কিছু প্রশ্ন করবি না, কিছু জিগাবি না। আমি কই জিগাম না, আপনি এটি করতে আনছেন এটি কি? এত কিছু যাই এলেন, গেলেন আর লয়ে এলেন, তোর কইসি কোনো কথা কবি না? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এমন আরেকটা কাহিনী, ভাই দিন ঘুমারছি, রাতে 2টা বাজে আমার ডাক দেওয়া উঠেছে।
ততক্ষণ কিন্তু মানে আমি একটু প্রথম কাহিনীতে থাকি যে ততক্ষণ কি তুমি বুঝে গেছো যে আসলে তুমি চুরি, এটা কি, এটা যে চুরি সেটা কি বুঝতে পেরেছিলে তখন?
না না ভাই, আমি তো ওই যে আমার বাইরে রেখে ওনার নিয়ে আসছে, আমি জিজ্ঞেস করছি যে বলি কোথা থেকে আনছেন।
তোমাদের বাড়ি থেকে সেই বাড়িটা কত দূর ছিল?
এটা অন্য মানে আমাদের গ্রাম থেকে অন্য গ্রাম, আলাদা আরেক গ্রাম, একটু দূর ছিল।
পুরোটা কি পায়ে হেঁটে হেঁটে গিয়ে?
হ্যাঁ,
তারপর করা?
হ্যাঁ, পায়ে হেঁটে গিয়ে করা, মানে সব রাস্তা ছিল। তো আপনার ইয়া ছিল, চারা ছিল, হাক্কা যেটাকে বলে চার, ওই চারা যেখানে আপনার পুষ্কিনী আসছিল, পুষ্কিনীর উপর দিয়ে চারা ছিল, ওই চার পারে দিয়ে যাইতাম।
আচ্ছা, হ্যাঁ, তারপর তোমার কথাগুলো শুনবো। আমি একটু নতুন ঘন্টাকে স্বাগত জানিয়ে আবারও ফিরতে চাই অন্ধকারের গল্পে। যারা আমাদেরকে শুনছেন বুঝতেই পারছেন যে এমন একটি বিষয় নিয়ে আজ আমরা আসলে কথা বলছি, কথাগুলো শুনতে হয়তো গল্পের মতো লাগছে, যে বিষয়টি নিয়ে হয়তো আপনার ইতিমধ্যে আগ্রহের জায়গা তৈরি হয়ে গেছে এবং অপূর্বর কাছ থেকে আমিও শোনার অপেক্ষায় আছি। ইনফ্যাক্ট আমারও অনেকটা আসলে এই বিষয়টা নিয়ে আগ্রহ তৈরি হয়ে গেছে অপূর্বর কথা শুনতে শুনতে, যে কিভাবে সেই ঘটনাগুলো ঘটে। আগে মাঝে মাঝেই কিন্তু শোনা যেত যে বিশেষ করে গ্রামের দিকে মাটি খুঁড়ে যে চুরি বা বড় বড় এরকম চুরি হতো, দুঃসহ সব চুরি হতো, সেই নেপথ্য কথাগুলো আমরা জানতে পারবো হয়তো আজকে, সেই চেষ্টাটা আমরা করব। আর এই মুহূর্তে নতুন ঘন্টাটিকে আসলে ওয়েলকাম করে আসতে চাই, তার আগে আপনাকে একটু বলতে চাই যে আপনি আমাদেরকে আপনার উপস্থিতি জানাতে পারেন, লিখতে পারেন 16360 নাম্বারটিতে, ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। ফিরছি নতুন ঘন্টায়। কাটায় এগারোটা। শুনছেন অন্ধকারের গল্প, শুনছেন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনটি। ইমান আছি আপনার সাথে এবং অন্ধকারের গল্প আবারও শুরু হয়ে গেছে। নতুন ঘন্টায় আপনাকে স্বাগত জানাতে চাই এবং ঘন্টা শুরুতে আমি একটু ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের পিছনে যে টিমটি কাজ করে, প্রডিউসার সাদেক সামি, মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপনকে। অবশ্যই আপনাদের প্রতি আসলে আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ বা সবটুকু আসলে বিনয়ের জায়গা কিংবা শ্রদ্ধার জায়গা তো আছেই, কারণ আপনাদেরকে ছাড়া যারা আমাদেরকে শুনছেন এই অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোন গতি আমাদের হাতে নেই। অন্ধকারের গল্পে আজ অতিথি হয়ে এসেছে অপূর্ব। অপূর্ব তার কথা যদি বলি যে সে মূলত একজন সিরিয়াল চোর এবং সেই গ্রাম্য চুরির অভিজ্ঞতা বা গ্রাম্য চুরির সেই অনেকগুলো পেছনের ঘটনা, অনেক গোপন কথা আমরা জানতে চলছি তার কাছ থেকে এবং যে কথাগুলো হয়তো শুনলে আপনি আঁতকে উঠবেন, রীতিমতো শিহরিত হয়ে যাবেন, এরকম সময় সামনের দিকে আছে। যদি রাত জেগে থাকতে আপনার খুব বেশি কষ্ট না হয় এবং আপনার কাজের খুব বেশি ক্ষতি না হয় তাহলে সে অনুরোধটা আপনাকে করতেই পারি। টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। এছাড়া আপনার জন্য সুযোগ আছে, আপনি ফেসবুকে আমাদের দেয়া পোস্টে যেখানে অপূর্ব স্টুডিওতে বসা একটি ছবি দিয়ে দিয়েছি পোস্ট করে, সেখানে আপনি আপনার লাইক করে, কমেন্ট করে কিংবা পোস্টটিকে শেয়ার করে আপনি কিন্তু আমাদের সাথে যে আছেন সেই সবকিছু জানাতে পারেন। ইনফ্যাক্ট কমেন্ট করে আসলে আপনি আপনার যে কোনো মতামত, আপনার আপনার সাজেশন কিংবা আপনার অনুষ্ঠানটি শুনতে শুনতে, অপূর্বর কথা শুনতে শুনতে কি মনে হচ্ছে সেই সব কিছু জানাতে পারেন এবং SMS করলে তো খুবই ভালো হয়। SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অপূর্বর কথা শুনছিলাম, অপূর্বের কাছে আবারও যাব, তার আগে আমি ফেসবুক থেকে কিছু নাম পড়ে আসতে চাই এবং তারও আগে আপনাকে ঘন্টা শুরু যেহেতু দিন তারিখটা আরেকটি বার মনে করিয়ে দিতে চাই। 5 এপ্রিল 2015 আজ নিঃসন্দেহে রোববার, 22 চৈত্র 1421, 15 জমাদিউস সানি 1436 হিজরি। আমরা অপূর্বর কাছে ফিরে যাব, তার আগে কিছু নাম আমি আসলে পড়ি যারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। অনেক অনেক বন্ধুরাই কিন্তু জয়েন করে ফেলেছেন। রুবেল জয়েন করেছেন, অপূর্ব কেমন আছো, সবুজ জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন আনিকা আফরিন, হাই ভাইয়া তোমরা কেমন আছো, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমরা ভালো আছি, আপনাকে ওয়েলকাম করলাম। আলামিন সাদাত জয়েন করেছেন, অপূর্ব এত ইনোসেন্ট একটা কণ্ঠ চোর হয় কিভাবে। এদিকে মারিয়া জাহান প্রিয়া জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে আলামিন সাকিব। আনিকা ইসলাম জয়েন করেছেন, তামিম হাসান জয়েন করেছেন, জাবেদ জয়েন করেছেন, কিবরিয়া হাসান, জাবের হুসাইন জীবন জয়েন করেছেন, এদিকে ছদ্মনাম যারা জয়েন করেছেন পড়ছি না, শাকিল হাসান, রবিন আহমেদ, সুশান্ত দাস, তাবিবা ইসলাম, শাকিল, ইমরান খান, আকাশ মিয়া, তারেক পাশা অনেকেই আছেন এবং SMS প্যানেল থেকে ঘুরে আসতে চাই, দেখতে চাই সেখানে কারা কারা আমাদের সাথে আছেন, কারা কারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তাদের কথাগুলো অবশ্যই আমরা শুনব। এদিকে রায়হানকে দেখতে পাচ্ছি নাম লেখেননি, এরকম অনেকে SMS করেছেন, নামটি প্লিজ লিখে পাঠাবেন। জহিরুল মুন্সিগঞ্জ থেকে, আমার মনে হয় অপূর্ব ছেলেটা ছোট্টকাল থেকে খুব কষ্টে বেড়ে উঠেছে, আমরা হয়তো অনুষ্ঠানের একদম শেষ দিকে গিয়ে সে বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হতে পারবো। সজীব তিনি জয়েন করেছেন আমাদের সাথে। আচ্ছা, অন্ধকারের গল্প আপনার অনেক বেশি ভালো লাগে, এটা শুনে অনেক ভালো লাগলো। হিমেল, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আফসানা মিম, সবসময় আবুধ হয় আপনি জয়েন করেন, হ্যাঁ ভালো আছি আমরা। এদিকে মাদারীপুর থেকে জয়েন করেছেন মাহিদুল, আছেন রাহুল, এদিকে আরিফিন হুসাইন দেখতে পাচ্ছি তাকেও, আর অনেকেই আছেন। আমার মনে হয় যে আমাদের সবার আগ্রহের জায়গা অপূর্ব এবং অপূর্বর কাছ থেকে যে কথাগুলো আমরা শুনছিলাম। অপূর্ব, ধীরে ধীরে এরপর তুমি কিভাবে বুঝতে পারলে যে এটা চুরি কিংবা তারপরের ঘটনাগুলো বলো, কিভাবে আস্তে 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 তুমি একজন চোর হতে শুরু করলে কিংবা চুরি শুরু করে দিলে?
তারপরে ভাই আমার চাচা আমাকে নিয়ে যেত সবসময় আর কি, এরকম করে মানে বলতো, একদিন বলছে যে অপূর্ব বাইরে।
কতদিন পর প্রথম যেদিন ডাকলো,
তারপরে এক মাস দেড় মাস পরে?
এর মধ্যে ডাকেনি
না।
আচ্ছা,
এমনি আর কি টাকা টাকা দিত, চাইলে টাকা দিত, তো বলল যে অপূর্ব বাইরে রাত্রে 2টা বাজে।
আচ্ছা, আমাকে এর আগে একটুখানি বলো যে তোমার চাচার বয়স কেমন ছিল ওই সময়?
ওই সময় 40-45 ছিল।
তার পরিবারে কারা কারা ছিল?
তার পরিবারে এক ছেলে ছিল, 2 মেয়ে ছিল।
ছেলে মানে তোমার যে চাচা তো ভাই বোন, তারা কত বড় বড় ছিল, কত বয়স?
ছোট ছিল।
তোমার থেকে ছোট ছিল?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, তারপর বলো
না, মানে তখন ছোট ছিল, আমার সমানই।
আচ্ছা, তোমার সমানই?
হ্যাঁ, ছোট ছিল না।
আচ্ছা, তারপর বলো।
তারপরে আমি গেলাম, বললো যে তোর কি ভয় লাগে? হ্যাঁ আমার তো ভয় লাগে, এত রাত্রে আপনি আমার কই নিয়ে যান, তো ভয় লাগবে। ভয় করস কিনলে আমি আসি না, আপনি আসছেন তো কই, আমি আমি এত রাত্রে কই যাব, ভয় লাগে না আমার। ওদের নিয়ে গেছেন, আমি অনেক ভয় পাইছি, গাছের নিচে বসে রয়েছি, আমি অনেক ভয় পাইছি। কয় ভয় পাবি না, আমি আসি না, আমাকে আপনারা থাকেন ঘরের ভিতরে, আমি তো বাইরে বাইরে ভয় দিচ্ছেন, আমি বাইরে অনেক ভয় পাইছি। কয় ভয় নাই, এখন তোর আমার লগেই থাকিস। তো দিন গেলাম আবার ওই ওনাদের যে রুমটা ছিল ওনাদের রুমে নিয়ে গেছে, বললো যে আজকে আবার অন্য জায়গায় যাবো, ঠিক আছে সবাই সবাই ওই রুমে বসে কথা হয়, আলাদা এক্সট্রা রুম, ওই রুমে বসে অন্য কেউ ঢুকে না, তো ওই রুমে বসে সবাই কথা কইতেছে। মা বললো আর অন্য একটা লোক বললো চাচার সাথে, যে বললো বাবা তোর কি কষ্ট হয়? কি কষ্ট কিসের, আমি তো আপনার সাথে এসে বসি, কষ্ট নাই কোনো। তো জিজ্ঞেস করলেন কষ্ট হলে বলবি বাবা, আমি কই না আমার কোনো কষ্ট নাই। কয় তোর টাকা টাকা লাগলে আমগোতে চাবি, আমরা দিব, কই না আমি টাকা দেখি করুন। কয় না তারপরে যদি তোর টাকা লাগে আমগোর থেকে চাবি, কই না ঠিক আছে, তো লাগে না যখন লাগবে আমি তখন আপনার কাছে চাইনি মানে। আচ্ছা ঠিক আছে, কোনো সময় ভয় করবি না, আমি কই না ভয় করি না। কয় আজকে এক বাড়িতে যাবো, তো ওই বাড়ির অনেকদিন ধরে দেখতেছি, ফলো করতেছি ওই বাড়িটার, ঠিক আছে, তো ওই বাড়ি বাবাকে অন্যভাবে যেতে হবো, ওটা নিচটা পাকা করা ছিল, তো ওটা গেট ভেঙে গেট খুলে ঢুকতে হবো, গেট তো লক করা ভিতর দিয়ে। তারপরে সবাই ইয়ে করল যে কেমনি কি করা যায়, কথাবার্তা কইতাছে, আমি ওনাদের সাথে বসে রয়েছি শুনতাছি কে কি কয়। তারপরে সবাই কইতাছে, একজনে কইতাছে ওই বাড়িতে অনেক জিনিস আছে, আজকে আনলে অনেক টাকা হবো, আরেকজনে কইতাছে আবার ওই তখন ভাইয়া ঈদের সময় ছিল, তো ওনারা অনেক জামা কাপড় কিনছে ঘরের ভিতরে রেখা দিছে, তো উনি বলছে যে আরেকজন বলতেছে ওই বাড়িতে নতুন জামা কাপড় কিনছে, যাদের বাড়িতে যাবে তারা আর কি একটু ধনী টাইপের ছিল, তো ওনারা বলছে যে ওনাদের বাসায় অনেক জামা কাপড় আছে, অনেক কিছু আছে, সামনে কিনছে অনেক কিছু, তো আমরা ওইখানে যাবো আজকে। আমি গুতে শিক্ষাকে আমি যাবো না, কয় কে যাবি না, গিয়ে আমার ভয় লাগতেছে, কোথাও ভয় লাগতেছে গেলে গা, আমি কিনা আমি যাবো না, আপনারা যান, কয় তুই না গেলে কিন্তু তোর মার দিব, আমার খালি সবসময় মায়ের ভয় দেখাই। তো
এর আগে বললো যে খুব বাবা বাবা করে বলছিল, মানে আদর করতো না কি?
হ্যাঁ মানে ওই যে
কথা শুনলে আদর করতো না,
যদি বলতাম যে আমি আপনাদের সাথে যাবো না, তো আচ্ছা ঠিক আছে, তো উনি বলতো যে আয় কখনো ভয় করবি না, আমার সাথে থাকবি, তোর বলছি না তোর যত টাকা লাগবো চাবি, যখন যা টাকা লাগবো চাবি আমি দিব। আমি কখনো টাকা চাইতাম না, আমার দরকার হতো না, ওই যে হাই নিজেই দিত, যেটা দিত ওটা নিতাম। তো অনেক ইয়া নিছে, একটা ব্যাগ নিছে, ব্যাগের ভিতরে নাস্কো ব্লেড আছে না ওইটা রাখছে, ওইটা রাখছে, আরো যন্ত্রপাতি আসলো, প্লাস আসলো টর্চ লাইট, তো সবসময় থাকতো টর্চ লাইট থাকতো, প্লাস রাখতো, আরো অনেক কিছু আসলো। তো ওনারা সাথে সবসময় পাঁচজনই থাকতো, আমি বাদে ওনারা পাঁচজন সবসময় থাকতো, কেউ আলাদা হইতো না যে একদিন একজন যায় নাই চারজন গেছে এমন না, সবসময় পাঁচজন একসাথে থাকতো। সবাই মিললে আমার যাইতেছে, বলছে তুই আগে আগে যা, তুই আগে যাইয়া ওই বাড়ির ভিতরে ঢুকবি, আমি আমার তো ভয় লাগতেছে, আমি আগে যাম কে, আমি আপনাকে লগে যাবো, কয় তোর যে ডাকো ওই ডাকর তুই আগে যা, আমি কই না আমি আগে যাবো না আমি ভয় পাই, কয় তোর আগে যেহেতু কিছু যা, মানে তখনও বলছে যে না যা না কিন্তু মার দিব, তো আমি আগে গেছি, বলছে যে যা দেখবি বাড়ির মানুষ কেউ জাগ না আছে কিনা,
রাত তখন কয়টা বাজে,
দুইটা বাজে,
দুইটা
কেউ জাগ না আছে কিনা দেখবি, তো আমি বাড়ির ভিতরে যা ঘুরলাম চারপাশে, মানে কোন লাইট নাই, গ্রামে তো কারেন্ট ছিল
বাড়ির ভিতর বলতে কি মানে উঠান বা এরকম জায়গায়?
হ্যাঁ মানে চার উঠানে চারপাশে ঘুরতেছি, দেখতেছি গ্রামে তখন কারেন্ট ছিল না, তো মানুষের ঘরে থাকলে তো খুবই ল্যাম্পদারা থাকে, তো ঘরে কোন আলো নাই। তারপরে আমি আবার আইলাম, অনেক দূরে দাঁড়া আসল হারা আইলাম, বললাম কাকা ঘরে কোনো লাইট নেই, মানে আলো নাই, অন্ধকার, কেউ জাগনা আছে? আল্লাহ পাই নাই তো, মানে টের পাই নাই, যে কেউ নাই টের পাই নাই। তো ওনারা কথা সে আচ্ছা আয়, পরে গেল গেটের সামনে গিয়া হাইস্কুল বেটার লয়া ভিতরে লাগানো ছিল মাঝখানে, ওটারে কাটছে অস্তে অস্তে করে, অনেকক্ষণ লাগায় কাটছে মাঝাতে কেউ আলাপ না পায়। ওই আপনার চিটকাড়িটা কাটতে এক ঘন্টা লাগছে। তারপরে ভিতরে ঢুকছে, তখন আমি ওনাদের সাথে ছিলাম।
এক ঘন্টা তুমি তুমি কি করছিলে? চুপচাপ ছিল?
হ্যাঁ সবাই চুপচাপ ছিল।
তারপর
তারপর আমি ওনাদের সাথে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম আমার বললো যে দেখ ভিতরে কোন জায়গায় আপনার ইয়া আলমারি আছে। ওনার বল কি সিন্ধুক আর কি আলমারি টাইপের গ্রামে থাকে না ওগুলি, বললো যে যা দেখ কোন জায়গায় সিন্ধুকটা আছে। আমি বললাম আমি যাবো না, আমার এক কথা একটাই ভয় লাগে, সবসময় আমি ভয় পাইতাম বলি। তো তারপরে বলছে যে যা সমস্যা নেই, আমরা তো আছি তোর সাথে, কিছুই হবো না। তো আমি ভিতরে ঢুকলাম, ওনারও ঢুকছে এক একজনে, দেখে একটা মনে করেন আলমারির মতো, মানে উপরে ঢাকনাওয়ালা সিন্ধুক বলে আর কি গ্রামে। তো ওইটারে ওটার একটা তালা ছিল, ওরা জানি কিভাবে খুলে ফেলেছে আমার সঠিক মনে নাই। তো ওইটার ভিতর থেকে অনেক কিছু নিছে, ওটার ভিতরে ওনাদের সৈন্য ছিল আর টাকা পয়সাও আছিল। আমি ওর কি করলাম, ওরা বললো যে আলমারিটা খোল, আর একটা আলমারি আসলো সাইডে, আলমারিটা খুললা কত টাকা কাপড় চোপড় ছিল বলো যে উঠিল লইলাম। লওয়ার পরে চল বাইরে গিয়া কতক্ষণ বইলাম, বলার পরে সবগুলি একসাথে করে নিয়ে গেলাম গা। নিয়ে যাওয়ার পরে আবার ওই সেম গায়ে ঘরের ভিতরে বসা সবাই সবকিছু বাইর করলো, এটা করলো ওটা করলো। আর বলে তুই আজকে আমাদের সাথে থাক, তুই আজকে আমাদের সাথে থাক, এখানে ঘুমাবি, বিকেল বাসায় যাবো, আমি চিলাচিলি করবো। চিলাচিলি করলে খুবই চাষার বাসা গেছিলাম, ওর বাসা আসলাম রাত্রে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু কর তাহলে আপনি কবেন যে আমার বাসা আসল। আচ্ছা ঠিক আছে। তো ওইখানে সারা রাত বৈশা বৈশা কথা কথা ছিল, সবাই বলছে যে এগুলি কি করবি, একজনে বলতেছে যে এগুলি রেখা দেব, একজনে বলতেছে না বিক্রি করে ফেলাম, একজনে বলতেছে এই যে পরে কামে লাগবো, মানে পাঁচজনে পাঁচ রকমের কথা বলতেছে। আমার কয় তুই কিছু নিবি, আমি কই না, কয় কে নিবি না কে তুই নেই কিছু দেখ কি নিবি, আমি কই না আমি কিছু নেব না। কয় আচ্ছা ঠিক আছে টাকা লাগবো, আমি কই না আমার টাকা লাগবো না। কয় আচ্ছা তাহলে ঘুমা, আমি ঘুমাইলাম, ওনারা কেউ ঘুমায় নাই, পাঁচজনই জাগনা ছিল, জাগনা ছিল সবাই তো ঘুমায় গেছি গা। ভোরবেলা উঠছি পরে আমার আবার 200 টাকা দিছে চাচা, বলছে যে এই 200 টাকা নিয়ে যা, কেউ কিন্তু কিছু বলবে না। আমি কে আচ্ছা ঠিক আছে, স্কুলে যাবি, স্কুলে যাও কিছু বলবি না। তখন ভাই আমি স্কুলে পড়তাম, মানে আর কম কম হয়ে গেছে, ওই যে টাকা পাইছি
তখনও পড়ছো, মানে পড়া ছাড়া নাই
না, ওই যে একটু পড়াকালীন আর কি, টাকা পাইছি, টাকা পাওয়ার পর আপনার পড়াশোনাটা নষ্ট হয়ে গেছে। ওই যে টাকা পাই মনে করেন যে এদিক ওদিক যাইতাম, মানে খারাপ পথে চলে গেছিলাম আর কি। ওই টাকা পাওয়ার পরে
মানে লোভ তৈরি হয় না?
হ্যাঁ লোভ তৈরি হয়েছে আপনার, জুয়া বলে আর কি, তাস খেলতাম, এই চারা খেলতাম,
চারা খেলা
আপনার চারা আছে না, মাটির চারা যেটা গ্রামে টিনের উপরে টিন হিসাবে ব্যবহার করে চালে দেয়, ওইটা দিয়ে আপনার একজনে মারত, আরেকজন চার আঙ্গুল করে খেলতাম, আরেকজনে মারে যে চার আঙ্গুলের ভিতরে এই চারা থেকে ওই চারা লাগে।
মাটিতে
গাইতে যায় পড়লে আলো চয় করবে না, ওটি আসছিল তো ওটি খেলতাম।
এই নেশাটা কিভাবে আসলো?
ওই যে টাকা পাওয়ার পরে দেখলাম যে একদিন খেলতে সারা
তো কতটা কারা
বন্ধুরা আর কি বাড়ির পাশের লোক আসছিল, আমার মতো আমার তে বড় আসছিল, তোরা খেলতেছে ওদের সাথে একদিন খেল, আমার বললো যে খেলবি, বলছি যে আমার কাছে টাকা নাই, যখন টাকা নাই বলছি একটা বলে আমার তে টাকা নিয়ে পরে দিয়ে দিস, পরে আমি বললাম না তোর টাকা লাগবো না, আমার তে টাকা আছে কাছে টাকা খেল। প্রথম দিন ভাই খেলছি আমি, ওদিন 100 টাকা জিতছি, 100 টাকা জিতাতে ভাই আমার লোপ আরো বাড়ছে, প্রতিদিন ওইটা খেলতাম, যখন টাকা না থাকতো তখন আবার যা কাকাতে টাকা চাইতাম, ওই তখন থেকে টাকা চাওয়া শুরু, টাকা না থাকলে আমি যা করতাম যে আমার টাকা দেন, তো চাইলে না করতো না, 150 মনে আনতাম, তাই না খেলা শেষ করে ফেলতাম, আবার ইয়ে খেলতাম সিগারেটের খোসা দিয়া, সিগারেটের খোসা,
সিগারেটের খোসা দিয়ে মানে কি খেলাটা?
ওই চারা দিয়ে সিগারেটের খোসা কিনে খেলতাম। সিগারেটের খোসা পিস পিস করে আপনার দুই পাশে দুটা থাকে না বড় বড়, ওটা ছিঁড়তাম, ছিঁড়া ওটি আপনার 40-50 টাকা কিনতাম, 2-5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে কিনতাম,
ওটাকে কি হতো ওটা দিয়ে কি হতো?
ওইটা দিয়ে খেলতাম, ওই চারা মারলি এইটা এত কটা দিব,
ওটা দিলে মানে ওটা দিয়ে কেন, ওটা কেন, ওটা দিয়ে কি হবে?
হ্যাঁ
ওটা ওটা নিয়ে কি করবে, সিগারেটের প্যাকেট নিয়ে কি করবে?
ওইটা ওইটা দিয়ে খেলতাম আর কি, খেলা ছিল খেলতো ঠিক সবাই, এটা দিয়ে ওটা আর কি সবাই এমনিতে খেলতো যে এমনি আর কি খেলা হিসেবে খেলতো,
যারা টাকা দিয়ে খেলতো ওটা জুয়া হয়।
হ্যাঁ আমরা টাকা দিয়ে খেলতাম।
আচ্ছা তো ধীরে ধীরে এই নেশার মানে তখন ধীরে ধীরে কি হলো, তোমার কি টাকা বেশি, টাকার তো লোভ তৈরি হয়ে গেল, খেলায় কি মানে খুব বেশি হারতে টাকা খুব নষ্ট হয়ে যেত এরকম কিছু, নাকি তুমি হারতে জিততে সমান সমান?
হারতাম জিততাম, আবার ওই তখন বাইরে থাকতাম খাইতাম, তাকে এমনিতে মনে করেন যে আম্মুকে আমি অনেক ভালোবাসতাম, আর তাছাড়া উনি আমাকে অনেক ভালোবাসতো, তো আমি চিন্তা করছি যদি বাসায় কথাটা বলি আমার তো মায়েরা রাখবো না, আমার তো অনেক মারবো, আমি সেই ভয়ে এই কথা বলতাম না, আমি ভাইয়া বলছি আমি আগের থেকে অনেক ভয় পাই, সবকিছু অনেক ভয় পাই, তো এই কারণে আমি আর কিছু বলতাম না, মানে টাকা নিজে খরচ করে ফেলতাম।
তারপর
তারপরে একদিন আমার চাচা জিজ্ঞেস করলো যে তুই এত টাকা নিয়ে কি করস, আমি ভয়ে বলি না, আমার মারছে,
চাচা মারছে,
তুই এত টাকা নিয়ে কি করস, কথা একটা তুই টাকা নিয়ে কি করস, তোর টাকা খাবি তুই আমার তিনায় যাবি, টাকা নিয়ে কি করস এটা বলতে, তো আমি বলছি যে ওগুলোকে চারা খেলছি, টাকা দিয়ে চারা খেলছিস, আরো মারছে,
মারগুলোর ধরন কিরকম মানে কিভাবে মারলো,
মানে থাবর দিছে লাথি মারছে, তো বলছে এগুলি আর কখনো করবি না, চোখ খেলবি না।
আচ্ছা
খেললাম, আচ্ছা ঠিক আছে, তো বাসায় জানা নেই, বাসায় জানাইলে সব জানে যে উনি আমি যে ওনার সাথে চাই, এই কারণে উনি বাসায় বলে নেই, আমার যে মারছে আমিও বাসায় বলি নেই, বাসায় বললে তো সব জেনে যাব, তো বলছে তুই যত টাকা খাস আমার থেকে নিয়ে খাবি, কখনো টাকা নিয়ে জুয়া খেলবি না, আচ্ছা ঠিক আছে। তো ভাই গেল, এরকম অনেকদিন পরে আবার একদিন ডাক দিছে আমার চাচা, ডাক দিয়ে বলে আজকে রাত্রে আমার সাথে যাবি, আচ্ছা ঠিক আছে ডাক দিয়ে,
মানে এতদিন তুমি রাজি হয়ে গেছো?
হ্যাঁ মানে
এটা করলে তো টাকা পাওয়া যায়।
হ্যাঁ এখন তো আরো বেশি হয়েছে, আমার মার দিছে টাকার জন্য, এখন তো আমার মনে করেন যে নেশা পড়ে গেছি, ওটার নেশা মনে করেন ভালো লাগতো আর খেলতে, না খেললে ভালো লাগতো না, খেলতে গেলে অনেক ভালো লাগতো, তখন আরো টাকা দরকার ছিল, তো বলছে যে যাবে আজকে, আমি বললাম যে ডাক দিয়ে, ডাক দিছে, তখন একটা দুইটার দিকে
যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিতে?
যাওয়ার আগে এই যে একটা রুম আসলো আমাদের, ওই রুমের ভিতরে নিয়ে বলতো সবাই, একজনে বলতো যে তুই এখানে যাবি, ওই জিনিসটা লবি, তুই কাপড় লবি, একজনের কইতে তুই ইটা লবি, আরেকজনের কইতে আলমারি খুলবি, মানে পাঁচজনে
পাঁচ কাজ
কথা বলতো। হ্যাঁ,
পাঁচজনের পাঁচ কাজ ভাগ করে দিত।
হ্যাঁ,
তোমাকে কি কাজ করতে হবে?
আমার এরকম কিছু তুই তো না বলতো, যদি আগে আগে থাকবি, আগে আগে থাকবি কাজ করার সময় তুই দূরে থাকবি, মানে উনি আমাকে একটু সেফ দিয়ে রাখতো, যদি আমার কোনো সমস্যা না হয়, ওনাদের সমস্যা হয়, এরকম সেফ দিয়ে রাখতো। তো আমি তো ওনাদের কথার মতোই চলতাম। তারপরে চল, তো ওদিন দেখি সবাই লুঙ্গি টুঙ্গি কেউ কাঁসা দেয় নাই, ওই আগে আগে যে গেছি সবাই লুঙ্গি কাঁসা দিছে, শরীরে একদিন তেলও মাখছিল।
তেল মাখার ব্যাপারটা কি কিভাবে হতো তুমি কি বলতে পারবে? মানে কি করতে তুমি মাখতে?
না, আমি মেখে দিতাম।
তুমি মেখে দিতে? কিরকম মানে কি ছিল?
সরিষার তেল।
সরিষার তেল?
হ্যাঁ,
সারা গায়ে?
হ্যাঁ, পুরো শরীরে লাগাইতো,
মানে খুব বেশি করে।
হ্যাঁ,
এতে উপকার কি হয়?
ওইতে আপনার ধরলে পিছলিয়ে যাবে,
ধরলে পিছলিয়ে যাবে।
হ্যাঁ,
আচ্ছা, মানে শুধুমাত্র একটা লুঙ্গি ছাড়া পরনে আর কিছু
না? আর কিছু থাকতো না।
আচ্ছা, এবং সারা গায়ে, মাথার চুল বাদে সারা গায়ে তেল?
হ্যাঁ,
বা
চুলও তেল মাখতো, কিন্তু চুলে আপনার এমনি নর্মালি তেল মাখে না, তার থেকে একটু বেশি মাখতো আর কি, চুল পিছলা মানে ফালতো।
আচ্ছা, মাথার চুল না ধরে থাকতে পারে?
হ্যাঁ, ওইটা করতো। দুদিন তাও করেনি, লুঙ্গি পরা ছিল সবাই, লুঙ্গি পরা ছাট পরা ছিল সবাই। আমি বললাম আপনারা আগে গেছেন খালি, এবারে একটা লুঙ্গি পরা ছিলেন খালি গায়ে, আবার তেল মাখতেন, আমি আপনার তেল মেখে দিছি, এখন আপনার এইভাবে যাচ্ছেন কিল্লিগা কইয়ে দিচ্ছেন আজকে, কয় তুই আয় দেখবি আনে। আমি কই না, আপনারা কইয়ে দিচ্ছেন আগে, আপনার বলে গেছি, আমি তো যাইনি কোনো সময়। কয় না, তুই গেছিস তো আগে অন্যরকম দেখেছিস, আমি এটা কোন রকম জামা কাপড় পরে যেতেছেন, আগে গেছেন অন্যরকম, এখন গেছেন আরেক রকম। কয় তুই কত কিস না আয়, কথা বললে সমস্যা হবো, কি সমস্যা হবো? তখন তো রাত্রবেলা কেউ ছিল না রাস্তায়, আমি রাস্তার বিষয়ে কথা কইতেছি, হাঁটতেছি কথা কইতেছি, মনে কর রাস্তা তো অনেক দূর, নিজেদের গ্রামে তো আশেপাশে করতাম না, অনেক দূরে দূরে যাইতাম অন্য গ্রামের থেকে। তো যাইতাম রাস্তা দিয়ে, যতক্ষণ হাঁটতাম ততক্ষণ আমি মনে করেন আমার চাচার এটা ওইটা জিগাইতাম, যে এটা ওইটা কি কি করেন আপনি, এটি কি করতেছেন আজকে। ওদিন যতক্ষণ হাঁটছি খালি একটাই কথা ছিল যে আপনারা আগে গেছেন খালি গায়ে লুঙ্গি পরা ছিল, আর আজকে যেতেছেন লুঙ্গি কাঁচা দেওয়া ছাড়া শার্ট পরা, কারণ কি? ওনারা বলতেছে আয়, খালি ওনার একটা কথাই আয় আমার সাথে সাথে। ওনার লগের একজন জিগেলাম যে কাকা আগে গেছেন কাঁচাকে দিয়া, আর গেছেন শুলে তেল মাইখা খালি গায়ে, তো আজ কি এরকম কেন যে খালি গায়ে আপনি থাকতেন, এখন শার্ট পরা আর কাঁচা দিতে কাঁচা দেন না, নিয়ে যেতেছেন কই যেতেছি আজকে, ওনার একই কথা, কথা কিস না আয়। বললাম আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তো দেখলাম কি একটা গরুর খামার ছিল, ওইখান থেকে আমার বললো যে তুই যাই গরুর সেটা ধরবি। তো ওনারা দুজনে গরুর মুখটা চেপা ধরছে, গরু না ডাকে, একটা গরু আনছে, তো মুখটা চেপা ধরছে, যে বলছে যে গরুর জন্য না ডাকে সে কারণে মুখ চেপা ধরবি দুজন রে, আর তুই গরু লে আবি। এমকে আমি গরু আনতে পারবো না, ছোট মানুষ কেমনি রানবো, যদি আমার লয় দৌড় দেয় কয় কিছু হবো না, আমরা আসি না। আমি কই না, আমি পারব না আপনার ধরার। কয় না তুই ধরবি, তুই গরুলা যাবি। আমি আমি পারব না। কয় না তোর নিতে হইব। আমি আচ্ছা ঠিক আছে, যদি দৌড় দেয় তাহলে আমার দোষ নাই। আচ্ছা, তো অনেকক্ষণ গরুর মুখ ধরে আসিল, ধরে থাকার পরে গেছি অনেক দূর যায়, গরুর মুখ ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আমি নিয়ে হাঁটতেছি গরুডারে। তারপর রাস্তায় জিজ্ঞেস করলাম যে গরুডা আনলেন এটা কি করবেন, কয়লা বিচালাম বিকে দেখা হলেন কয়না খাম না টাকা দরকার আছে বিচালাম কয় টাকা বসবেন এটা এত বড় গরুটা
গরু কি বাড়িতে নিয়ে আসছে
হ্যাঁ রাস্তা দিয়ে আমি বলতেছি এগুলা যে কয় টাকা বসবেন এগুলা এত বড় গরু কয় তোর জানে লাভ নেই আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করলাম যে কই নিয়ে বেছেন হাটে হাট কোন জায়গা কই নাই কই তোর জেনে লাভ নেই হাটে নিয়ে বেছি কই আচ্ছা ঠিক আছে হাটে নিয়ে বেছেন আমি আবার তখন বললাম যে আমার কাকা আমার টাকা লাগবে 200 টাকা চাইলাম আমার টাকা দিব না কত টাকা দিলি একটু খেলি চারা খেলস আমি কই না কাকা আমি চারা খেলি না আমার খিদা লাগে দিনে অনেক খিদা লাগে আমি খালি দোকানে যাই খাই কয় না তুই খাস না তুই চারা খেলস আমি কই না আমি চারা খেলি না সত্যি তো সত্যি কথাটা দেখলে কিন্তু আবার মারুন আমি আচ্ছা সমস্যা নয় মারেন আমি চারা খেলি না এখন ভালো গেছি চারা খেলি না আচ্ছা ঠিক আছে টাকা দিল 200 তোরা গরুটা নিয়ে গেল আমার বললো যে তুই ঘরের ভিতরে বহ ওই যে কর্তা ছিল মাগো তো গরুটা যিনি কই রাই খাইছে জানি না আমি বলে যে বাসি দিয়ে ঘুমা বাসি দিয়ে ঘুমাইলাম তখন আমার ঘরে কেউ জাগনা আসল না কেউ ফিরছি কেন আমি যা সোজা ঘুমা গেছি গা ঘুমা যাওয়ার পরে সকালবেলা উঠলাম উঠে গেলাম কাকা কত পাচ্ছেন গরুটা তখন আর কি হালকা পাতলা বুঝতে পারছি যে আমরা চুরি করছি গেলাম যে কাকা গরুটা কত পাচ্ছেন তুমি জানি না আমি জানি না মানে আরেকজন ছিল ওনার জিজ্ঞেস করলাম যে কাকা কত পাচ্ছে উনিও একই কথা জানি না উনি তারপর চিন্তা করলাম যে তা করার যেতে বলতে চান দরকার নেই
গরু কখন বিক্রি করবে রাতে নিয়ে আসলে কখন বিক্রি হবে
রাতে বিক্রি করে ফেলছে
রাতে বিক্রি করে ফেলছে তুমি কি জানো যে কোথায় বিক্রি করলো
না এই আমি জিজ্ঞেস করছি আমার বলছে যে তো জানা দরকার নেই
আচ্ছা
আমি জিজ্ঞেস করছি যে গরুটা কই বিক্রি করবেন বেচবেন আর কি ওই বলছে হাটে আমি বললাম হাটটা কোন জায়গা তো বললো তো জানা দরকার নেই আমি আর যে গেলাম জানার দরকার নেই না বললে সারাদিন বললো তো বলবো না কই তারপরে আবার টাকা দিল 200 সকালে আমি বললাম আমার টাকা লাগবো না করে রাখ আমি কই না রাত্রে 200 টাকা নিয়েছি না ফেলতে ওরা শেষ হইলে আবার নিবো না করে রাখ তুই আবার লাগলে চাইস আমি কই আচ্ছা ঠিক আছে টাকা নিলাম কইলাম যে আমি আপনাগুলো আর যাবো না কাকে আপনারা কি করেন না করেন আমি জিগাইলে কর না আর আমার খালি ভয় দেন আমি এমনি ভয় পাই কয় তুই যাবি না গেলে কেটে যাই তুই তুই না গেলে তোর আরো মাইর দেবো তোর বাসায় কুয়া দেবো যেভাবে কইছে বাসায় কুয়া দেবো তখন মানে আমি আর কোনো কথা কই নাই কারণ বাসায় কুয়া দিলে তো আমার সমস্যা পরে এরকম অনেকদিন যাবৎ যাই নাই একবার ইয়া করছি মানে ওনারাও যায় নাই ওনারা গেছে কিনা আমি জানি না আমি অনেকদিন যাইনি ডাক ডুক দেয় নাই আর যাইও নাই চলছিল আর কি টাকা টাকা চাইলে দিত অনেকদিন পরে আরেকদিন ডাক দিছে যা পড়ব এদিকে কি কত আমার সাথে যাবি আমিও তো একা যাবো আমি কই না আমার মনে তো ভয় যদি আমার মেরে ফেলায় ওনার সাথে একা যাবো একার সাথে যাবো আমি কই না আমি আপনার সাথে একা যাবো না কেন একা গেলে তোর অনেক টাকা দেবো কেমন টাকা লাগবো না কই না চল আমি তো চাচা না আমি কই না আমি আপনার লাগে যাবো না একলা কি লাগে যাবি না আমি কই আমি একলা যাবো না ভয় পাই আমি তো আছি আমি কই না তাহলে আপনি যাবো না আমি আপনার লগে একা যাবো না কই সমস্যা নাই আয় তুই আমি কইলাম যে ভাই কাকা যাবো না আমার ভালো লাগতেছে না ঘুমাবো কয় না তোর যাই তুইব আমার লগে আজকে তো যাই তুই আমি কই না এগো একজনে ডাক দিল যান আমি যাবো না কয় এগো ডাক দিব এগো ডাক দিলে তোর ডাক দিতাম না তো এগোরে লয়ে যেতাম তোর যাই তুইব আমি বললাম যে কাকা আমি যাবো না এতবার করে কোথাচ্ছি আপনি তারপর আমার কোথাচ্ছেন আমার অনেক ভয় লাগতেছে তুমি বললো যে ভয় কিসের, আমি তো আছি, তুই আমার সাথে চল। আমি বললাম যে কাকা আমার এত ভয় লাগতেছে, আমি আপনাকে বোঝা পারব না যে আমি যাবো না। মানে তারপরে বলতেছে যে কোনো ভয় নাই, তুই আমার সাথে চল। মানে আমার তখন ভয়ে কান্দে দিছি যে আমার একার নিয়ে যাবো, একার নিয়ে কিছু করলে। তখন আমি গেছি একা কি করব। তখন একটা বাড়িতে চুরি করতে গেছি, আগে বলে দিছে যে ঢুকনো কথা কবি না, সোজা বরাবর ঢুকনো, বাইরে আপন চাপা মূলে আপন। আমি বুঝি চাপা মূল্য আপন মানে বরাবর ঢুকবেন, রাত্রেবেলা গেট লাগায় ঘুমায় না, কয়ে গেট লাগায় খুলন যায় সহজেই। আমি কই সহজে খুলন গেলে কি এই জায়গা তো অনেক ইয়ে আছে, তুই কেন ঢুকবেন, ঢুকবেন না বাইরে পড়বেন। তো উনি বললো যে সমস্যা নাই, তুই আমার লাগে খালি যাবি আর আবি।
অপূর্বাবি তোমার কাছে আসবো। আমি একটু শ্রোতাদের বলতে চাই যে আপনারা শুনছেন অন্ধকারের গল্প, অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, ইমানকে শুনছেন আপনারা, এবং অন্ধকারের গল্পের টিম মেম্বারদের কথা একটু এই মুহূর্তে আমি স্মরণ করতে চাই, আসলে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। এই প্রোগ্রামটির প্রডিউসার সাদেক সামি, এই প্রোগ্রামের অন্যতম টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন সহ সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং পাশাপাশি আপনাকে বলতে চাই যে আপনি ঢাকা এফএম 90.4 শুনছেন, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। আর আমাদের অন্ধকারের গল্পে আজ অপূর্বের কথা আপনারা শুনছিলেন, অপূর্ব সে একজন শীতল চোর, বা কথা বললে আসলে একজন চোরের কথাগুলোই আমরা শুনছি। এবং তারপর কি হচ্ছে, কি হলো, কিভাবে এই মাত্র 19 বছরের একটা ছেলে আজ স্টুডিওতে বসে তার নিজেকে একজন চোর হয়ে কথা বলতে হচ্ছে, সেই ঘটনাগুলো আমরা জানবো, শুনবো। পাশাপাশি আপনারা যারা জয়েন করে আছেন, আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমি পাচ্ছি, আপনাদের কমেন্টগুলো আমি পাচ্ছি, এবং আমি একে একে ফেসবুকে কিন্তু যথেষ্ট রেসপন্স করার সেই চেষ্টাটাও করে যাচ্ছি। সেটা আপনারা যদি এখন চান যে আপনি কমেন্ট করবেন, সেই সুযোগটি আপনার জন্য থাকছে। এখনো যদি চান যে আপনারা আমাদেরকে SMS করবেন, সেই সুযোগটিও থাকছে। SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, নাম্বারটি আবারও বলছি 16260 এই নাম্বারটিতে। আমি কিছু SMS এবং কমেন্ট পড়ে আসি বরং, কারণ যারা জয়েন করেছেন তারা অনেকেই কিন্তু অনেক কথাগুলো বলছেন, তাদের কথাগুলো শুনতে যাচ্ছেন, এবং আমি আপনাদের কথাগুলো ধরেই কিন্তু অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে চাইব। এদিকে শাহিন জয়েন করেছেন, আচ্ছা ভাইয়া সে যে এত রাতে আচ্ছা ঘর থেকে বার হয়ে হয়, তার মা বাবা বোন কেউ কি কিছু বলতো না বা জানতো না, সেই প্রশ্নটা আমারও আছে, এবং প্রশ্নটা কিন্তু আমরা কিছুটা তার কাছে জানতেও চেয়েছি। যেমনটা তার বাবার কথা আমরা শুনেছি, তিনি কিন্তু একেবারেই অসুস্থ একজন মানুষ ছিলেন, এবং মায়ের কথা শুনেছি, হয়তো সেই যে দেখভালের বিষয়টা, পারিবারিক যে বন্ধনটা, আমার ছেলেটা কোথায় গেছে বা আমার ভাইটা কোথায় গেছে, সেই সেই জায়গাটাতেই বোধহয় বড় একটা আসলে শূন্যস্থান রয়ে গেছে। যেমনটা আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম যে প্রত্যেকটা অনুষ্ঠানেই যখন আমরা এই মানুষগুলোর কাছ থেকে সেই কথাগুলো শুনি, তখন কিন্তু সেই পারিবারিক যে বন্ধনটা, সেই পারিবারিক যে স্বাভাবিক কিছু নিয়ম নিয়মের জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। ইনফ্যাক্ট শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়া অনেক বড় এবং মোটা অঙ্কে বা মোটা দাগে বলতে পারি, মোটা দাগে বলতে পারি যে একটি দারিদ্রতার যে কারণগুলো, সেগুলো কিন্তু বারবার উঠে এসেছে। অপূর্বের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু কোনো কিছুই হচ্ছে না। দেখা যাক সামনের দিকে আমরা আসলে আরো কি শুনতে পাই। শহীদ ইসলাম জয়েন করেছেন আমাদের সাথে, ইউসুফ আমি প্রথম SMS করলাম পরে ফেলেছি আমি, মেহেদী হাসান হৃদয় জয়েন করেছেন রংপুর থেকে, রংপুর আচ্ছা নীলফামারি ডিমলা থেকে, আমি ক্লাস 10 পড়ি আপনাদের নীলফামারিতে কোন, আচ্ছা ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি অচিরেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো তেমনটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর তাছাড়া আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে বা যে কেউ চাইলেই কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে সরাসরি শুনতে পারবে, dhakafm904.com। ওকে এদিকে জয়েন করেছেন, কি চুরি করে মাফ মার খেতে কেমন লাগে এরকম কিছু কথা, আচ্ছা কিছু কথা আমাকে কাজী রেজাউল ইসলাম বলেছেন। আমরা শুনতে থাকি ঘটনাগুলো সামনের দিকে কি হয়। নান্টু জয়েন করেছেন, চাচাকে কি চাচা বানালো কথাটা বুঝিনি। হ্যাঁ ভাই, আই এম অনু, আই এম ফ্রম গোপালগঞ্জ। অপূর্ব লাইফের হিস্ট্রিটা অনেক কষ্টের, আমারও তাই মনে হচ্ছে এবং দুর্ভাগ্যেরও বটে। জয়েন করেছেন আমান, জয়েন করেছেন অপূর্বর কথাগুলো, আচ্ছা আমি ঠিক জানি না যে এটা মজা লাগার আসলে কি আছে, আপনি হয়তো আপনার ভালো লাগতে পারে কথাগুলো যে এত সৎসাহস করে সেভাবে বলছে। জ্যোতি নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন, এদিকে জয়েন করেছেন জহিরুল মুন্সিগঞ্জ থেকে, আর অনেকে আমি ফেসবুক থেকে কিছু নাম নিয়ে আসি। হ্যাঁ, যারা জয়েন করেছেন দেশের বাইরে থেকে অনেকেই আমাদেরকে জয়েন করেছেন, আমি সুমনকে দেখতে পাচ্ছিলাম, সুলেমানকে দেখতে পাচ্ছিলাম, আর অনেকেই যারা আছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা ভালোবাসা সবটুকু জায়গা আছে। এদিকে তুহিনকে দেখতে পাচ্ছি, ছদ্মনামে আছেন, পড়ছিনা তমা জামান আছেন, মজুমদার আছেন, আদর মজুমদার, তানিয়া তাবাসসুম আছেন, সোজান সোজান মিয়া, বিল্লাল হুসাইন, তানভীর সুরাব, ইউনুস মিয়া, রাজীব শিকদার, নাহিদ হাসান, হৃদয়, আমিনুল ইসলাম, রনি, আসিফ রায়হান, জয়েন করেছেন কাইয়ুম, ওয়াসিম আকরাম, জাভেদ, আশরাফুল, শাহজাহান, রিজভি, আলামিন খানের কথা বলেছি, জাকারিয়া খান, আদনান আছেন আমাদের সাথে, মাসুদুর রহমান এদিকে জয়েন করে আছেন, রায়হানের কথাও বলেছি, আরো অনেকেই আছেন। এরকম করে আসলে নামগুলো আমি পড়তে থাকবো, সুমন মিয়া সহ সবার এস এম এস গুলো কিন্তু ধীরে ধীরে পড়তে থাকবো, বলতে থাকবো, শেয়ার করতে থাকবো। আর একটি কথা একটু মনে করিয়ে দিতে চাই, অন্ধকারের গল্প মনে প্রাণে বিশ্বাস করে এবং বলে আমরা কোনো ঘটনারই কিন্তু সমাধান কিংবা কোনো ঘটনারই কিন্তু আসলে আমরা কোনো বিচার সেটাকে বিচার করতে যাওয়া সেটাকে নিয়ে আসলে কোনো সিদ্ধান্ত পৌঁছানো সেই কাজটা করবার দুঃসাহস আমরা রাখি না, আমাদের সে স্পর্ধাও নেই। আমরা শুধুমাত্র অন্ধকার জগতের সেই গল্পগুলো এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এবং বরাবরের মতোই বলে সিদ্ধান্তটা আপনিই নেবেন, আপনার বিবেকের জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে, আপনার নিজের চিন্তা এবং চেতনার জায়গা থেকে। অপূর্বের কথাগুলো শুনছিলাম এবং অপূর্বের কথাগুলো শোনাই আসলে আমাদের হয়তো সবার এখনো অপেক্ষায় আছেন এবং সেটাই মূল আকর্ষণ। আমি মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আবারও অপূর্বকে, আরো শুনবো এবং চাইছি যে আপনি আমাদের সাথে এসএমএস কিংবা এসএমএস প্যানেলে কিংবা ফেসবুকে জয়েন করবেন। তারপর বলছিলে যে তোমাকে আবার টাকা দিল, এরপর ধীরে 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 কিভাবে তুমি জড়িয়ে পড়লে বা নিজে চুরি করতে শুরু করলে কিনা, এবং এরকম দুই একটা ঘটনা তো শুনতেই চাই। এবং পাশাপাশি চুরির জন্য আমরা অনেকে জানি যে এই যে চুরিটা বা সিঁদুর চুরি যদি বলি, এই চুরিটা একটা গুরুবিদ্যা, ভয়ঙ্কর রকমের রক্ত করতে হয়। তো এই চাচাই তোমাকে ধীরে ধীরে সেটা আমরা বুঝতে পারছি তিনি শিখাচ্ছিলেন বা আরো কি 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 বিষয়ে তোমাকে ট্রেনিং দেওয়া শুরু করলেন বা আসলে সেই ঘটনাগুলো ঘটেছিল কিনা, এরপর কি হলো আমাদেরকে সেগুলো একটু বলো।
কি ভাই বললেন না আপনার যে তুমি চুরি শিখলে কিভাবে থেকে লিপ্ত হইলে কিভাবে, তো এই যে আমি বললাম না আপনার যে আমার নেশাটা পড়ে গেছে যে খেলার প্রতি টাকা দিয়ে খেলতাম, তো ওইটার প্রতি নেশা পড়ে গেছে। এখান থেকে মনে করেন যে লোক তো টাকা তো আমার লাগবই, টাকা লাগবো, টাকা লাগলে তো এখানে যাইতে হবে।
তোমার তোমার টাকা টাকা লাগবে মানে তোমার টাকার প্রয়োজনটা হচ্ছে ওই এক কথায় বলতে জুয়া খেলার জন্য?
হ্যাঁ।
আচ্ছা, তারপর জুয়া খেলা টাকা জিতে আসলে সেই টাকা দিয়ে তুমি কি করতে?
ওই যে খাইতাম।
কি খাই মানে কি খাইতে
নিয়ে খাইতাম?
কি
ওই যে আমাদের যে চাঁদের সাথে খেলতাম,
হ্যাঁ
ওদের সাথে খাইতাম, সবাই মিলে খাইতাম।
হ্যাঁ, কি খেতে?
বিস্কুট খাইতাম, চা খাইতাম।
বিস্কুট, চা, কোন ধরনের মেশা বা এরকম কোনো কিছু করতে?
সিগারেট খাইতাম।
সিগারেট খেতে
ওরা খাইতো, তো আমার একদিন হাত ছিল আমি।
আচ্ছা, তোমার সিগারেটের কথা একটু শুনি, মানে কিভাবে তুমি সিগারেট খাওয়া শুরু করলে?
ওই যে ওদের সাথে গেছি বললাম না, আমার থেকে বড় ছিল।
তোমার কত বয়স
তখন? আমার কত, 9 বছর, 8-9 বছর হবে।
আচ্ছা, তারপর বলো মানে সেদিনের ঘটনাটাই বলো, কিভাবে প্রথম সিগারেট ধরলে?
ওই যে আমাদের ছাত্র যেগুলি খেলতো, আমার সাথে যেগুলি খেলতো বললাম আমার থেকে বড় আছে, তো ওরা খাইতো, আমার বলছে যে খাবি, বললাম না কয়ে দেখ খা সমস্যা নাই, আমরা তো খাইতেছি। তখন থেকেই শুরু সিগারেট খাওয়াটা, তখন থেকেই খাইতাম আর কি।
প্রথম সিগারেট যখন তুমি টান দিলে, মানে যেটা হয় প্রথম তো ভালো লাগে না বা তোমার খারাপ লাগে না, জানি কেন সিগারেট
কাশি কাশি আসছিল।
হ্যাঁ,
আমার খারাপ লাগছিল, আমি বললাম যে তোরা গুলি কি আস, তোরা বলল দুদিন পরে ঠিক হয়ে যাবো, দেখাই দে থাক দুদিন পরে ঠিক হয়ে যাবো। তাই আমি বললাম না আমি এগুলি ভাল লাগে না, কয়ে আরে আমরা তো খাইতেছি, আমরা তো ঠিক হয়ে গেছি। তো ওদের সাথে যেহেতু থাকি ওদের কথা শুনলাম,
সঙ্গদোষে যে সর্বনাশ সেই বিষয়টা পুরোপুরি অপূর্বের কথা থেকে আমি বুঝতে পারছি। সিগারেট কি লুকিয়ে খেতে, খুব চুরি করে খেতে?
হ্যাঁ।
আচ্ছা, হ্যাঁ, তারপর?
তারপরে ওদের সাথে এরকম চলাফেরা প্রতিদিনই চলতো, প্রতিদিনই খেলতাম, প্রতিদিনই হাঁটতাম, একদিন যেতাম, একদিন সবাই মিলে খাইতাম আর কি। দেখেছি কোনদিন
বন্ধু ছিল, বন্ধু বলতে তুমি সবসময় এদের সাথে মিশতে?
হ্যাঁ, সবসময় এদের সাথে মিশতাম।
আচ্ছা,
তো তখন আমার লেখাপড়া শেষ।
লেখাপড়া শেষ মানে ছেড়ে দিয়েছো?
হ্যাঁ, ওর আগে ছেড়ে দিয়েছি।
কেন ছেড়ে দিলে?
ওই যে চুরি করতে যাই, মানে বাসায় জানেন আমি স্কুলে যাই না।
ও মানে কাউকে না জানিয়ে তুমি ছেড়ে, তোমার যে চোর চাচা তাকে জানিয়েছিলে?
উনি জানত।
উনি কি বলেছিল ছাড়তে?
না, আমি সারাদিন স্কুলে যাইতাম না, আমি সারাদিন খেলতে যেতাম, তো খেলতাম সারাদিন, আমি স্কুলে যেতাম না।
তো তোমার কষ্ট লাগেনি? তুমি এত ভালো একজন স্টুডেন্ট, তোমার পড়াশোনা ভালো লাগছে?
তো ভাই আমি জিনিসে পড়ে গেছি, আবার টাকাটা বেশি নষ্ট করে গেছি।
আচ্ছা,
ছোটকালে টাকার ভাই তো।
তোমার সেই হেডমাস্টার, স্কুল হেডমাস্টার যিনি তোমাকে বন্ধু বলে রাখতেন,
উনি একদিন আমাকে দেখা হয়েছিল আমার সাথে, তো উনি আমাকে বলছে যে অপূর্ব কি ব্যাপার, তুমি স্কুলে আসো না, লেখাপড়া করবো না? আমি বললাম যে স্যার না, আমি লেখাপড়া করবো না। কেন তুমি লেখাপড়া করবো না? কেন, তুমি এত ভালো স্টুডেন্ট, লেখাপড়া করো, তোমার ভবিষ্যৎ অনেক ভালো, তুমি লেখাপড়া করো, আগামীতে কিছু করতে পারবা। আমি বললাম যে স্যার আমাদের পারিবারিক সমস্যা তো আপনি দেখতে আছেন, তো এটা চালানো অসম্ভব, আমার শুধু আমার মা কাজ করে, আপনি জানেন ইয়াই চালা পারে না, খাওয়ানি চালা পারে না, তো কেন আমার লেখাপড়া খরচ দিব? তো উনি বুঝতেছে যে তোমার যদি হেল্প লাগে তো আমারে বলবা। আমি বলছি না স্যার আপনার দরকার নাই, লেখাপড়া করুন না।
তোমার একদম লেখাপড়া থেকে মন উঠে গেছে?
হ্যাঁ, মন উঠে গেছে।
শুধুমাত্র টাকা নেশা পড়ে
ওই খেলা,
সিগারেট, জুয়া এইসবের কারণে?
হ্যাঁ।
আচ্ছা, আর কিছু খেতে? সিগারেট, গাঁজা টাজা খেতে?
না না।
আচ্ছা, তারপর?
তারপরে মনে করেন যে দিনের বেলা সারাক্ষণই ওই বন্ধুর সাথে থাকতাম, তো বাসার থেকেও জিজ্ঞেস করে নেই যে ভালো কাজ করবি।
বাড়ির চাচার সাথে যেভাবে এত ঘন ঘন মিশতেছ, তোমার বাসার লোকজন তো জানে যে চাচা চোর নাকি?
হ্যাঁ জানে।
তো তারা সেখানে কিছু বলে নাই যে চাচার সাথে ওই বাড়িতে এত বেশি চাস না বা এরকম কিছু?
প্রথম প্রথম ডাক দিত, তো আমার বাসার থেকে বুঝতে পারে না যে আমি এত ছোট কালে আমার উনি এই কাজ করাবো।
আচ্ছা আচ্ছা।
ছোট কালে এই কাজ করাবো?
কি নিজের ছেলেকে দিয়ে করাতেন?
না।
আচ্ছা, ভাইয়ের ছেলেকে দিয়ে করাতেন?
হ্যাঁ।
আচ্ছা হ্যাঁ, তারপর?
আমার বাসার থেকে বুঝতে পারে না যে ছোট কালে এই কাজটা আমার দিয়ে করাইবো, তো এই কারণে বাসায় কেউ আর সন্দেহ করে নেই, মনে করছে চাচা ডাক দিচ্ছে, বাসায় হয়তো নিয়ে ঘুমাইছে না তো কিছু করছে, আর দেখতে যাইতো না কেউ, এত ছোট আর নিয়ে কি করাইবো। তো তারপরে এই দিনের বেলা শুধু খেলতাম ওগুলোকে, রাত্রেবেলা বাসায় ঘুমাইতাম, আর ওই উনি ডাক দিলে যাইতাম, কাকা ডাক দিলে। একদিন ডাক দিল দুইটা বাজে, ওই দুইটা বাজে ডাক দিচ্ছে,
রাত দুইটা।
ডাক দিয়ে বলছি অপূর্ব আজকে অনেক বড় একটা কাজ আছে। বড় কাজ মানে গায়ের রুমে, আমাদের রুমে গেছি, তো আমি যারা দেখতেছি এক একজন আরেকজনের শরীরে তেল মাখতেছে, একজন আরেকজনের শরীরে তেল মাখতেছে। আমার কয় তুই মাখ, আমি কই না, পরে কয় তোর মাখতে বই, আমি কই না মাখুন না, তো আমার চাচা আমারে দূরে তেল মাখাই দিচ্ছে, কয় অনেক বড় কাজ। বড় কাজ মানে বলছে যে ওই বাড়িতে অনেক বড় একটা ইয়ে হয়েছে, অনুষ্ঠান আর কি, বিয়েটা এই টাইপের, জানি না, ওই বাড়িতে অনেক কিছু আছে, আনতে হবে, একটা সিন্ধুক আছে ওটারে যেমনি হোক ভাঙ্গা ওটার থেকে আনতে হবে, চুরি করতে হবে। তো আমি বললাম যে এডি কেমনি করবেন, ওই বাড়ি থেকে মানুষ নেই, এডি এত কিছু আনতে মানুষ ধরা খাই যাবেন না, তখন আর কি বুঝতে পারতেছি যে আমরা চুরি করতেছি। বললাম যে এত কিছু আনবেন কেউ ধরা খাই যাই, কয় ওই টেনশন তো লাগবে না, আমরা আসি না, আসেন তো, তারপরে যদি ধরা খাই যাই, কয় না সমস্যা নাই। রাস্তাতে গেলাম, যাওয়ার পরে ওই ওইটা মাটির ঘর ছিল, নিচে মাটি ছিল, তো আবার খুন্তা নিল, শাবল নিল, কোদাল নিল, ওটাতে আবার মাটি খুঁড়ছে, মাটি খোঁদার পরে আমার ঢুকাইছে বা সিট কাটা খুলে দিবি, আবার ঢুকছে ওটার ভেতরে, ঢুকা সিন্ধুকটা খুলছে, অনেকক্ষণ লাগে, বাসার ভিতরে মানুষ আস্তে আস্তে করছে, তো সিন্ধুকের ভিতরে অনেক কিছুই আসিল, নিচে বাসায় একটা টিভি আসিল, ওই যে গ্রামে গেছি ওই গ্রামের কান্ড ছিল, বাসা একটা টিভি আসলো বলে নিচ্ছে, নেওয়ার পরে আরো অনেক কিছু নিচে কাপড় চোপড়, একটা মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে আসছে, মোবাইল ছিল নোকিয়া মোবাইল অনেক আগে, ওটা নিচ্ছে। তো তারপর এখানে থেকে বাইরে এলাম, বাইরের পর এক লোক দেখে ফেলছে, লোক দেখে বলছে কে কে, সবাই দূর, সবাই যে যার মতো দৌড়া পালাইছে। আমি কি করবো, ছাদে একটা পুষ্কনি আসলো, পুষ্কনির ভিতরে নাইমা পুষ্করি টগরা করে আর কি, যারা আমার গ্রামে
কি বলে
টগরা,
টগরা,
হ্যাঁ ওই পুষ্কনির ভিতরে নাইমা টগরার মাঝখানে মাথা জায়গায় বসে রয়েছি, তো আমার যেন কেউ না দেখতে পায়, তো কেউ আর দেখতে পায় নাই, সবাই গেছে বেজার মতো, আমি আর কেউ পাই নাই, সবাই গেছে দৌড়ে, আমি তো একা। আর ভাই অনেক ভয় লাগতেছিল, আমি যে পাশে কিভাবে যাব, অনেক ভয় লাগতেছিল কেমনি আমি বাসে যাবো, আর খালি একটা চিন্তা আমি কেমনি বাসে যাবো, আমার তো অনেক ভয় লাগতেছে, বাসা অনেক দূর, এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি, তখন আমি কারো যে ডাকতাম ওটাও তো অসম্ভব, তখন তো আমি বাসায় যাচ্ছি, হাঁটতাছি রাস্তা দিয়ে যাওয়ার জন্য, হাঁটতাছি আর ভয় পাইতাছি, আমি কাঁদতেছি, হাঁটতেছি আর কাঁদতেছি যে আমি কেমনে যাবো বাড়ি, আমার যদি কেউ ধরে। আবার কতক্ষণ পরে মনে হইতাছি এখান থেকে একটা বাঘ আইলো, আমার কামড় দিল, আবার কিছু নড়াচড়া লাগলে মনে করেন তখন আবার কান্দা পড়ে বেশি, মানে একবারে ভয়ে শেষ, রাত্রেবেলা কেউ নাই রাস্তায়, তো আমি যাইতাছি এমন করে অনেক দূর, হাঁটতেছি আর কাঁদতেছি, হাঁটতেছি আর কাঁদতেছি, তো কেউই নাই, তো আমার চাচা দৌড় আইলো, কিরে তুই আইসস, আইসি
তুই আসিস চাচার বাড়ি গেলে,
হ্যাঁ না রাস্তার থেকেই,
আচ্ছা
তুই আইসস, আমি ঘর আইসি, কই আসিলি, কইলে আমি যে পুষ্করিণীর ভিতর আসছিলাম, পরে কয় তোর কিন্তু কেউ দেখে নাই, আমি কই না কেউ দেখে নাই, পরে আচ্ছা ঠিক আছে চল, তো ভাই গেলাম, তারপরে বাড়িতে যা ঘুমাইলাম ওই চাচার রুমে, সকালবেলা উঠলাম, উঠতে আমার এক বন্ধু ওই যে আরিফা ছিল আমার ক্লাসের যে বেস্ট ফ্রেন্ড,
আমার বেস্ট ফ্রেন্ড,
তো ও আমার বাড়িতে আসলো, সে বলছে যে ওর সাথে আমার পরিচয় ছিল অনেক আগের থেকেই, সবসময় ওর সাথে থাকতাম, এমনি কে অনেক ভালো পরিচয় ছিল, সবসময় আসা যাওয়া চলতো, সে বলে যে আমাকে বাড়িতে ডাকাতি চুরি হয়েছে, আমরা ওকে বাড়িতে গেছিলাম,
বন্ধুর বাড়িতে,
হ্যাঁ আগে কখনো যাইনি কিন্তু ওকে বাড়িতে আমি চিনতাম না,
আচ্ছা
বাড়িটা হয়েছিল, তুই আমার বলতেছে যে আমাকে বাড়িতে চুরি হয়েছে, কি করস তুই কহ, কাম করে তো অনেক কিছু আসছিল জিনিসপত্র সব লেয়া পড়ছে, মোবাইলটা সুদ্ধা লেয়া পড়ছে, টিভি লেয়া পড়ছে, কই কারণ নিছে, কই কারণ নিছে তো দেখি নাই, কই তো ঘরে কেউ যাক না ছিল না, কয় না কেউ যাক না ছিল না, যখন আলাপ পাইছে তখন আমার সামনে দৌড়া পড়াইছে, কই তো ঘরে মানুষ কি একটা যাক না ছিল না, তো ঘরে ঢুকা এত কিছু লেগে গেল,
ততক্ষণে মানে তুমি কি বুঝে গেছো না যে কাজটা তোমরাই করেছো বা এরকম কিছু,
হ্যাঁ ওই যে
তোমার তখন তোমার মানে আমি একটু জানতে চাই যে ঠিক সেই সময়টায় তোমার কেমন লাগছিল, মানে তুমি বুঝতে পারছিলে যে
অনেক কষ্ট লাগছিল, যা মনে করেন যে বলতো অনেক খারাপ লাগছিল, যা নিজের কাছে এত খারাপ লাগছিল যে আমি মনে হয়েছিল যে আমি অনেক অনেক পাপ কাপ করছি, যে আমার বেস্ট ফ্রেন্ড আর একটা ইয়া ছিল, তো ওর বাসায় আমি এই কাজটা করছি,
তো পরের দিন কখন তোমাকে মানে বলতো, তারপর সেই বন্ধুটার সাথে তুমি মুখোমুখি কথা বলছিলে, মানে তোমার বুকের ভিতরটা তখন তো একদম অন্যরকম,
বুকের ভিতর তো আমার কাঁপতেছিল,
কে বলছিল
তখন মনে করেন যে বুকের ভিতরে আমার কাঁপতেছিল যে
তোমার একদম সবচেয়ে প্রিয় বন্ধু তার বাড়িতে তুমি চুরি করে এলে,
হ্যাঁ তখন তো আমার অনেক খারাপ লাগছে, আমি কান্না করতেছিলাম যে তোর বাড়িতে কেমনি এই কাজটা হইলো ওর সামনে, আমি অন্য সামনে কেন করতেছি তোর বাড়িতে এই কাজটা কেমনে হইলো, মানে ও কি বুঝতে দিনে যে আমরা এই কাজটা করছি, বলছি তোর বাড়িতে গাছটা কেমনে হইল, কি কারা করলো এত বড় ক্ষতিটা তোর? বলে যে অনেক কষ্ট করে আমার আব্বইগুলি কিনছে, ওর বড় বোনের বিয়ের নাকি কিছু ছিল। আমার বলে যে আমার বড় বোনের বিয়ের ইয়ে ছিল, তো এগুলো সব লেগে গেছে। আমি তো কানতেছি ওর সামনে, আমার তো কষ্টে কানা আসতেছে যে ওর সামনে ওর বাড়ির জিনিসপত্র আমি নিয়ে আসলাম। তুই বলতেছিস যে তো অনেক কষ্ট করে এগুলি জোগাড় করছিল, তো এগুলো তো সব শেষ। ওইও কান্না করতেছে এখন আমার সাথে, আমার কান্না দেখা ওইও কান্না করতেছে। আমি বললাম থাক, যেটা গেছে ওটা নিয়ে আর ইয়ে করা লাভ নাই, দেখ খুঁজা পাচ্ছি যারা নিচে।
তোমার তখন একবার মনে হয়নি যে আমি বলে দিই?
না,
কেন
বলে দিলে তো আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাছাড়া আমি তো খারাপ হয়ে যাব, আর কোনোদিন আমার ওর সাথে সম্পর্ক থাকবে না। আর আপনার সমস্যা গ্রামের ভিতরে অনেক সমস্যা, সেই কারণে আর কি বলি নি যে আমরা এই কাজটা করছি। তারপর আমি বললাম যে দেখ কারা করছে খোঁজা পাস কিনা।
আরিফ এখন কোথায় আছে? এখন কি কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের এরকম কোনো কিছু আছে তোমার সাথে?
না না ভাইয়া।
কতদিন আগে আরিফের সাথে বা বন্ধুদের সাথে এরকম তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে?
ওই যে কাহিনীটা ঘটার পরেই আপনার এক বছর পরেই, এক দুই বছর পরেই আর সাথে আর কথা হয় না।
কেন কথা হয় না?
মানে আসা যাওয়া কমে গেছে, ওর মন খারাপ হয়ে গেছে, ওর এত বড় একটা অঘটন ঘটে গেল।
তোমার সাথে
আমার নিজের নিজের থেকে
তোমার নিজের
নিজের থেকে খারাপ লাগতো, ওর সাথে বেশি কথা বলতাম না,
বুকের ভিতর থেকে খারাপ লাগাটা
কথা বলতাম না। তো ওর সাথে ও আমার বলতো যে তোর এখানে আয় একটা আড্ডা দিই, তো আমি বলতাম যে তোর না আমার কাজ
বলতো, চাইতো খুব
এই কাজ আছে ওই কাজ আছে। আমার নিজের থেকে অনেক খারাপ লাগতো, ও যখন আমার ফোন দিত আমি তখন কান্না করতাম।
ও বলতো না যে তুমি কেন কেন কাঁদছো?
না, আমি এক একটা ইয়ে করতাম যে তো আজকে আমার মনটা অনেক খারাপ লাগতেছে, তো বলতাম আজকে আমার আম্মা অনেক মারছে, এই কথা বলতাম যে আমার অনেক ব্যথা করতেছে। এই
আরিফকে মিস করো?
হ্যাঁ,
আরিফ মানে যদি কখনো আবার সামনে পাও আরিফকে বা সেই সুযোগটা আসে কেমন হবে, তোমরা কি করবে?
হ্যাঁ, এখন তো আরিফ কি সবই যদি এফএম শুনে থাকে আরিফ তো সবই শুনতেছে।
আমি জানি না আরিফ শুনছে কিনা, যদি আরিফ শুনে থাকে সেটা নিঃসন্দেহে একটা বড় বড় পাওয়া হবে আমাদের, এবং বড় পাওয়াটা অপূর্বরও হবে, কারণ অপূর্ব এত লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে, আমি একটু বাজে ভাবে বলি যে একটা চোর তার বন্ধুর বাড়িতে নিজে তার আপন চাচার হাত ধরে সে ধীরে ধীরে চোর হয়ে ওঠে, এবং যে বয়সে তার ফুল চুরি করার কথা, যে বয়সে তার বন্ধুর সাথে পুতুল চুরি কিংবা খেলনা চুরি বা এই টুকটাক বিষয় আশয় নিয়ে ধীরে ধীরে বড় হওয়ার কথা, যতই অভাব থাকুক যতই অশিক্ষা থাকুক, ইনফ্যাক্ট যে ছেলেটার আসলে বন্ধুই হয়ে গেছে তার যে স্কুলে পড়তো সেখানকার হেডমাস্টার, নব্বই শতাংশ গ্রামের স্কুলগুলোর কথা বলতে পারি, সেখানকার হেডমাস্টার মানে হচ্ছে একজন, বিনয়ের সাথে বলি যে সবাই একটু ভয় করে স্যারকে, হেডমাস্টার পর্যন্ত যাওয়া যাবে না, হেড স্যার পর্যন্ত। সেখানে অপূর্বর পড়াশোনার রেজাল্টের কারণে সেই প্রধান শিক্ষক হেডমাস্টার তিনি তাকে বন্ধু বলে ডাকতেন, সেই ছেলেটা ধীরে ধীরে নিজেরই আপন চাচার হাত ধরে প্রথম সিঁড়ির চুরি করা, গরু চুরি করা এই বিষয়গুলো শিখতে শুরু করে, এবং এক পর্যায়ে সে আসলে নেশায় জড়িয়ে পড়ে। সেই নেশাটা হচ্ছে ওই যে চারা দিয়ে খেলা, এবং সেটা টাকার বিনিময়ে খেলা, মানে জুয়া। এবং যে বন্ধুদের কথা সে বলছিল, এরকম একটা বন্ধু ঘেরা পরিবেশে সে ধীরে ধীরে সিগারেট খাওয়া শুরু করে। হয়তো আমরা সামনে আরো অনেক কিছু অপূর্বর কাছ থেকে জানতে পারবো। আর অপূর্ব, আরিফ কি সেই দলে ছিল যারা এই যে সিগারেট খেতে
পারে? আরিফ অনেক ভালো ছিল,
আরিফ অনেক ভালো ছিল,
অনেক ভালো ছিল।
তোমার সবচেয়ে কাছে?
হ্যাঁ, কখনো সিগারেট খেত না, মানে আমি যে খেলতাম ওই খেলতো না, যে চারা খেলতো না, কখনো কখনো দেখি নাই।
আমি সেটাই বলি যে প্রকৃতির কি নির্মম পরিহাস হয়তো, যে বাড়িতে গিয়ে চুরি করতে গিয়ে পুকুরে বসে থাকা, প্রায় ধরা পড়ে যাওয়া, ভয় পেয়ে মাঝরাতে একা একা বাড়ি ফিরে আসা, পরের দিন এসে সেই বন্ধুটাই যে সবচেয়ে প্রিয় বন্ধু সেই বন্ধুটার মুখেই জানতে পারা যায় যে বাড়িটাতে চুরি আসলে করেছিল সেটা তারই বন্ধুর বাড়ি। সেই আরিফকে পেলে তুমি এখন কি বলতে? মনে করো আমি জানি না আরিফ শুনছে কিনা, বাট আরিফ যদি এখন শুনে থাকে কি বলবে আরিফকে?
যদি ওকে সামনে পাই বলবো সরি, আমি যা তোর সাথে করছি আমার মাফ করে দে, আমি ওর পায়ে ধরবো, আমার বন্ধুর সমস্যা না আমি ওর পায়ে ধরবো।
মানুষটা তুই নেই গো নেই কাছে, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে
সবাইকে শুনছেন অন্ধকারের গল্প, এবং অন্ধকারের গল্প নিয়ে নতুন একটি ঘন্টা চলে এলাম। নতুন ঘন্টাটি হচ্ছে ঠিক 12:01 এবং বদলে গেছে তারিখটা, আমরা সোমবারে পৌঁছে গেছি এবং ক্যালেন্ডারে পাতায় আসলে নতুন ভাবে আপনাকে হয়তো তারিখটা লিখতে হবে। এবং এই ঠিক এই মুহূর্তে আপনাকে আরো একটিবার আসলে প্রাণখুলি স্বাগত জানাতে চাই। ঢাকা FM 90.4 টিউনিং করে আছেন আপনি, যে স্টেশনটি বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশন অন্ধকারের গল্প অনেকটা সময় পার করে এসেছে, আজকের পর্বের কথাই বলছি এবং আরো অনেকটা সময় জুড়ে আসলে আপনার সাথে থাকব। আজ আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন অলরেডি, তার কথাগুলো কিন্তু আমরা শুনছি এবং অনেকটাই শুনেও ফেলেছি, এবং তবে আরো অনেকটা সময় যেহেতু থাকব এর মাঝখানে আমার মনে হয় আপনিও অপেক্ষায় আছেন যে বাকি কথাগুলো শুনব। আমি একটু জানাতে চাই, আজ আমাদের অতিথি হয়ে এসেছে অপূর্ব। অপূর্বর পেশা চুরি, সে সিদেল চোর বলতে যেটা বোঝায় একদম গ্রামের যে চুরি, সেই চুরির সাথেই সে সংশ্লিষ্ট, এবং সেই চুরির হাতেখড়ির কথাগুলো সে বলছিল যে কিভাবে ধীরে ধীরে সে সেখানে জড়িয়ে পড়ে। তার আগে আমি একটু দিন তারিখটা কথা বলছিলাম, সেটা মনে করিয়ে দিতে চাই আপনাকে আরেকটিবার। 6 এপ্রিল 2015 23 চৈত্র 1421 এবং 16 জামাদিউস সানি 1436 হয়ে গেল। আজ যাদের জন্মদিন সবাইকে শুভ জন্মদিন, আজ যাদের জন্য যে কোনো কারণে বিশেষ দিন সেই কারণে শুভকামনা, এবং সবার জন্য আসলে আন্তরিক অভিনন্দন রইল। আর অন্ধকারের গল্পে যারা এখনো টিউন ইন করে আছেন কিংবা খানিকটা পরে যারা টিউন ইন করলেন তাদের জন্য বলি যে আমাদের এই অনুষ্ঠানটির উদ্দেশ্য খুব পরিষ্কার। আমরা বারবারই বলি কোন ধরনের সমাধান কিংবা কোন ধরনের উপদেশ কিংবা সিদ্ধান্তে আমরা পৌঁছাই না, আমরা শুধুমাত্র অন্ধকার জগতের সেই গল্পগুলো তুলে এনে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, এবং এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে সরাসরি আপনি শুনতে পান। এখানে বসে যে অতিথিরা এসে কথা বলেন অন্ধকারের গল্প, নামেই বুঝতে পারছেন যে অন্ধকার জগতে ঘটে যাওয়া ঘটনাগুলো সেই ব্যক্তি নিজেই কিংবা একাধিক ব্যক্তিও তারাই কিন্তু সেই কথাগুলো এখানে বসে সরাসরি আপনাদেরকে বলেন, কোন ধরনের রেকর্ডেড কিংবা কোন ধরনের মেকানিজম সেখানে নেই। এবং সেই প্রক্রিয়ায় আজ আমাদের সাথে যোগ দিয়েছে অপূর্ব। অপূর্বের কথা বলছিলাম যে যার পেশা হচ্ছে চুরি, এবং সেই কথাগুলো আমরা ধীরে ধীরে শুনছিলাম। পাশাপাশি এই পুরো অনুষ্ঠানটির জন্য যে টিমটি একনিষ্ঠভাবে কাজ করে, অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, সেই টিমটিকে, অন্ধকারের গল্পের টিমটিকে ধন্যবাদ জানাতে মোটেই কার্পণ্য করতে চাই না। আন্তরিক ধন্যবাদ জানাতে চাই প্রোডিউসার সাদেক সামি, ধন্যবাদ জানাতে চাই অন্যতম টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ আরো অনেককে। এবং ধন্যবাদ ও ভালোবাসা বা সবটুকুন আস্থা যাদের প্রতি আছে তারা আপনারা, আপনাদের কারণেই অনুষ্ঠানটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহস করি, এবং সেই সাহায্যের জন্য আসলে আপনাদের পানি আমরা বসে থাকি। পাশাপাশি যেহেতু আপনাদের জন্য এই অনুষ্ঠান, সরাসরি আপনাদের অংশগ্রহণের সুযোগ থাকছে ফেসবুকে কিংবা SMS প্যানেলে, সেই নিয়মটিও একটু বলে দিতে চাই। ফেসবুকে অপূর্বর একটি ছবি বরাবরের মতো স্টুডিওতে বসা অবস্থায় একটি ছবি কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি, আপনি দেখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া অন্ধকারের গল্পের নিয়মিত আপডেট পেতে আপনি কিন্তু অন্ধকারের গল্পের ফেসবুক পেজেও লাইক করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের যে কোনো এপিসোডের বা যে কোনো কিছুর সর্বশেষ আপডেটটা পাবেন, facebook.com/OZ90.4 লিখে সার্চ করে দেখবেন পাবেন। এছাড়া কিন্তু আপনি চাইলে আমাদের SMS প্যানেলে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। সবাই নিশ্চয়ই অপূর্বের কথাগুলো শুনবার অপেক্ষায় আছেন, অপূর্বের কথাগুলো শুনবার অপেক্ষায় আমিও আছি। তার আগে কিছু বন্ধুদের নাম আমি নিয়ে নিতে চাই যারা আমাদের সাথে জয়েন করেছেন। জুথি নারায়ণগঞ্জ থেকে, অন্ধকারের গল্পে আমার খুব ভালো লাগে, রবিবারের দিনের অপেক্ষায় থাকি কখন রাত হবে, আরো বেশি ভালো লাগে আপনারা আচ্ছা ধৈর্য সহকারে এসব মানুষের এরপরের কথাগুলো আসেনি যদি আবার পাঠাতেন। এবং অপূর্ব, তোমার পাশে সারা দেশের মানুষ আছে, তুমি নামাজ পড়ো কেমন, জহিরুল তিনি লিখেছেন এটা। আছেন আমাদের সাথে শাকিল হুসাইন গাজীপুর থেকে, ভাইয়া অপূর্ব তো আচ্ছা একটা মুভির ঘটনার মতো তিনি বলছেন আপনার কাছে। আসলে আমি এই বিষয়গুলো নিয়ে অনেক সময় খুব রুড ভাবে কথাবার্তাগুলো বলি, যে একটা মানুষ তার জীবনের কথাগুলো সাহস করে এখানে এসে বলছেন এবং সেগুলো নিয়ে অবশ্য আমি এটাও স্বীকার করি যে বলেই তো দিই আপনার বিবেক বা আপনার মূল্যবোধের জায়গা থেকে আপনি কমেন্ট বা আপনার সেই কথাগুলো জানাচ্ছেন, তো আপনার মূল্যবোধের জায়গাটা যদি এটাই হয় সেক্ষেত্রে আমি সেটাকেও মেনে নিতে চাই যে আপনার কাছ থেকে এরকম কথাগুলো এসেছে। আর আনাস তিনি লিখেছেন আমাদেরকে, কখনো ধরা পড়েনি সেই প্রশ্ন আমারও থাকবে, বা আমরা এখনো কিন্তু অনেকটা সময় আছে, এই সময়টা একটু বিনয়ের সাথে বলি যে ধৈর্য ধরে যদি শুনতে থাকি আমরা অপূর্বর কাছ থেকে ঘটনাগুলো, বা আদৌ এখনকার সময় সে সেই পেশায় আছে কিনা, কেন তার সাহস হলো এরকম সরাসরি একটি অনুষ্ঠানে এসে, কেন সে আমাদের সাথে যোগাযোগ করল, এই অনুষ্ঠান শুনতে শুনতে একসময় অন্ধকারের গল্প তার ভালো লাগতে শুরু করে, এবং এটাই বোধ হয় একটা সার্থকতার জায়গা, সে নিজেই আগ্রহী হলো এই অনুষ্ঠানটি শুনবার জন্য, এই অনুষ্ঠানটিতে তার কথাগুলো বলবার জন্য, শুনতে শুনতে সে আগ্রহী হয়ে গেল, সেটা হয়তো আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি। আমাদের বলতে শুধু অনুষ্ঠানটি যারা করি কিংবা আমি ইভান এখানে বসে কথা বলছি বা আমাদের যে টিম রয়েছে তাদের না, আমি সবার কথা বলছি, আপনাদের সহ এই কৃতিত্ব আপনাদের, আপনাদের কারণে অনুষ্ঠানটা কন্টিনিউ হয় এবং তার কারণেই কিন্তু এই মানুষগুলি আগ্রহী হয়ে অনেকই অসংখ্য এরকম যদি আমি অপরাধী বলি বা অন্ধকার জগতের মানুষগুলো বলি তারা আগ্রহী হয়ে এখানে এসে কথাগুলো বলতে চান, একটু রিলিফ পেতে চান সবার সাথে শেয়ার করে সেই সবকিছু। আছেন নান্টুর কথা বলেছি, আছেন আমাদের সাথে সুজন ঢাকা থেকে, পৃথিবীর সব খারাপ কাজ কিন্তু অভাব আর লোভের কারণে হয়। অপূর্ব তোমাকে ধন্যবাদ সহজ স্বীকারোক্তির জন্য, আপনাকে সালাম জানাচ্ছি আমি। এদিকে জয়েন করেছেন বিদিতা ঢাকা শ্যামলী থেকে, আমি আশা করি একদিন অপূর্ব স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং হ্যাপি থাকবে, উইশ ইউ বেস্ট অফ লাক। এদিকে জয়েন করেছেন আরো অনেকেই অসংখ্য এস এম এস, অনেক ফরিদপুর থেকে, আশুলিয়া থেকে কালাম জয়েন করেছেন, আশিক লিপু জয়েন করেছেন আরো অনেকে, এবং ফেসবুক থেকে কিছু নাম আমি পড়ি কারণ সবার মূল আগ্রহ অপূর্বের কথাগুলো শুনবার, অপূর্বকে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই। ইউনুস খান তিনি জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন অনিক তানভীর, জয়েন করেছেন আনিকা আফরিন, আছেন আমাদের সাথে সাথিউর নূর, জি এম খান জয়েন করেছেন, আসলাম উদ্দিন, সুজন মিয়া, সোহাগকে দেখতে পাচ্ছি জয়েন করে আছেন আমাদের সাথে, শাহিদা আক্তার, এদিকে শাওন খান আছেন, সুজন মিয়ার কথা বলেছি, সাফি আক্তার, সোনিয়া আছেন, রাহিম সরকার আছেন, আছেন অর্নি, জয়েন করেছেন ছদ্মনামে যারা পড়ছি না, শামীম হোসাইন, আদর মজুমদার, তুহিন আছেন আমাদের সাথে, আমিনুল ইসলাম রনি আছেন, তাসফিরাত, জিন্নাত শিমি জয়েন করেছেন, জয়েন করেছেন আবু হোসেন, ফয়সাল, নাহিদ হাসান, হৃদয়, শিশির জয়েন করেছেন, সজল হাসান জয়েন করেছেন, স্বাধীন খান জয়েন করেছেন, জয়েন করেছেন প্রদীশ চন্দ্র রায়, যদি আমি ভুল না পড়ি, আবির মাহমুদ জয়েন করেছেন, আসিফ রায়হান জয়েন করেছেন আরো অনেকেই। আমরা ফিরে যেতে চাই অপূর্বের কাছে। অপূর্ব, তুমি আরিফের কথা বলছিলে, আমি জানি না আরিফ শুনছে কিনা বা আরিফের পরিচিত বা এরকম কেউ শুনছে কিনা, শুনলে যদি কোনোভাবে আমাদের সাথে একটু রেসপন্স করেন কোন একটি এস এম এস কিংবা কমেন্টে, আমরা একটু কথা বলতে চাই বা আপনার সাথে, সেই সুযোগটি যদি পেয়ে যায় খুব বেশি ভালো হতো। আমি ঠিক জানি আরিফ থাকে কোথায়, মানে তুমি কি জানো? আমি তোমার কাছে জানতে চাই যে আরিফ কোথায় থাকে বা এরকম তুমি কিছু জানো?
আমাদের সাথে গ্রামে থাকতো, জয়ী আগের গ্রামে থাকতাম,
সেক্ষেত্রে শোনার সম্ভাবনাটা হয়তো খুব বেশি কম। যাই হোক, আমরা পরবর্তীতে তোমার কথাগুলো শুনতে চাই। ধীরে ধীরে এরপর কি, মানে তুমি এই পুরোপুরি চুরিতে পারদর্শী হয়ে উঠলে বা তারপরের ঘটনাগুলো আমাদেরকে একটু বল।
তারপরের ঘটনা ভাই, একটা মানে এলাকার মাঠ বড় ছিল, তো উনি সবার বিচার টিচার করতো, তো এখন সিদ্ধান্ত নিচ্ছে সবাই মিলা পাঁচজনে একসাথে বসছে ওই রুমটাতে আর কি, রুমটাতে বসে সবাই চিন্তা করছে যে ওই বাসায় চুরি খবর আজকে রাত্রে।
এটা কোন বাসা?
মাতবরের বাড়ি।
মাতবরের বাড়ি কারা বসছে?
আমার চাচারা।
তোমার চাচারা
ওই যে রুমে বসে সিদ্ধান্ত করতেছে যে ওনারা আজকে মাতবরের বাসায় ঢুকবো?
আচ্ছা আচ্ছা, মাতবরের বাড়ি চুরি করবে?
হ্যাঁ।
আচ্ছা, এই এরা কি তোমাদের গ্রামই? কিভাবে তারা নির্বাচন করতো, মানে খুঁজে বের করতো যে ওই বাড়িতে চুরি করবো? এটা কি কি
ওই যে রুমে বসে কথা বলতো যে এই বাড়িতে
যাকে আগে থেকে একটু খেয়াল রাখতো বা এরকম কিছু আছে?
ওনারা আগে থেকে খেয়াল রাখতো যে কোন বাড়িতে
কি খেয়াল রাখতো, কি কি বিষয় জানতে তারা খোঁজ খবর রাখতো?
ওনারা দেখতো যে এই বাড়িতে গেলে আজকে বেশি হবে, আর ওনাদের আবার পজিশন জানা আছে কোন বাড়িতে গেলে কিভাবে ইয়ে করতে হবে।
এই পজিশন গুলো কিভাবে তারা জানে?
ওনারা আগে থেকে এরকম করে আসছে।
মানে এটা একবারে কি কিভাবে সে বাড়িতে যায়, নাকি তাদের বাড়ি সম্পর্কে খোঁজ নেয়, নাকি তাদের বাড়িতে এমনি গিয়ে কথা বলে, নাকি মানে কি হয় বিষয়টা?
জানি না, তো ওনারা রুমে বিষয়ে কথা বলতো যে আমি ওটাই শুনতাম আর কি, ওনার সাথে আমি যাইতাম না কখনো, আর এগুলি জিজ্ঞেস করতাম না যে আপনারা ওইখানে যে যাইবেন ওইখানে ভিতরে আগে কি জমি বাসা চিনেন না কি আনতেন, এগুলি আপনি কিছু জিজ্ঞেস করতাম না। তো ওনার রুমের ভিতরে বসে যা কথা বলতো আমি তাই শুনতাম, ওনার বলতো যে আজকে ওই বাড়িতে যাবো সব মিললাম। তো একদিন বললো যে আপনি কি পাগল হয়ে গেছেন, কেন মাতবরের বাড়ি কিভাবে যাবেন? আরেকজন বলতেছে যে সমস্যা কি, আটবারের বারে হলো সমস্যা নেই, আমরা যাবো আজকে ওই বাড়িতেই চুরি করব। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমার বললো যে তুইও যাবি, আমি বললাম না আমি এই বাড়িতে যেতে পারবো না, আগে বলছেন আগে গেছি কিন্তু এই বাড়িতে আমি যাবো না। ওকে আমি এই বাড়িতে গেলে যদি একবার জানতে পারে মাইরে যাবো, আমি ওই বাড়িতে যাবো না। আমি কিছুতে রাজি দিতে চাইতেছি না যে আমি বাড়িতে যাবো না, তো ওনারা আমার নিবই, আমার চাচাই আমার নিবই, তোর যেমন লাগবই। আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমি যাবো না, উনি আমার বলতেছে না তো যাইতে হবে। তবে এরপর যে আমি বললাম যে আমি যাইতে পারি, আমি বাড়ির ভিতরে ঢুকুন না।
অপূর্ব তুমি একটু মাইক্রোফোনটা তোমার আরেকটু কাছে নিয়ে নাও, তাহলে হয়তো আমাদের লিসনাররা খুব আরো পরিষ্কার করে শুনতে পারবে। হ্যাঁ,
বললাম যে আমি যাইতে পারি, বাসার ভিতরে ঢুকবো না, বাইরে থাকবো, কোন সমস্যা হইলে আমি ওখানে দেখে যাবো। তো বললো যে না আমার সাথে সাথে থাকতে হবে, তোর বাইরে থাকলে তোর সমস্যা হবো, তোর কেউ ধরতে পারে, তুই আমার সাথে সাথে থাকবি, তোর কোনো সমস্যা হবো না। আমি না আমি যাবো না, তাহলে যাবো না, আমি বাইরে থাকবো। অনেক রিকোয়েস্ট করার পরে বললো যে না তো থাকতে হবে, তো অনেক ভয়টা দেখালো আগের থেকে, আমি কিছু না করলে ভয় দেখায় আগের পর। তো আমি বললাম ঠিক আছে, ভয় আমি কান্না দিছি তো সেদিন আগে থেকে কান্না দিছি যে বাড়িতে গেলে মাতবরের বাড়ি, তো যদি একবার যাই না ফেলাই তো আমগুলো তো মেরে ফেলাই। সে কারণে আমি বললাম যে আমি যাবো না। তারপরে গেলাম মাতবরের বাড়িতে, তো ভাই অনেক জিনিসপত্র আছে, তারা এই জায়গায় ঢুকছে। তো মাতবরের বাড়ি ঢুকার পরে আপনার তখন ওই ওদিনও তেল মাখছে সবাই, রুমের ভিতরে পয়সা, রুমের ভিতরে পয়সা তেল মাখছে, আর শুধুমাত্র লুঙ্গি পরা আর কিছু নাই, শাবল কুন্তলা নেই। মাতবরের বাড়িও ইয়ে করা ওটা বিল্ডিং, মাতবরের বাড়ি হলো বিল্ডিং, গেট হলো আপনার ইয়ে কাঠের। তো গেল ওই গেটের ইয়ার লক কাটলো, কাটা ঢুকলো। তো মাতবরের বাড়ি তো সিন্ধুক অরিজিনাল লোহার সিন্ধুক, তো এটার খোলার কোনো যন্ত্র নাই, তো চাবি খুঁজতেছে।
এটা সবাই ঘুমাচ্ছে তখন?
হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমাচ্ছে,
বাড়ির লোকজন যদি মানে এরকম একটা ভয় থাকে না যে যদি কেউ কোনোভাবে কোনো শব্দ পেয়ে জেগে ওঠে?
এইটাই তো আমার, তো আমার তো সেই একটাই ভয়, আমি তো সবসময় সেই ভয়টা করে যাচ্ছি, কিন্তু ওনাদের মধ্যে কোন এরকম ভয় লাগছে?
অনেকে বলে যে এরকম প্রচলিত আছে যে কোন ধরনের কিছু একটা দেয় যাতে আরো বেশি গভীর ঘুমে, এরকম কি কিছু আছে?
আমি কখনো এগুলি দেখি নাই, হয়তো ওনারা করতে পারে কিনা আমি জানি না, কিন্তু আমি কখনো এগুলি দেখি না যে কখনো কিছু দিতে।
আচ্ছা,
ওনারা করতে পারে কিনা আমি জানি না।
তারপর
তো চাবি খুঁজতেছে, আমি বলো দেখ চাবিটা কই আছে, আমি কই আমি দেখতে পারবো না, আমি দেখতে গেলে উঠে যাবো, আপনি দেন আপনি দেন, আমি দেখতে গেলে উনি উঠে যাবো।
তখন কথা এই যে ঘরের মধ্যে কথা বলছি,
অস্ত অস্ত এমনি
কিরকম একটু একটু বলতে পারবে?
বলতেছি যে আমার বলতেছে যা দেখ চাবিটা কই আছে, এমনি বলতেছে।
আচ্ছা আচ্ছা,
আমি আমার ওনার এমনি বললাম যে আমি পারবো না, চাবিটা আপনি দেখুন কোথায় আছে, এমনি কথা বলতেছি। তো উনি লাস্টে গেছে চাবিটা, অনেক খোঁজার পরে প্রায় আধা ঘন্টা খুঁজলাম ঘরের ভিতরে, মানে আস্তে আস্তে অনেক কেউ যেন আলাপ না পায়, সবাই ঘুমে চাবিটা একবার যে পাইছে। পাওয়ার পরে তো খুলা জিনিসপত্র নিল, তখন আমি আবার একটু বেশি নিলাম, আমিও তখন নিজের থেকে আর নিতেছি
জিনিস। এই প্রথম তুমি নিজেই নিচ্ছ?
হ্যাঁ নিজের থেকে নিতেছি।
আচ্ছা কি কি নিলে তুমি?
আমি একটা ঘড়ি পাইলাম, একটা মোবাইল আছিল মানবরের বিছানায়, তো এটা সাইডে আছিল, আমি ওটা নিলাম, সাথে সাথে বন্ধ করে ফেললাম। আর আর কি জানিসলাম বেশ ঠিক মনে পড়তেছে,
মোবাইলটা বন্ধ করে ফেললে এটাকে আগে শিখেছো?
ওনারে বলে দিছে যে মোবাইল পাইলে বন্ধ করে ফেলবে।
বন্ধ হওয়ার সময় শব্দ হয়
না? ব্যাটারি খুলে ফেলছে।
ও ব্যাটারি খুলে ফেলেছে।
আচ্ছা ব্যাটারি খুলে ফেলছে যে আওয়াজ না হয়, এটাও আগে বলে দিয়েছে যে বন্ধ করলে তো আওয়াজ হবে, এখন ব্যাটারি খুলে ফেলতে পারছি আমি, সাথে সাথে মোবাইলটা ব্যাকআপটা খুললে ব্যাটারি খুলে ফেলেছি। আচ্ছা এর কোনো আওয়াজ হয়নি। তারপরে আরো কিছু নিয়েছিলাম, তারা মনে পড়তেছে না। তারপর আমরা অনেক কিছু নিয়েছি, তারপর বাইক দিন মাত ভরে ঘুমেতে উঠে গেছে,
টের পেয়ে গেছেন?
হ্যাঁ
আচ্ছা
টের পেয়ে গেছে। তারপরে আমাদের অনেক ইয়ে করছে, ধরে নিয়েছে,
ধরা পড়ে গেছে।
হ্যাঁ
ঠিক যখন ঘুম থেকে উঠলো ধরা পড়লো সেই ঘটনাটা একটু বলো তো, মানে কি হলো তখন?
কাপড় চোপড় নিতেছি তো উনি ওইটা গেছে, মানে কাশি কাশি দিতেছে উঠতেছে, যখন ওনার ঘুমটা চোখ ভাঙছে আর কি, কাশি দিতেছে, তখন ঘরের ভিতর মানুষ আছে, উনি আলাপ পেয়ে গেছে গা, লালাচারা পড়ছে, উনি আলাপ পেয়ে গেছে গা, যে ঘরের ভিতর কেউ আছে। উনি আবার কোনো কথা বলেনি, ওইটাও অস্থির করে দাঁড়াইছে। তারপরে ঘরের ভিতরে কি তো সবাই দৌড় দিছে, গেট ফুট খুললে তো একজনের ধরছে, একজনের ধরতে সবাই বাইরে পড়ছে। আমি সবার আগে এসেছিলাম, সবার আগেই আসলাম গেটের সামনে, আমি সবার আগে এসে পড়ছি, একজনের ধরছে। তো ওনার ধরার পরে, ওনার ধরছে পরে আমি তো কেনে দিছি বাইরে যা, আমার তো ভয় কাজ করতেছিল আগের থেকে, অনেক ভয় লাগতেছে। তো তারপরে ধরে জিজ্ঞেস করলো যে তার কজন আসলে, উনি আবার কয় নাই, তো অনেক মারছে, মারার পরে তারপরে স্বীকার যায় না যে কজন আসলে, কে কে আসছিল স্বীকার যায় না, ওনার কোনো কথাই বলে না, যে মারতেছে উনি কোনো কথা বলে না।
এটা তো আমি কিভাবে জানলে?
হ্যাঁ পরে আর কি শুনে ফোন,
তাহলে বলি
ওনাকে যে মারতেছে উনি কোনো কথা বলে না, মারতেছে জিজ্ঞেস করতেছে তোর সাথে কে কে আছে তা বলে না, মানে কোনো কথাই বলে না, এত মারতেছে জিজ্ঞেস করতেছে তোরা কি লেগে নিয়েছিস, তোর আইতে বসে কে, আমার বাড়িতে ওকে চিনেছে কে, তকলগে কি কে আছে, তখন মানে হাত ধরে কোথায় তখন লিড দেখে তার কারিয়া তৈরি করস, মানে উনি কোনো কথাই কয় না। লাস্ট এক পর্যায়ে ওনারে পিঠে পিঠের ভিতরে হাত বাইন্দা, দুই হাত পিঠে নিয়ে বাইন্দা হালায়া হাত ধরে টান দিয়া তোর জিজ্ঞেস করছে যে তখন কি লিড দেয়, কার গেল দেখাইছস, পরে আমার চাচার নাম করলো
চাচার নাম যখন বললো, তোমার চাচাকে সে ধরলো কিভাবে, সেই ঘটনাগুলো মনে আছে? তুমি তুমিও ধরা পড়েছিলে, সেগুলো একটু বলবো কিভাবে তোমাদের কাছে আসলো, তোমাদেরকে ধরলো?
তখন ওই যে চাচার নাম বলছে সব ঠিকানাই তো বলছে,
তোমরা তো এর আগে পালিয়ে এলে, তোমাদের কি তখন টেনশন কাজ করছিল না যে ধরা পড়ি?
আমি তো কান্না করতেছি, আমি তখন যখন থেকেই মনে করেন যে উঠা গেছে, মানে আগে থেকে কান্না করছি যে ওই বাড়িতে যাওয়ার কথা বলছে, তারপরে যখন ওই মাঠ বড় উঠে গেল কুমির থেকে তখনও কান্না করতেছি, তখন থেকে কান্না স্টার্ট আমার বন্ধ হয় না, অনেক ভয় কাজ করতেছে আমি কি করব। আর তাছাড়া একজন ধরা খেয়ে গেছে, এ কারণে আরো বেশি কান্না করতেছি
রাত্রেবেলা।
পরে দিনের বেলা বিচারে বিয়ে মাত ভরে নিল, মাত ভরে নিয়ে মারলো, আগে মারছে সবার।
এই যে নিল তোমাদের গ্রাম থেকে নিয়ে গেছে না তোমাদের?
হ্যাঁ
সেইটা একটু বলো কিভাবে আসলো তারা,
বাড়িতে আসলো,
কোথায় ছিল?
বাড়িতে আসলো, আমার চাচার নাম ছিল মকবুল, এক হলো মকবুল মিয়া, কই তুমি ঘরে ডাক দিল, ডাক দিয়া হারে ডাক নিছে একলা, একখানে বললো তোমার লগে কে কে আছে সব লিখে ডাক দাও, তাহলে কিন্তু বাড়ির মানুষের সবারই ধরে লাগাম কেউ বাদ দেব না। মাত বড় মানে আবার কইলো যে আমার লগে কেউ নাই, পরে মাত বড় চিল্লে উঠছে, পরে চাচা চিন্তা করলো যে বাড়ির মানুষ আছে, মহিলা আছে, এই চিন্তা করে লগে লগে জায়গা আসলো সব ডাক দিছে। আমার অর্ডার দিছে আয় দেখি গাবি নাই গা বাড়িতে হয়ে গেছি গা যাওয়ার পরে আঙ্গুর অনেক মারছে
কিভাবে বললো
আঙ্গুর মনে করেন যে প্রথম অনেক ঠাকুর দিছে সবারই আর মাত বড় লোক আছিল ওই লোক দিয়ে ওর লাঠি দিয়ে পিটাইছে লাঠি দিয়ে পিটাইনোর পরে আপনার হাত বাঁধছে গাছের সাথে হাত পিছনে গাছের পিছনে দিয়ে বাঁধছে সবারে
তোমাকেও
হ্যাঁ
আচ্ছা
আমি তো অনেক কান্না করছিলাম মাত বড় বলছিলাম যে কাকা কাকা আমার ছাড়া দেন আমি আর জীবনে একটু করব না আমি অনেক কান্না করতেছিলাম যে বলার বাহিরে আমি আর কখনো এটি করুন না অনেক কান্না করছি উনি আমার কোনো কথা শুনেনি আমার কোনো কথা শুনেনি তো উনি একটা ইয়ে করছে যে বিচার বসা নেই যে এলাকার মানুষ ডাকবো বিচার বসে ওটা বসা নেই অনেক মারছে মারার পরে আমাকে বলছে যে তার কত বাড়িতে চুরি করছিস তখন কেউ বলে না যে আমরা আর চুরি করছি কেউ বলে না কারণ আমরা আর চুরি করি নাই সবাই একই কথা বলতেছে অনেক মারছে কেউ স্বীকার করে না যে আমরা আর চুরি করছি মারার পরে বলল তার কি কিনেছিস কয়ে সবাই ঘুরে রেখে নিছিস আমিও করে মেরে নিছি কয়ে সব দিতে যাবি দেওয়া যাবি না তো তোকে সব দিয়ে মেরালাম তোরা দেওয়া যাবি গা আর জীবনে এডি করবি না তাইলে তোকে ছাড়বো নাকি ছাড়বো না আর যদি দিব না একটাও তাহলে তোর সব ডেলে মেরালাম আমি বললাম যে আচ্ছা কাকা আপনার সব দিয়ে দিব আঙ্গুরালা ছাড়া দেন কয় তখন ছাড়তে পারি করলাম না সব দিয়ে দিবি আগে ছাড়েন না দিলে আনুক আমি কাছে ঠিক আছে তুই যা আমার ছাড় দিছে রুমটা ছিল ওই রুমে গিয়া চা ছিল মাত বড় বাসাতে জানিয়েছি সব আনছি মাত বড় দিচ্ছি
তো তুমি এই যে মালামাল যখন আবার নিয়ে আসতে তখন কেউ দেখেনি বা সেটা কেউ জিজ্ঞেস করেনি
হ্যাঁ দেখছে
তখন কেউ জিজ্ঞেস
বাড়ির লোক দেখছে আমি বলছি যে ওই বাসার থেকে আনছিল তো এটি আবার দিয়ে দিচ্ছি
কি কি ছিল
কাপড় চোপড় আসছিল মোবাইল করি আরো টাকা পয়সা আসছিল এটা ভিতরে আসলো না ওনাদের সাথে আসছিল তো এটা একটা কাঠটি আনছি ওটা করে মাথা করে লেগে গেছি সব
কত দূর হবে তোমাদের বাড়ি থেকে এটা
ই তো পাশের গ্রামে মানে অনেকক্ষণ লাগছে আইটা আসতে আইটা যাইতে বাড়ির মানুষ জিজ্ঞেস করলো যেটা কি আর আমি দুই বছর টান ছিল
তোমাকে যে মারধর করছে তোমার মারের দাগ নেই শরীরে
না মানে শার্ট পরা ছিলাম
আচ্ছা
তো কেউ আমার বুঝতে পারেনি মানে কেউ বুঝতে দিই নাই ভাষা জানালে তো আরো মারবো সে কারণে আমি ভাষা কেউ বুঝতে দিই তো নিয়ে গেলাম ওইটা নিয়ে যাওয়ার পরে দিলাম ঠিকা কালন পরে সবার বান খুলে দিছে রশিদা বাঁধেছিল সবার বান খুলে দিছে তো সবাই মাত বেড়ে পা জড়া দেওয়া হয়েছে কাকা আমি বলতেছি কাকা আমি আর করুন না তো ওনারা সবাই বলতেছে যে ভাই আর করুন না সবাই পা জড়া পড়েছে মাত বেড়ে বলতেছে আমরা আর কখনো এই কাজটি করুন না আমাকে এবার লিয়ে মাফ করে দেন কয় না তোকে মাফ করেন যাবো না তখন পুলিশে দেবো তোকে মাফ করেন যাবো না তারা মা এবার মাফ করলে আগামীতে আরো বেশি করে করবি তখন পুলিশে না দেওয়া পর্যন্ত শান্তি নেই এলাকা আরো চলেছে তোরা করছিস সবাই বলতেছে না আমরা আর কখনো চুরি করি না আমরা আপনার বাড়িতে প্রথমে আসছিলাম কয় না তখন মাফ করে যাবো না ওনার কথা একটাই পুলিশে দিব আমি তো অনেক কান্না করতেছি মানে কি বলবো কান্না এমন ভাবে কান্না করতেছি মানে আমার মুখ দিয়ে কথা বের হয় না শুধু কান্নাই বের হইতেছে তখন যে আমাদের বসে আর পুলিশে দিব আমি তো সবসময় ভয় কাজ করে আমার ভিতর আমি ওনার অনেক করে বললাম কান্দতেছি আর বলতেছি যে কাকা এবারে লেগাম করে মাফ করে আমার জীবনের কাজ করুন না পা তো সবাই ঝরা ঝরা বসছি মাত বাড়ার মাত বাড়ার বিচার চিচার ডাকে নাই তো বলছে যে এরপর আর মুখের দিকে তাকায় তোর সবটি মাফ করে দিলাম তোর সবটি ভালো হয়ে যাবি তোর সবটি ভালো হয়ে যাবি আর জীবনের জন্য না হলে তোর এই কাম করছ যদি করস তাহলে সব কলার মেরালাম পুলিশ হয়ে দেব না একবার মেরালাম চাচা বলে আচ্ছা ঠিক আছে এই কাজ আর করুন না ভালো হয়ে যাবো সবাই বলে হ্যাঁ ভালো আছে আর এই কাজ করুন না
মানে এটা কি আসলে মিথ্যা কথা ছিল আচার জন্য?
হ্যাঁ।
তারপর কি হলো?
তারপরে বাড়িতে আসলাম, মানুষ বাড়িতে বললো আয়সা যে বাপ দেখো ইয়ারে ডিভোর্সে। তা আমার মা আমার বললো, মায় আমার দেখে কান্দে দিছে।
এই প্রথম জানতে পারলো?
হ্যাঁ,
যে তার আদরের সন্তান আসলে চোর।
আচ্ছা, আমার দেখে কান্দে দিছে, আমার যে মারছে সেটা শুনে মনে করেন দেখে কান্দে দিছে।
তোমাকে খবর তো ছড়িয়ে গেছে সব জায়গায়?
খবর ছড়িয়ে গেছে আমার দিকে।
মা কি আছেন এখনো?
হ্যাঁ আছে।
কোথায় থাকেন তোমার মা?
বাসায়, গ্রামে।
মানে বরিশালে?
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
তো আমার দেখে কেঁদে দিছে, কেঁদে দিয়ে আর কোনো কথা বলে না, কান্দতে আসছে আমার দেখা। আমি তো ভাবছি যে আমি আমার কথা শুনে আগে আমার মারবো, কিন্তু আমার মারতেছে না। আমার দেখে আমার মাম্মা কেঁদে দিছে যে আমি এত মারি খাইছি, কেমনে মারি খাইছি কখনো মনে করেন যে আমার মারতো, কিন্তু সিরাজ ভাবে মারতো না কখনো।
মা কখনো মারেনি?
মারছে তো। এই যে দুষ্টুমি করলে, কোনো কিছু করলে, আর কি সতের মতন করলে, কোনো কিছু ভুল করলে মারতো, কিন্তু ওই ওরকম ভাবে মারতো না, সিরিয়াস ভাবে মারতো না কখনো। এমনি নর্মাল ভাবে মারতো, মায়ের কতক্ষণ পরে ব্যথা পাইছিস নাকি, অনেক মায়ের আবার নিজে নিজে কান্না করতো যে পরে মারছি। তো আমার দেখা তো কান্দতেছে মায়ের।
তোমার কেমন লাগছে?
হ্যাঁ,
তোমার কেমন লাগছে?
আমি তো কান্না করতেছি, আমি যা মায়ের
লাগছে না, মা জানলো আমি চোর।
হ্যাঁ, মায়ের আমি পা জড়া দেওয়া বসছি, মা আমি যাচ্ছি বলে দেখুন তোমার মাফ করে দাও।
মাকে কতদিন দেখো না?
হ্যাঁ,
কতদিন দেখো?
এই তো গ্রামের থেকে আসলাম গত পরশু দিনকে।
মানে কি বলেছে মা আসার সময়?
আসার সময় বলছে মা আমি ঢাকা যেতেছি, এরকম একটা ইয়েতে অনুষ্ঠানে যেতেছি, তো আমি ওখানে সব প্রকাশ করবো। আচ্ছা,
আশীর্বাদ করে দিচ্ছে?
হ্যাঁ, বলছে
মনে হয় যে আমাদের
ভালোভাবে থাকিস।
শ্রোতা, আমার মনে হয় যে আমাদের অন্ধকারের গল্পে অনেক বড় একটা প্রাপ্তি এটা, একজন মা তার সেই সন্তানকে অনুষ্ঠানে এসে কথা বলবার জন্য নিজে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিয়ে গেছে। স্যালুট মা। মাকে কিছু বলতে চাও?
হ্যাঁ, আমি আমার মাকে অনেক ভালোবাসি, মা। আমি যতদিন পিছিয়ে থাকবো আমি আমার মাকে ইনশাল্লাহ কাজ করে খাওয়াবো।
চুরি করবে?
কাজ করে খাওয়াবো।
চুরি
না,
ভালো কাজ।
হ্যাঁ, ভালো কাজ।
কথা দিচ্ছ? লক্ষ লক্ষ মানুষ
শুনছে। ইনশাল্লাহ ভাইয়া, কাজ করে খাওয়াবো।
এছাড়া মায়ের চোখ বন্ধ করে মায়ের মুখটা মনে করে মাকে কিছু বলো, মা যে সেই কান্না, সেই মাকে যে কত কষ্ট কত কিছু দিলে। চোখটা বন্ধ করে একদম মন খুলে মাকে যা ইচ্ছে বলো।
মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আমি জীবনে যা করছি আমার মাফ করে দিও। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, পৃথিবীর সব মায়ের কাছে ক্ষমা চাইতেছি, সবাই আমাকে মাফ করবেন। আমি যে অন্যায় করছি আমি জানি আপনাদের কাছে আমি অপরাধী, সবাই আমাকে ক্ষমা করবেন, আমি সবার পায়ে পড়ছি।
আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়।
অপূর্ব, তোমার মা কি চাইতেন তুমি কি হও বড় হয়ে?
উনি আমাকে সবসময় বলতেন যে, ছোটকালে সবসময় বলতেন যে, বাবা বড় হয়ে কখনো কারো অপকার করবে না, উপকার ছাড়া, উপকার ছাড়া অপকার করবে না।
সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়।
ঢাকাতে যাওয়ার সময় মায়ের জন্য কি নিয়ে যাবে?
মায়ের জন্য দেখি
মায়ের পছন্দের কিছু আছে?
টাকা তো বেশি নিয়ে আসি নাই, অল্প টাকা নিয়ে আসি।
অল্প টাকা? ধরো এক টাকা আছে তোমার কাছে,
খাবার জন্য মায়ের জন্য কিছু নিয়ে যাবো, আঙ্গুর নিয়ে যাবো।
কি পছন্দ করে মা?
মা ফল পছন্দ করে।
আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খালি উজাড় করে মা বলে ডাকি। আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খালি উজাড় করে মা বলে ডাকি। কেমন করে নীরব থাকো কোন সেই মমতা, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়।
চলছে অন্ধকারের গল্প, ইমানকে শুনছেন আপনি, টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4। অনেক রাত এখন 12:34 এবং অনেকেই আছেন আমাদের সাথে এখনো, এবং অসংখ্য মানুষ আসলে আছেন আমাদের সাথে। অন্ধকারের গল্পের আজকের পর্বে যে কথা বলতে এসেছে ওর নাম হচ্ছে অপূর্ব, আর অপূর্ব পেশায় একজন চোর ছিল, এখন বলতেই পারি ছিল, কারণ সেই সময়টার দিকে আমরা চলে আসছি। ধীরে ধীরে আরো কিছু ঘটনা জানব, এবং একটু আগে বলছিলাম যে অন্ধকারের গল্পের যে কোনো আয়োজনের, যে কোনো কিছু করার পিছনেই তো একটা উদ্দেশ্য থাকে। আমাদের যে উদ্দেশ্যটা সেটা মাঝে মাঝে আমরা বলি যে খানিকটা সচেতনতা কিংবা খানিকটা সেই সদিচ্ছার জায়গাটা যদি তৈরি হয় যে আমি ভালো হব, ভালো থাকবো, আর সচেতনতার জায়গা থেকে যে এখানকার এখানে অতিথি হয়ে যে মানুষগুলো আসেন তাদের কাছ থেকে শুনে সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সেই জায়গা থেকে নিজেরা সচেতন হওয়ার জায়গাটা যদি তৈরি হয় সেটাই আমাদের সার্থকতা। আজ বোধ হয় তার থেকে অনেক বড় একটা কিছু পেয়ে গেলাম অপূর্বর হাত ধরে, এবং অপূর্বকে আসলে সত্যি বলতে চাই, অপূর্ব সত্যি অপূর্ব, এবং আমি সেই সেই একটা দারুণ কি বলবো এটাকে, দারুণ ভালো লাগার জায়গাটা অপূর্বকে দিতেই চাই। একজন মা তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে অন্ধকারের গল্পে তার সন্তানটিকে পাঠিয়ে দিয়েছেন, যে সন্তানটি একেবারেই না জেনেই চুরির মতো একটি জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়ে, এবং তাও নিজের আপন চাচার হাত ধরে, এবং ধীরে 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 সেখান থেকে সে যেদিন প্রথম বাড়িতে ধরা পড়ে নিজের সেই মা যে কষ্ট করে কাজ করে পুরো সংসারটা চালাচ্ছেন, সে দেখতে পায় তার ছোট সন্তানটি, বলাই হয় যে একটা পরিবারের সবচেয়ে ছোট্ট সন্তানটি খুব আদরের হয়ে থাকে, সেই যক্ষের ধন সে আসলে একটা চোর, এবং সে চুরির দায়ে ধরা পড়ে মার খেয়ে বাড়িতে এসেছে। সেই সন্তানটিকে তার বুকে টেনে নিতে হয়, এবং চোখের জল বা সেই কষ্টের জায়গা কোথায় থাকতে পারে সেটা হয়তো সেই মাই জানবেন। তবে মায়ের ভালোবাসার যে শক্তি, সেই শক্তি দিয়ে অপূর্বরা বা এর আগে আমি উদয়ের কথা মনে করতে পারি বা অসংখ্য অতিথিরা যারা এখানে এসেছে, মায়ের শক্তিটাই এমন, সেই শক্তিতেই আসলে সেই অনুভূতির জায়গা বা অনুভবের জায়গা তৈরি হয়ে তারা ধীরে ধীরে ফিরে আসেন। এরপরই আরো ঘটনাক্রমে আমরা জানব যে অপূর্ব তেমনি করে আমাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন চেষ্টার মাধ্যমে এসে এই সরাসরিভাবে সেই কথাগুলো বলে দেয়া। ইনফ্যাক্ট অপূর্বর কথা যদি বলি, আরিফের কথাটা আমরা বলতে পারি, যে নিজেরই এত প্রিয় একটা বন্ধু যার বাড়িতে সে চুরি করে আসা, এবং সেই বন্ধুটিকে দেখে দিয়ে বলা যে আমার বাড়িতে গত রাতে চুরি হয়েছে, এবং এমন সব জিনিসপত্র চলে গেছে, কিছুদিন পরই বোনের বিয়ে, আমার বাবা অনেক কষ্ট করে সেই জিনিসগুলো সংগ্রহ করেছিল, অথচ সেই চুরির একটি বড় অংশে জড়িয়েছিল অপূর্ব, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক সে জড়িয়ে গিয়েছে। সেই অপূর্ব লক্ষ লক্ষ মানুষের সামনে আরিফ শোনার কোন সুযোগ আছে কিনা কে জানে। সে বলছে, সে আরিফকেও সত্যি কথাটা বলে দিচ্ছে, এই যে সত্যি বলবার একটা সাহস সেই জায়গা থেকে এই মানুষগুলোকে আমরা একটা দারুণ শ্রদ্ধা একটা সম্মানের জায়গায় রাখি। শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পের কথা আসলেই আসলে অন্ধকারের গল্পের এই অতিথিদেরকে এই মাইক্রোফোনের সামনে নিয়ে আসা এবং সরাসরি কথা বলবার জন্য এই প্রক্রিয়াটির জন্য যে টিমটি কাজ করে তাদের কথা বলতেই হয়, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। ধন্যবাদ জানাই প্রডিউসার সাদেক সামি, আমাদের অন্যতম টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপুন সহ সকলকে, এবং ঢাকা FM 90.4 আপনার প্রিয় রেডিও স্টেশন, যেটা বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশন, সেটার মাধ্যমে এত রাত জেগে আপনারা যারা এই অনুষ্ঠানটাকে ভালোবেসে শুনছেন, প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি ভালোবাসা এবং অনেক আস্থা রেখে আসলে বলতে চাই যে আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের প্রাণ, একদম বিশ্বাস করে সে কথাটি বলতে চাই। ইভানকে শুনছেন, আমি জানি যে আপনার আগ্রহের জায়গা অপূর্ব, অপূর্বকে অবশ্যই শুনবেন এবং আরো অনেক কথাই আমরা অপূর্বর কাছ থেকে শুনতে চাইব। তার আগে আমি আপনাকে নিয়মটা একটু বলে দিই, কিভাবে আপনি SMS করতে পারবেন, কিভাবে আপনি ফেসবুকে এসে অপূর্বকে দেখতেও পারবেন এবং ফেসবুকে আমাদের সাথে আপনি খুব সহজে জয়েন করতে পারবেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে এই পোস্টটিতে একটি লাইক করে রাখতে পারেন, একটি লাইক শুধু না, আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আপনি চাইলে পোস্টটি শেয়ারও করে দিতে পারেন এবং SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অপূর্ব, অপূর্বর কাছে মাইক্রোফোন আবার ফিরিয়ে নিতে চাই। তারপর তুমি বলছিলে তোমার মায়ের কাছে গেলে জানাজানি হয়ে গেল।
অনেক কান্না করতেছিলাম, তো মা অনেক কান্না করতেছিলাম, মায়ের পা ধরে বললাম যে মা আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনে কাজ করবো না। মা বলল তুই কেন এই কাজ করতে গেছিস, আমি তোরে কখনো কষ্ট দিছি, তোর কি একবেলা না খাওয়া রাখছি, আমি যাই পারি কষ্ট করে আমি তো তোরে খাওয়াইছি, যেমনে পারি তোরে খাওয়াইছি, আমি নিজে না খাই তোরে খাওয়াইছি, তুই কি লেগে এই কাজটা করতে গেলি। তা আমি কোনো কথা বলতেছি না, আমার কোনো কথা কোনো ভাষা নাই ভাই, আমি কি বল মানে তখন আমি পুরো বুঝি, তখন আমি মারে আমি কি কম ভাই, কোনো ভাষা আমি বুঝা পাইতেছি না, মা আমার এত ভালোবাসার, আমি মায়ের এত ভালোবাসি, মায়ের মায়ের এই কথা বলতেছে, তোমার আমি কি যে বলবো কোনো ভাষা নাই মুখে। তোমার তখন বলতেছে তুই কেন এই কাজটা করতে গেলি, আমার একবার বল তোর কোন অসুবিধাটা ছিল, তোর কি সমস্যাটা ছিল, তোর কোন জায়গায় আমি দুঃখে দিই নাই, তুই আমি জানি না যে তুই লেখাপড়া ছেড়ে দেরি করস, আমি তো জানি তুই লেখাপড়া করস, তুই কি লেগে এডি করলি, খালি একটাই কথা তুই কি কারণে এডি করছিস। তো তারপরে অনেক বুঝাইছে যে দেখ বাবা এডি করিস না, মানুষ ভালো বলে না, যারা করছে তুই দেখতে পাচ্ছিস তখন মানুষ কি কয়, তুই যে মাইটটা খাইলাস তোর কারণে তো আমি আরেকটু হলে মরে যেতাম, আরেকটু হলে মরে যেতাম। আর এই কথা শুনে ভাই আমি কাঁদতেছি, মনে করেন চোখের পানি ধরে রাখতে পারতেছি না, আগের থেকেই তো কাঁদতেছি, মানে যে কইছে তো আরেকটু হলে মরে যেতাম, তো চোখের পানি ধরে রাখতে পারতেছি।
মায়ের যে কথাগুলো তুমি বারবার বলছিলে যে আসলে তো তোমার মা তো অনেক কষ্ট করে তোমাকে সেই তোমার যতটুকু প্রয়োজন বা তুমি যে স্কুল ছেড়ে দিয়েছো সেটাও তো মা জানে না,
জানে না।
তুমি এই কথাগুলো আরেকটিবার বলবে যে মা যে তোমার জন্য বলছেন যে তোর কারণে আরেকটু হলে আমি মরে যেতাম, কতখানি কষ্ট পেলে, কতখানি সেই জায়গায় থাকলে মা এটা বলতে পারেন।
মা বলছে আমাকে যে তোর কারণে তোর আরেকটু হলে আমি মরে যেতাম, তোর এই
প্রচন্ড পরিমাণে লাগছে এবং তুমি আসলে ব্যথাটাই পাচ্ছ, তোমাকে হয়তো তারা মেরে ফেলতো না যারা তোমাকে মারছিলেন চুরির দায়ে, কিন্তু একটা মানুষ কিন্তু ঠিকই কষ্টে এবং সেই ব্যথার শতগুণ আঘাতে মারা যেতেন, হয়তো সত্যি সেই নারীর ধনটার এই অবস্থা দেখে কে জানে হয়তো এমন একটি ঘটনা ঘটেও যেতে পারত, সে হচ্ছে মা।
হ্যাঁ ভাই,
তারপর
মা বললো যে দেখ বাবা তুই আর কখনো এই কাজটা করিস না, আমি বললাম মা তোমার পায়ে ধরে বলতেছে আমি আর জীবনে এই কাজ করুন না, তোমার মাফ করে দেবার মতো জীবনে আর এই কাজ কন্টিনিউ করুন না। মা বললো দেখ তুই যদি ভালো হয়ে যাস তুই আমাদের যা চাবি আমি তোর যেমনি হোক এমনি যা চাবি আমি এমনি দেবো, বাজান তুই আর এই কাজ করিস না, খালি একটা কথা তুই এই কাজ করিস না, আমি বললাম না আমার কি কাম করুন না, তো আমার বাসা নিল ঘরে, ঘরে নিয়ে ইয়ে করলো আমার পিঠে সাথে দাগ পড়ে গেছে, তেল মালিশ করে দিল।
তেল মালিশ করে দিল,
হ্যাঁ তেল গরম করে এখানে মালিশ করে দিছে, তারপরে ওষুধ এনে দিছে বিকালে, ওষুধ এনে দেওয়ার পরে ওষুধ খাইলাম, ভাত খাওয়াই, ভাতও দিছে মানে ভাত মাই মাই খাওয়াই দিছে, আমি নিজে হাতে খাইতে পারিনি ভাই, মার দিছে মোবাইল, মা নিজে খাওয়াই দিছে, তখন ভাই হ্যাঁ মায়ও কান্না করতেছে আমিও কান্না করতেছিলাম। কোনদিন এই কাজ হাত দিয়ে করবি না, জীবনে এই কাজের নাম মুখেও নিবি না। আমি বললাম ঠিক আছে মা, জীবনের এই কাজ করুন না, আচ্ছা ঠিক আছে। তো আর দুদিন পরে আমার বোন খবর পেলাম, তো বোন আসছে শ্বশুরবাড়ি থেকে, এসে আমার কটা থাপড় দিচ্ছে, থাপড় দেওয়ার পরে আমার জাবড়া দিলে কয় ভাই তুই এই কামটা কি লেগা করলি, তোর টাকা লাগলে আমার কাছে কইতে আমি দিতাম যতই কষ্ট হোক।
তোর ভাই
আমার বোন কো বোন বলতে তোর টাকা লাগবে আমার কাছে কইতে যতই কষ্ট হোক আমি তোর দিতাম, তুই কেন এই কাজ করতে গেলি, মানে আমার বোন আর আমার মা মনে করেন দুজনের মুখ এমন অবস্থা হয়েছে চোখের পানি ধরে রাখা যায় না, দুজনই কান্না করতেছে। তারপরে আমি আমার মায়ের পাদর্শে আমার বোনের পাদর্শে বলছি দেখ আপা আমার মা কয়েদে আমি জীবন আর এ কাজ করুন না, তো মায়ের বলল দেখ বাবা তুই এ কাজ করিস না, তুই যদি এ কাজ করস পরবর্তীতে আমি নাও বাঁচতে পারি, তোর কথা শুনলে। আমি বললাম আচ্ছা মা আমি এ কাজ করুন না কখনো, তোরে গেল পরে অনেকদিন এভাবে চল, মানে আমি অনেকদিন গড়িয়ে থাকতাম মানে বাইরে বেরোতাম না, প্রায় এক বছরের মতো ঘর থেকে বেরোতাম না, খাওয়া দাওয়া আর বাড়ির ভিতরে সবকিছু কোন জায়গায় যেতাম না, একবারে বাড়ির ভিতরে থাকতাম, ঘরে সবকিছু করতাম এই বাড়ির ভিতরে, কোন জায়গায় যাইতাম না, কেউ ডাক দিল যাইতাম না, আর দেখা গেছে না যে চোর, তারপরে মানুষ ঘৃণা করতো যে ওর সাথে কথা বললাম না, তারপরে ওই বন্ধু বান্ধব যা ছিল বাড়ির পাশে তোরা আমার ডাকতো, আমি না করতাম যে আমি যাব না, যেই আমার ডাকতো আমি বলতাম যে আমি যাব না বাইরে যাব না, তো বলতো কেন যাবি না তোর সমস্যা কি, তোর সমস্যা হলে আমি আছি, তার কেউ কিছু বললে আমি আমি আসি, অনেক বন্ধুরা বলতো যে তোর সমস্যা হলে আমি আসি, তো আমি বলতাম না তোরা যে আমি যাব না কোনোভাবেই আমি যাব না, মানে তখন বাইরের থেকে আর কি মনটা উঠে গেছে, আমি যাবই না বাইরে যাবো না,
বিড়ি সিগারেট খাচ্ছিলে
না না ওই সব
খেলছিলে,
মানে একটা বছর আমি একবারে বাড়ির ভিতর থেকে আর কোন জায়গায় যাই না, ওই বাড়ির ভিতরে থাকি।
বাবার কি অবস্থা, বাবার কথা তো কিছু বললে না,
সেরকমই অসুস্থ,
বাবা কি কিছু বুঝতে পারছিলেন এগুলো?
বুঝতে পারছিল মানে একবারে পুরোটা সমস্যা না, হালকা সমস্যা আছে মানে কিছুটা বুঝে কাজকাম করতে পারে না,
মূলত তার সমস্যাটা কি মানে তার রোগটা কি,
ব্রেনের সমস্যা, কাজকাম করতে পারে না, বাড়িতে থাকে সবসময়, তো সবাই দোয়া করবেন আমার জন্য, উনি যেন সুস্থ হয়ে উঠে। সবার কাছে দোয়া চাইছি, যারা রেডিও এফএম শুনতেছে সবার কাছে দোয়া চাইছি আমার আব্বা যেন সুস্থ হয়ে উঠে। সবাই দোয়া করবেন
অবশ্যই ইনশাল্লাহ। আমরা সবাই, আমার মনে হয় যে দোয়া তুমি যে পরিমাণ পাচ্ছ, আমি একটু একটু যদি অনেকের নামগুলো হয়তো আমরা পড়বো, আমরা এসএমএস গুলো পড়বো, আমি তোমার কথাই থাকতে চাই যে খুব অদ্ভুত আসলে আমাদের শক্তিটাই বোধ হয় এই যে ভালোবাসার জায়গা, এই যে একজনের প্রতি আরেকজনের আন্তরিকতার জায়গা, মানুষ সবাই যেন ঝাঁপিয়ে পড়েছে আসলে অপরূপর জন্য। দোয়া তো মন থেকে তখনই চলে আসে যখন সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়, সেই ভালোবাসার জায়গা অপূর্ব তুমি তৈরি করে নিয়েছ। তুমি আসলেই আমি বলবো যে অপূর্ব, তোমার নামের মতোই। এবং তারপর শুনছিলাম সবাই আসলে তোমার কথাই হয়তো আরো শুনতে চাইবে, ইনফ্যাক্ট আমি নিজেও অপেক্ষা আছি তারপর কি হলো, তারপর তুমি কি করতে শুরু করলে, কি অবস্থা হলো তোমার সেই চাচার বোন চাচাই।
আমি বললাম যে ভাই আমি বাড়ির থেকে বেরোতাম না, তো কারো খোঁজ খবর আমি রাখতাম না, শুধুমাত্র ঘরের ভিতরে থাকতাম। আর এই যে মনে করেন টয়লেটে গেলে ওখানে যেতাম, মানে আউট কোন দিকে আমার নজর ছিল না, শুধুমাত্র ঘরেই। তো ওনার খবর আমি রাখতাম না উনি কি করে না করে। তো অনেকদিন যাওয়ার পরে চাচা আরেকদিন ডাকতেছে, ডাকতে পরে চাচার লেগেছি
এক বছর চাচার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, এক বছর তোমাকে ডাকেও নি
অবশ্যই। এদিকে আমি আর ওনার কথা শুনি নাই, আমি আপনার কথা কোনো কথা শুনবো না, আমার আর কোনদিন ডাক দিবেন না। বললো কেন কি হয়েছে, আমি কই না আমার আর কখনো ডাক দিবেন না, আমি আপনার কথা শুনবো না। কেন শুনবো না, না আমি বলছি না আমার কোন সময় ডাক দিবেন না, শেষ। আচ্ছা হয়ে গেছে গা। তারপরে আর কি রাস্তায় বের হই, তো আমার সাথে তো বন্ধুরা থাকে, আমার উৎসাহ দিত যে দেখ তুই যা করছিস ভুল করছিস ঠিক আছে, কিন্তু আর কখনো করিস না। আমার উৎসাহ দিত মানে যাদের সাথে আমি চলি সবাই আমার উৎসাহ দিত, দেখ যাই করস তাহলে কিছুই কবি না, আর কারো কোনো কথায় কান দিবি না, তোর যে যাই খুব মাথা নিচু করে যাবি কা, কারো কোনো কথায় উত্তর দিলে সমস্যার বাড়বো, সে তোর আর একটা কথা কইব, এক কথা দুই কথায় তোর সাথে ঝগড়া লেগে যাবো, তোর এক কথা কইলে আমরা সহ্য করতে পারবো না, আর একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইব, তো কোনো কথা কোনো দরকার নাই, কারোর সাথে কোনো কথা বলবো না, তো আমাদের সাথে থাকবো সবসময় চুপচাপ। তো আমি ওদের সাথে যাইতাম, হইতাম, এভাবেই থাকতাম। তো আর কখনো ওরা আমার ডাক দিত না, যাদের সাথে চারা খেলতাম ওরা আমার ডাক দিত না। আর
এ বন্ধুরা কারা,
এটি আবার আপনার ইয়া ভালো আর কি ওই টাইপের না, তো ওরা আমার ডাক দেয়নি তো সবসময় আর কি ইয়া হওয়ার পরে, তো ওই চারা জাগো লাগিয়ে চারা চোরা খেলতাম, তো ওরা ডাক দিত না, ডাক দিলে আর কি যাইতাম না, এই কারণে ডাক দিত না। তো একদিন আমার বলছে যে দোকানে, আমি দোকানে চা খাইতেছি, এই যে যাদের সাথে বাইরে আছি ওরা বাবা চা খাইতেছে, তো বলতেছে আয়, আমি কই না, সিগারেট খাবি, আমি কই না খাবো না, কই কেন, আমি কই না খাবো না, কই কে, তাই আমি টাকা দেবো, আমি কই তুই টাকা দি তুই হালা দি আমি তাও খাবো না, তোরটা তুই হালা দে না তুই একটু খেয়ালা, আমি খাবো না, কই কে খাবি না, আমি কইছি খাবো না খাবো না, শেষ। তোরা কয় আচ্ছা যা ভালো হয়ে যা, ভালো হয়ে গেলে ভালো, ঠিক আছে দোয়া করিস, আচ্ছা ঠিক আছে। তো ওদের কাছ থেকে এসে বললো, তো বন্ধুরা বললো দেখ দোস তুই যে কাজটা করছিস ঠিক কাম করছিস, ভাই অনেক ভুল কাম করছি, তো নিজে আমি বুঝতেছি যে কি ভুল করছি, আর ভুল করুম না, তোরা আমার লেগে দোয়া করিস, আর পারলে কিছু হেল্প করিস, এখন দেখো শুধু আমার সমস্যা আমি কাজ কাম করি না, তো তোরা যদি পারস মুখের লজ্জা ভেঙে আর কি বন্ধু কইছি। তোরা বলছে যে তোর যদি সমস্যা হয় কইস, মানে যা পারি তোর দেব, মানে তোর চলতে চলতে টাকা লাগে, ফ্যামিলি থেকে তো দেওয়া সম্ভব না,
বন্ধুরা বলছে
হ্যাঁ তোর আমার একা কাজ করে তোর ফ্যামিলি থেকে দেওয়া সম্ভব না, তোর যদি আমরা পারি তোর দেব।
বন্ধু কারা তাহলে, যে তোমাকে তাদের টাকা দিয়ে সিগারেট অফার করছে তারা, নাকি এরা যে তোমাকে বলছে যে
সত্যিকার বন্ধু এরা যারা আমাকে হেল্প করতেছে।
আচ্ছা,
তো ওরা কখনই আমাকে খারাপ কোন দেখায়
না। নাম বলতে পারবে ওদের বন্ধুগুলো, নাম শুনি আমরা কিছু বন্ধু।
একটা হলো সুজন, আরেকটা হলো জাভেদ, আর আমার অনেক বন্ধু আছে।
কেউ কি শুনছে আজকে?
হ্যাঁ,
কে শুনছে?
হ্যাঁ, সুজন শুনছে।
সুজন শুনছে?
হ্যাঁ।
সুজন, সুজনের, সুজনকে কিছু বলবে তুমি?
সুজনকে বলবো, মানে সুজন আমার ভাইয়ের থেকেও বেশি, আমি ওকে অনেক ভালোবাসি।
সুজনের সাথে কি আমরা কথা বলতে পারি?
হ্যাঁ।
সুজন কোথায় আছে?
বাসায়।
সুজন কি, সুজনকে টেলিফোন করা যাবে?
হ্যাঁ,
আমরা সুজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সুজনের সাথে অবশ্যই কথা বলতে চাই। আর কেউ শুনছে?
হ্যাঁ, জাভেদ শুনছে, জাভেদের নাম্বার নাই।
আচ্ছা, এমনি জাভেদকে যদি কোনো কিছু বলো, জাভেদকে কোনো কিছু বলতে চাও তুমি?
হ্যাঁ, আমার সব ফ্রেন্ডদের বলতে চাই, যারা আমার ইয়াটা শুনছে, সবাইকে বলবো যে ধন্যবাদ বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবা, আর সবাই পারলে আমার হেল্প করবা, ইনশাআল্লাহ আল্লাহ আমার যেদিন দিব তোমাদের, তোমাদেরকে হেল্প করব।
আমরা অনুষ্ঠানে আরো অনেকটা সময় জুড়ে থাকবো, আসলে আরো প্রায় হাফ এন আওয়ারের বেশি। অপূর্বর কথা আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছি, এবং যদি অপূর্বর কথা ভুলে গিয়ে শুধুমাত্র অপূর্বর সেই পেশার কথা বলি, যে অপূর্ব আসলে কি, অপূর্ব আসলে একটা চোর। তো একটা চোর আসলে সবার মনটাকে এইভাবে চুরি করে নিতে পারে, আমি অপূর্বকে আসলে চোরই বলবো, তবে সেই চোরটা হচ্ছে সে মন চুরি করে নিয়েছে, সে আসলে ভালোবেসে ভালোবাসাটাকে চুরি করে নিয়েছে। কারণ আমি SMS প্যানেল কিংবা ফেসবুকের দিকে যদি চোখ রাখি, এরকম চোর বোধহয় সবার হইতে ইচ্ছে করবে, এবং সেই সেই যোগ্যতাটা অপূর্ব রাখে, এ কারণে অপূর্বর বয়স মাত্র 19 এবং অপূর্বর যে একেবারে কিশোর সুলভ চেহারা, এবং সেই জায়গা থেকে অপূর্ব যেভাবে স্বাচ্ছন্দ্যে সততার সাথে সাহস করে সে একেবারে সব কথাগুলো অনায়াসে মাইক্রোফোনের সামনে লক্ষ লক্ষ মানুষের কাছে সে প্রকাশ করছে, এবং প্রকাশ করছে কাদের কথা? প্রকাশ করছে সে তার নিজের আপন চাচা, সেই বন্ধুটির বাড়িতে। আমি একটু বলি যে স্কুল জীবনে বা কোনো একটা জীবনে গিয়ে যদি একেবারে দুষ্টামির ছলেও কোনো বন্ধুর কোনো কিছু চুরি করে নিয়ে আসি, আমরা সারা জীবনের, মানে জীবনের কথা আমি জানি না, কোন একটা সময় গিয়ে হয়তো লজ্জায় পড়ে সেই ছোট্ট দুষ্টামি চুরির কথাটা হয়তো আমরা স্বীকার করব না, যে পাছে আমাদেরকে ভুল না বোঝে বা আমাদের সামাজিক অবস্থানের জায়গা থেকে সে আমাকে ছোট না মনে করে, সেটাই তো হয় না? অথচ অপূর্ব একেবারে সরাসরি বড় ধরনের একটা চুরি তারই সবচেয়ে প্রিয় বন্ধুটি সেই আরিফ তাদের বাড়িতে করে আসার পর আজ লক্ষ লক্ষ মানুষের সামনে মাইক্রোফোনের সামনে সে সেই কথাটা অনায়াসে বলে দিচ্ছে। আমি আমি ওকে আসলে আমি ওর কাছ থেকে শিখছি, এবং ও মানুষ হিসেবে জিতে গেছে। অনুষ্ঠান শেষ করার দিকে এসে খুব ভালো ভালো কিছু কথা আমরা বলি, এই বিষয়টা মোটেই তা না, কিংবা প্রত্যেকটা স্বাভাবিক নিয়মে এভাবে করে সবকিছু এগিয়ে যায়, অপূর্বের জন্য বলা এই কথাগুলো তা না। এটা খুব স্বাভাবিক, হয়তো খুব বেশি অতিরঞ্জিত করে বলতে পারছি না, একদম স্বাভাবিক ভাবে বলছি, যে যতটা বলা দরকার ততটা আসলে বলতে পারছি না। মানুষ হিসেবে অপূর্ব জিতে গেছে। অপূর্বের জন্য, অপূর্বের জন্য ওই শেষে খুব পরিচিত কথাগুলো বলতে চাই না, অপূর্বের জন্য বলতে চাই না, এই কারণে অপূর্ব তার চারপাশে যে মানুষগুলো এখন পেয়েছে, অপূর্বের জন্য অপূর্বর মা আছে যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে, অপূর্বের বোন কিংবা অপূর্বের পরবর্তীকালে যে বন্ধুদের কথা বলল, আমার মনে হয় এনাফ। এবং বলতে চাই না এ কারণে যে অনুষ্ঠানের যে পর্যায়ে গিয়ে আমরা যে কথাগুলো খুব পরিচিত, যে এই মানুষটির জন্য আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, আপনারা কেউ কিছু করতে চান কিনা, ওর পাশে থাকতে চান কিনা, ও ভালো হয়ে যেতে চায় বা গেছে, অপূর্ব তো আসলে কখনো চোর ছিলই না যদি আমি ওইভাবে বলি, কারণ সে ক্লাস টুতে পরে চাচা ডেকে নিয়ে গিয়ে দরজা খোল মাটির ভিতর থেকে ঢুকিয়ে না লোভ হয়ে পড়ে, দেখুন কি অদ্ভুত যে অপূর্বর ভালো লাগার জায়গা কোনটা, সে চারা মেরে 100 টাকা করে জিতছে, সেটাই তার ভালো লাগা জায়গা। জন্য চুরি করলে যেটা হয়, চাচা টাকা দেয়, ওই টাকাটা ইম্পর্টেন্ট, সে টাকা দিয়ে কি হবে, বিস্কিট খাওয়া হবে এবং বিস্কিট এবং এই ব্যাপারগুলো, এবং ওই চারা খেললে টাকা পাওয়া যাবে, এবং সেই টাকা আবার যাদের কাছ থেকে সে জিতছে বা হেরে যাচ্ছে তাদেরকে নিয়ে খাচ্ছে। চুরির যে পারপাসগুলো থাকে সেই পারপাসগুলো কিন্তু এগুলোর সাথে মেলে না, আর সেই জায়গা থেকে আমি এটা মনে হয় আমরা সবাই বলতে পারি। আর যেটা বলছিলাম যে এই মানুষটার জন্য তার পাশে থাকুন, সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, এই কথাগুলো বলতে চাই না অনেকগুলো কারণে, কারণ অনুষ্ঠানের যে পর্যায়ে গিয়ে সেই কথাগুলো আমরা বলি তার অনেক আগেই সেরকম করে প্রচুর মানুষ SMS প্যানেল এবং ফেসবুকে হাজির হয়ে গেছেন, যারা অপূর্বর পাশে থাকতে চান, অপূর্বর কথা শুনে, ওই যে বললাম যে অপূর্ব আসলেই চোর, অপূর্ব মন চোর, অপূর্ব ভালোবাসা চুরি করে নিচ্ছে সবার কাছ থেকে, এবং সেই আশীর্বাদটা হয়তো ওর মায়ের যে আশীর্বাদ, এবং অন্ধকারের গল্পে সবচেয়ে বড় প্রাপ্তি যেটা বলবো আমি, যে একজন মা তার সন্তানকে মাথায় হাত রেখে আশীর্বাদ করে অনুষ্ঠানে পাঠিয়েছে তার কথাগুলো সৎসাহসে বলে দেওয়ার জন্য, এটাই হয়তো গোপন সেই গোপন টনিকের মতো কাজ করেছে, কিংবা গোপন রহস্যের কথা বলতে পারি যে এত অনায়াসে সে কিভাবে সেই কথাগুলো বলছে। আর সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে সেই কথাগুলো কে কিভাবে আসলে অপরূপের পাশে থাকতে চাচ্ছেন সে কথাগুলো আমরা শুনব, বলবো, পড়ব, এবং সেই কথাগুলো আমরা জানবো। অপূর্ব, তুমি তোমার বন্ধুদের কথা বলছিলে, আমরা একটু শুনি তোমার কাছ থেকে যে এই মুহূর্তে কারা কারা শুনছেন, এবং তুমি সেই সব বন্ধুদের কথা বলছিলে তাদের নিয়ে একটু কোন ঘটনাগুলো শুনি, পরবর্তীকালে তোমাকে স্বাভাবিক জীবনে ধীরে ধীরে আসতে তোমাকে কিভাবে সাহায্য করলো তারা।
আমাদের সার্কেল ছিল একটা, যাদের সাথে লাস্ট টাইম আমি মিলছি তোরা ছিল অনেক ভালো আমার ক্লোজ ফ্রেন্ড, তোদের সাথে ভালোভাবে চলছি, ওরা অনেক ভালো ছিল, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করতো, আমাকে সবসময় আদর করতো, মনে করেন ভাইয়ের মতো রাখতো আর কি, সবাই কখন দেখো আমাকে পর ভাবে নেই, তো সবাই আমাকে খুব আদর করত। তো আমি এখন ওদের খুব মিস করছি, কারণ আমি এখন ওই গ্রামে থাকি না, অন্য গ্রামে এসে পড়ছি। সবার জন্য আমার দোয়া রইল, ভালো থাকবেন সবাই, আই লাভ ইউ ফ্রেন্ড।
অপূর্ব, আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করছি না, আমরা অনুষ্ঠানের নতুন একটি ঘন্টায় যাব, এবং আমরা তোমার বন্ধু সুজন, সুজনের সাথে কথা বলবার চেষ্টা আমরা করছি, এবং ফ্রেন্ডস আপনাদেরকে বলি যারা আমাদের সাথে এখনো আছেন তারা চাইব যে আরো বাকিটা সময় আসলে থাকেন, কারণ আরো অনেক চমক হয়তো রয়ে গেছে। অপূর্ব, এখন তো তুমি পুরোপুরি চুরি ছেড়ে দিয়েছো নাকি?
হ্যাঁ ভাই, এখন আমি ছেড়ে দিয়েছি, এখন আমি কাজ করি।
আচ্ছা,
কাঁচামালের ব্যবসা করে একজন লোক, তো ওনার সাথে আমি
বরিশালে
বেতনে, হ্যাঁ বেতনে থাকি।
কত টাকা পাও?
3,000
টাকা
দেয়
মাসিক, 2,500 দেয়।
এখন সবাই দেখলে ডাক দেয় যে অপূর্ব ভালো আছিস? হ্যাঁ ভালো আছি।
মা কতটা খুশি?
মা খুশি ভাই।
অপূর্ব, আমরা আমরা নতুন ঘন্টায় ফিরে আসছি, এবং সেই ঘন্টায় নিশ্চয়ই অপূর্বের কথাগুলো আবারও আমরা শুনবো। আর ফ্রেন্ডস যারা আমাদের সাথে আছেন তাদের জন্য বলি যে এখনো অনেকটা সময় জুড়ে আছে, আপনারা আমাদেরকে এখনো কিন্তু লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে ফেসবুক ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে এসে একটি লাইক, কমেন্ট কিংবা এসএমএস করে তো বললামই যে সেভাবে আপনারা পাঠাতে পারেন আমাদেরকে। আর অন্ধকারের গল্পের আজকের পর্বে অপূর্বের কথাগুলো যখন আমরা শুনছি, এবং আরো অনেক কিছু আসলে জানবো যে কথাগুলো শুনতে শুনতে হয়তো আপনি এবার আটকে না, অবাক হবেন, মুগ্ধ হবেন। ফিরছি আমরা নতুন একটি আওয়ারকে ওয়েলকাম করে। আপনাদের সাথে ইভানকে শুনছেন আপনারা, একটা বেজে ঠিক এক মিনিট, অনেক রাত এখন। আর আমার সাথে আজ অতিথি হয়ে আছে অপূর্ব। অপূর্বর পেশা সম্পর্কে বলছিলাম যে সে আসলে একজন চোর, এবং সেই কিছু নিয়ে আমরা তার সেই অন্ধকার জগৎ নিয়ে অনেক কিছু শুনেছি, এবং শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই যারা আমাদের সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে অনেকটা না বুঝে তার সেই জড়িয়ে পড়া। সেই অপূর্বের কথাগুলো সংক্ষেপে আপনাদেরকে আরো একটি বার আমি আসলে জানিয়ে দিব। তার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের দিন তারিখটির কথা, একেবারে নতুন একটি দিন, যেহেতু সোমবারের এই দিনটি 6 এপ্রিল 2015, 23, 14, 14, 21, 16 জামাদিউসানি 1436 হিজরি। আর যে কথাটি বলতে চাই যে আপনারা এখনো কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারেন, লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, চাইলে কিন্তু খুব সহজে ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন যে আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। সেখানে একটি পোস্ট দিয়েছি যেটাতে অপূর্ব জি স্টুডিওতে আমাদের সাথে কথা বলছে এরকম একটি ছবি দেয়া আছে, এবং সেখানে এসে আপনারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন। এছাড়া অন্ধকারের গল্পের যে কোনো আপডেট, লাস্ট আপডেট পেতে চাইলে আপনি অন্ধকারের গল্পের নিজস্ব ফেসবুক পেজটিতেও লাইক করে রাখতে পারেন, facebook.com/oz90.4 লিখে সার্চ করলে সেই পেজটি পাবেন। যারা আছেন তাদের কথা বলবো, আর SMS প্যানেলের কথা যদি বলি, 16260 এটাই নাম্বার, এই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার SMS-টি, মানে আপনার মূল্যায়ন, আপনার মতামত, যে কোনো কিছুই। অন্ধকারের গল্পের টিমকে ধন্যবাদ জানাতে চাই, অন্ধকারের গল্পের প্রোডিউসার সাদিক সামি, টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন সহ সবাইকে, এবং স্পেশালি সবসময় আপনাদের প্রতি সেই ভালোবাসা কিংবা আপনাদের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গা আমাদের রয়েই গেছে, থাকবে অনন্তকাল, এবং আপনাদের ভালোবাসায় আসলে অন্ধকারের গল্প সামনের দিকে এগিয়ে যায় যাচ্ছে। আর ইহন্ত আপনাদের সাথে আছি, আর আপনাদের কথাগুলো আমরা জানতে পারছি অনেকের, আমি কিছু নাম অ্যাটলিস্ট পড়ে আসি SMS প্যানেল থেকে যদি আসি। সোহাগ ঢাকা কেরানীগঞ্জ থেকে লিখেছেন, হাই অপূর্ব, জানো তোমার মায়ের আর তোমার কান্নার কথা শুনে সত্যি সত্যি আমি নিজে কেঁদে ফেলেছি, আই লাভ ইউ অপূর্ব। যেটা বলছিলাম যে অপূর্ব আসলেই চোর, অসংখ্য মানুষের মন সে চুরি করে নিয়েছে, সে ভালোবাসাকে জয় করে নিয়েছে। তিহান আহমেদ নারায়ণগঞ্জ থেকে বলেছেন, মার দোয়া সবচেয়ে বড় দোয়া, আমি অপূর্বর পাশে আছি। লিখেছেন, নতুন আশা, নতুন আচ্ছা, নতুন ভোর, নতুন আলো, নতুন ভোর, মিষ্টি হাসি, দুষ্টু ছায়া, এরকম করে কিছু একটা চমৎকার ছন্দ মিলিয়ে লিখেছেন অপূর্বর জন্য, নামটি লিখে নিপা। ওকে, আছেন আমাদের সাথে প্রেমা, আছেন রিমাকে দেখতে পাচ্ছি, হারুন আছেন, অ্যান্ড আমি হারুন, তিনি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছেন। যেটা বলছিলাম যে কথাগুলো প্রতিটা অতিথির জন্য আমরা বলি, সেই বিষয়টা জয় করে নিয়েছে অপূর্ব, অনেকেই তার পাশে দাঁড়ানোর জন্য ব্যাকুল হয়ে গেছে। আমরা নিঃসন্দেহে শ্রদ্ধা রেখে বলছি আপনাদের সাথে যোগাযোগ করব। এবং পঙ্কজ আছেন, তিনি বাড্ডা থেকে জয়েন করেছেন, লিখছেন, ভাইয়া আমি আপনার নতুন একজন বন্ধু, এবং আমাদের প্রোগ্রামটি আপনার ভালো লাগে জেনে অসম্ভব ভালো লাগছে, কারণ এই ভালো লাগাগুলোই আমাদের অনুপ্রেরণা, এবং আপনাকে ওয়েলকাম করে নিলাম। অপূর্বের গল্প শুনতে শুনতে এক পর্যায়ে কেঁদে ফেলেছিলাম, এখন ভালো লাগছে, স্যালুট ইউ অপূর্ব, স্যালুট মা। জনি লিখেছেন ঢাকা থেকে, অমিত হাসান আছেন আমাদের সাথে, অনিক আছেন আমাদের সাথে, রাকিবকে দেখতে পাচ্ছি, আমিন জয়েন করে আছেন, নামগুলো আমি অ্যাটলিস্ট পড়ে ফেলতে চাই। ফেসবুকে অসংখ্য মানুষ আছেন, ইনফ্যাক্ট দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ আমাদের সাথে জয়েন করেছেন, আছেন নাজমুস সাকিব রাজা, এদিকে অনেকেই জয়েন করেছেন, যেমনটা বলছিলাম দেশের বাইরে থেকে ছদ্মনামে জয়েন করেছেন যারা, সে নামগুলো হয়তো আমি পড়ছি না। মাসুদ খান আছেন আমাদের সাথে, ফরদিন ইসকে রহমান আছেন, জয়েন করে আছেন হৃদয় খান, এদিকে দেখতে পাচ্ছি ইব্রাহিম হুসাইন, রাজু আছেন, মায়ের ভালোবাসার কাছে সব খারাপ কাজ হেরে যায়, রাইট। আরিফ খান জয়েন করেছেন আমাদের সাথে, বৃষ্টি, এবং জয়েন করেছেন আমাদের অনেক রেগুলার লিসনাররাও আছেন, তপু, জিহাদুল ইসলাম, রাজিবুল ইসলাম আছেন, কাউসার, অসংখ্য মানুষ আসলে জয়েন করেছেন, সবগুলোর নাম পড়া হয়তো এভাবে সম্ভব না। এবং মোল্লা সাইফকে দেখতে পাচ্ছি, আনিসুর রহমান দেশের বাইরে থেকে, আনিসুর রহমান আপনার প্রশ্নটা আমি পেয়েছি, আমার কাছে প্রশ্নটা থাকলো, কাঞ্চন মিয়া জয়েন করেছেন, এবং জয়েন করেছেন আরো অনেকেই। আমি আরেকবার বলতে চাই যে অপূর্বের কথাগুলো যারা শুনছিলেন, অপূর্বর বেড়ে ওঠা সেই বরিশালে, এবং সেখানে তার বাবা ছোটবেলা থেকে তার একটা ব্রেন জনিত কোন একটা সমস্যার কারণে ছোটবেলা থেকে তার বাবাকে সে সেরকম দেখে, আর একটি বড় ভাই, একটা বোন রয়েছে, অপূর্বর মা বাইরে কাজ করে তার জন্য, তাদের পরিবারের জন্য সে কাজ করত এবং পরিবারের ভরণ পোষণটা করত। এই অপূর্ব স্কুল জীবনে, মানে ক্লাস টুতেই তারপর শেষ হয়ে যায় আসলে, সেই সিদ্ধান্তটা সে একাই নিয়েছিল, সেখান থেকে সে পড়া বন্ধ করে দেয়, কিন্তু প্রচন্ড ভালো ছাত্র সে ছিল, কিন্তু পরিবারে প্রচন্ড পরিমাণে দারিদ্রতা এবং নিজেরই আপন চাচার হাত ধরে ধীরে ধীরে তার চুরির জগতে প্রবেশ করা, এবং ধীরে ধীরে চাচার কাছ থেকে সে চুরির বিনিময়ে, প্রথম দিকে তাকে আসলে যদি বলি যে ব্যবহারই করা হতো, চুরির বিনিময়ে বেশ ভালো টাকা পয়সা সে পেত, এবং সেই টাকা দিয়ে ধীরে ধীরে তার ভিতরে একটা লোভ জন্ম হলো, সেই লোভটা হচ্ছে জুয়া খেলা। এবং চারা দিয়ে এক ধরনের খেলা হতো, সেই খেলার মাধ্যমে ধীরে ধীরে সেই নেশাটা পোক্ত হওয়া এবং পরবর্তীকালে অপূর্ব সিগারেটও এক পর্যায়ে ধরে, তারপর একটা পর্যায়ে গিয়ে পাশের গ্রামের এক মাতবরের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়া এবং সেই ধরা পড়ার পর চোর সাব্যস্ত হওয়া, বেধম মার খাওয়া এবং সেই মারের পর নিজের মায়ের কাছে ফিরে আসা এবং সামাজিকভাবে সে ধিকৃত চোর হয়ে ফিরে আসা, মায়ের কান্না, মায়ের সেই মারের জায়গাগুলোতে তেল মালিশ করে দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে আবার খাইয়ে দেয়া, এই বিষয়গুলো বুক ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় ছোট্ট অপূর্বর। বোনটির সেই জড়িয়ে ধরা, বোনটির সেই হাহাকার চিৎকার করে কান্নাগুলো ছুঁয়ে যায় এই ছোট্ট হৃদয়টির। অপূর্ব তারপর থেকেই সিদ্ধান্ত নেয় যে সবার কিছু না, এক বছর নিজেকে ঘরে বন্দী করে রাখা। যেমন কিছু বন্ধুরা তার হাতে সিগারেট তুলে দিয়েছিল, একটা কথা সবসময় শুনতাম বা বিশ্বাস করি যে তোমাকে মাদক নিতে বলে কিংবা মাদকে আগ্রহী করে সে কোনোদিনও তোমার বন্ধু না, এবং সেই বন্ধুরা তো আসলে বন্ধু ছিল না, পরবর্তীকালে সত্যিকারের বন্ধু যারা ছিল সেরকম মানুষের সাথে অপূর্বের তাদের সাহায্যে ধীরে ধীরে বাইরে বের হয়ে আসা, স্বাভাবিক জীবনযাপন শুরু করা। এবং তারপর কি হলো, কেমন চলছে এখনকার অপূর্বের জীবন, সেই সব কিছু একটু জানতে চাই অপূর্ব। তারপর আমাদেরকে বলো, তারপর তুমি পুরোপুরি এটা ছেড়ে দিতে পারলে কিনা, এবং তারপর তোমার চাচার অবস্থাটাই বা কি হলো, বা ধীরে ধীরে এরপর তুমি কি করছো?
এরপর আমি অধিকার চাই না, এখন অনেক ভালো লেগেছে, ঠিক আছে। তারপর আমার বন্ধুদের সাথে আমি বেশিটা সময় কাটাই, তো কাজ কাম ওই টাইমে মানে শেষ করে ইয়ার পরে কাজ কাম করতাম না, কাজে লাগছি অল্প দিন। তো আমার চাচা আমার ডাকতো, ডাকলে আমি যাইতাম না, অনেক ডাকতো যাইতাম না। তো
জোর জোর করতো এরকম কোনো কিছু?
হ্যাঁ, আমার ডাকতো, এ বলতো তুই আয়, তোর সাথে কথা আছে। আমি বলতাম না যাব না, কেন যাবি না, না আমার এগুলি ভালো লাগে না, যাব না। তো উনি বলতো যে কেন যাবি না, বললাম যে দেখেন এগুলি খারাপ, আমি অনেক খারাপ কাজ করছি জীবনে, আমি আর খারাপ কাজ করতে চাই না, আমার দেখা খারাপ কাজ করেন না, কারণ আমি ভালো হইতে চাই, আমার ভালো থাকতে দেন। যদি না চান তো বলেন যে আমি আপনাদের ছাইরা আমি চলে যাই, কিন্তু আমি এই খারাপ কাজটা করুন না। তারপর উনি বলেন যে আয় লাস্ট বারের মতো যাই। তো তো অনেক রিকোয়েস্ট করছি ভাই, তারপরে একবার লাস্ট তো একটা পর্যায়ে বললাম যে হ্যাঁ আমি যাব না, উনি বললো যে হ্যাঁ এই লাস্ট আর যাব না। উনি আমার চাচা হয়ে আমার পায়ে ধরছে যে বলছে তুমি এই লাস্ট বার আমার সাথে যাইবা, তো আর কোন সময় যাওয়া লাগবে না। তো ভাই আমি এই লাস্ট বার ওনার সাথে যাইতেছি, এত কিছু হওয়ার পরে
আবারও
এত কিছু হওয়ার পরে আমি লাস্ট বার যাইতেছি, তখন উনি আমার পায়ে ধরছে চাচা যে চল এই লাস্ট আর জীবন আমিও যাবো না। তো এবারও মনে করেন যে কি অনেক ধনী টাইপের লোক একটা।
আচ্ছা, আমরা আমরা ঠিকই এই কথাটা শুনবো, আমার মনে হয় দারুণ একটি চমক হয়তো আমাদের জন্য এখন চলে এলো যে এত কিছুর পরেও যে অপূর্ব আমরা ধরে নিয়েছিলাম সে আসলে চুরি ছেড়ে দিয়েছে, সে আপন চাচা আবার যে কারণেই হোক না কেন যদি পাও ধরে কেন সে আবার সেই চুরির ভিতরে ঢুকে গেল সে ঘটনা জানতে চাইব। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম অপূর্ব যে বন্ধুটির কথা বলছিল সুজন, সুজনকে আমরা অনেক কষ্টে আসলে টেলিফোনে পেয়েছি, আমরা সুজনের সাথে একটু কথা বলতে চাই। হ্যালো সুজন।
হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম সুজন, ভালো আছো? অনেক ভালো আছি সুজন। আসলে আমি তোমাকে তুমি করে বলছি কারণ অপূর্বের বন্ধু হলে তুমি আমারও ছোট হবে এবং এতটাই আসলে তুমি সম্পর্কটা অনেক বেশি আপন হয়। সুজন তুমি কি অনুষ্ঠানটি শুনছিলে?
জি ভাই শুনছিলাম ভাই, ও আমার একটা ভালো বন্ধু ভাই, আমি ও আগে ছিল অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে, তো আমি চাই ও সুন্দরভাবে জীবনযাপন করুক। তো ভালো হয়ে গেছে যখন, তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, আমি দোয়া করি ওর জন্য, সবাই যাতে দোয়া করে ও যাতে আরো ভালো একটা, ওর মার নিয়ে অনেক দরিদ্র পরিবার ছিল, তো সেই জন্য বলতেছি আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য।
আচ্ছা, অপূর্ব আছে আমাদের স্টুডিওতে, অপূর্বর সাথে কথা বলতে চাই। অপূর্ব কথা বলতে পারো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো,
হ্যাঁ আসসালামু আলাইকুম।
হ্যাঁ,
ভালো আছো মোহন?
জি ভাই।
এবার আস
অপূর্ব কথা বলছে, সুজন তোমার সাথে অপূর্ব কথা বলছে এখন।
হ্যাঁ সুজন, সুজন।
হ্যাঁ,
কেমন আছো?
ভালো আছো?
হ্যাঁ ভালো আছি। কেমন আছো?
ভালো থাকবে সেটাই আমি চাই। তুমি ভালোভাবে কথা বলো তো, ভালোভাবে সুন্দর জীবন যাপন করো। আমি শুভেচ্ছা জানাই তোমারে।
তোরা সবাই কেমন আছো?
হ্যালো,
হ্যাঁ তোরা সবাই কেমন আছো?
ভালো আছি।
ভালো থাকিস, দোয়া করিস আমার জন্য।
আচ্ছা, দোয়া করি সব সময়।
অনেক অনেক ধন্যবাদ সুজন, তোমার অনেক ধন্যবাদ সুজন তোমাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এত রাতে। এবং এই যে বন্ধুত্বের কথাগুলো বলছিলাম, যে সেই দোয়াটা হয়তো বা সেই ভালোবাসার জায়গাটা হয়তো অটোমেটিক্যালি পেয়ে যায় একটা মানুষ, এবং অপূর্ব সেই ভালোবাসার জায়গাটা কিন্তু পেয়ে গেছে আমি বলবো। তারপরও কিন্তু আমার কাছে খুব চমকের মতো লাগছে, এবং খুব আমি খুব অপেক্ষায় আছি যে এরপরও অপূর্ব আবার সেই চাচার সাথে আরো একটি চুরির জন্য যাচ্ছে। আমরা নিশ্চয়ই সেই ঘটনাটি আপনারা সবাই শুনতে চান। একটু বলি যে এখনো আমাদেরকে লিখতে পারেন, লিখুন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকের ফ্যান পেজ তো আছে, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন আমাদের ফ্যান পেজটি, পাবেন সেখানে অপূর্ব স্টুডিওতে বসা একটি ছবি, যে সরাসরি ও যে কথা বলছে এখানে বসে সেরকম একটি ছবি কিন্তু দেওয়া আছে। সেখানে সে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন পোস্টটি, এবং আপনার কমেন্টটি, আপনার SMS সবকিছুই কিন্তু ইভান পড়ে দিবে। অপূর্ব তারপর কি হলো একটু বলো তো।
তারপরে চাচার সাথে গেলাম, তো যাদের বাড়িতে গেছি ওনারা একটু মানে,
তো তুমি এতদিন পর তোমার আবার কি মানে মুখ কাঁপছে না?
কাঁপছে তো, মানে চাচার পায়ে ধরছে তো অনেক মনে করেন যে লাস্ট বার বলছে যে আর হ্যাঁ জীবনে করবো না। তারপরে গেলাম ভাই, তারপর নিজের কাছে অনেক কাঁপছে, তারপর বললাম যে লাস্ট বারের মতো চাই। তো গেলাম ভাই ওই আগের পজিশনেই, আমার সবকিছু বলছে আমরা দুজনের কেউ জানতাম না যে ওরা আমার সাথে গেছে। তো ওনাদের যে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তো একটা গেট চেয়ে খোলা পেয়েছি ভাই, তো বুঝতে পারি না যে কেন যে গেটটা খোলা। গ্রামের বাড়ি তো, টয়লেটটা বাইরে থাকে, লোক বের হয়ে টয়লেটে গেছে। আমরা জানতাম না যে টয়লেটটা বুঝতে পারি না যে গেটটা কেন খোলা। তো তারপরে ঢুকলাম ঘরের ভেতরে, তো অনেক কিছুই নিছি। নেওয়ার পরে যেমন টাকা পয়সা ব্যাপার ছিল আর কি, ওই ধরনের ঘরের ভিতরে অনেক জিনিসপত্র ছিল, তো ওগুলি সবই নিলাম। তো ওগুলি নেওয়ার পরে এই গেটটা লাগা দিয়েছি হঠাৎ করে। এটা লাগা দেওয়ার পর তো আমি কান্দা স্টার্ট করছি, কান্দাছি। তো আমার চাচাই নিজে সুদ্ধা কেনে দিছে। লাস্ট বার আইলাম, এই যে গেটটা লাগা দিল, দেখে নিজে সুদ্ধা কেনে দিছে। তখন ভাই কি বলবো, আমার এত খারাপ লাগছে, এর চেয়ে খারাপ আর লাগে নাই। আমি ভালো হয়ে গেছি গা, লাস্ট বারের মতো আনলো, তা আবার এভাবে ধরা খেয়ে গেলাম। একবারে দুইজন ধরা ফেলাইছে, তো আমাদের সাথে যে যারা
আবার ধরা পড়ে গেলে,
হ্যাঁ আমার সাথে
ধরা পড়া মুহূর্তটা শুনি।
ওই যে গেটার লাগাই দিছে লোকটা, লাগাই দিয়েই মনে করেন চিলাচিলি শুরু করছে। তো ঘরের ভিতরে যারা ছিল সবাই মিলে ধরছে, আমাদের সাথে যে চারটা লোক আছিল ওনারাও ঘরের ভিতরে ঢুকছে, তো ওনারাও আটকে পড়ে গেছে। হ্যাঁ, আমাদের সাথে সাথে মানে আমাদের না জানে ওনারাও আটকে পড়ে গেছে, ওনাদের কিন্তু বলা হয়নি, ওনারাও আটকে পড়ে গেছে। এবার তো মাতবরের খবর দিছে, তো মাতবর আগেরবার মারছে গ্রামের সবাই,
গ্রাম
হ্যাঁ না অন্য গ্রাম। তো মাতবর ওইটা তো সবাই জানাজানি হয়েছে কম বেশি, তো মাতবরের খবর দিছে আনছে। আন্না ভাই সব ডেরে আগে ওরা মারছে, সবাই মারছে বলে বুঝছেন। মারার পরে সব ধীরে মনে করেন যে পিড়াইছে, ইচ্ছা মতো লাঠি দিয়ে পিড়াইছে, হাত দিয়ে মারছে
তোমাকেও?
হ্যাঁ, মানে এমন খারাপ ইয়ে পড়ছে, দেখেন ওদের খবর দিনে তারপর ওরা আসছে, একটা সময় গেছে তো মাতবার আসছে, আসা বলছে যে তোদের একবার ক্ষমা করছে, এবার আর কোনো ক্ষমা নাই, ডাইরেক্ট ওরা মেরে ফেলাম, তোমার বাচ্চার কোনো অধিকার নাই, তোরা তো ধৈর্যের সীমা ছাড়া ফেলাইছস, তোকে অনেক সুযোগ দিছি আর সুযোগ নাই, কেউ কোনো কথা বলতেছে না, আমাদের সাথে যারা ছিল কেউ কোনো কথা বলতেছে না, এর আগের বার একবার ছেড়ে দিছে, এবার কেউ কোনো কথা বলতেছে না, আমি আমি তো কান্না করতেছি, মাদের বলতেছি যে কাকা আমার, আমি সব সত্যি কথা বলে দিচ্ছি, আমার চাচা আমার আনছে, আমি আনবো না, তো গুরুত্ব আসুসকে তুই না কইস, জীবন আর আবি না আসুসকে, আমার এ মাতাসে বেশি করে হাত ভরে, তুই আসুস
দিয়ে মারছে
হাত দিয়া, তুই আসুসকে, তুই নিজে কইস যে জীবন আর এই কাজ করবি না, তুই আসুসকে কিনলে গাইছস, তুই আমার এ মাতাসে বেশি করে, তো আমি বললাম যে কাকা দেয়ান, আমার মারতে মারতে মাইরা ফেলান, কিন্তু আমি এই আজকে এই জায়গায় বই বুঝতেছি যে আমি আর কখনোই তার পায়ে ধরলাম, এই মায়ের উপর দাঁড়ায় বললাম আমি আর কখনো এই কাজ করব না, এবার না তোর বিশ্বাস নাই তো সব করার মাইরা থানায় দিন, আমি কই আপনি যে মারেন সারাদিন পিটান থানা দিয়ে না, কই না তো থানা দিতে হবে, এবার তোরা ভালো হবি না, আমি কই লাস্ট সুযোগ দিয়ে দেখেন তো অনেক মারছে ভাই মাইরা,
জুতার মালা পরিয়ে
ঘুরেছে,
আচ্ছা
তো আমার বলছে তোর এলাকায় থাকতে পারবি না, মানে এই গ্রামে থাকতে পারবি না, অন্য গ্রামে যাবি, তো আমরা এই যে তখন থেকে ওই গ্রাম থেকে অন্য গ্রামে আসা, তারপরে
ওই গ্রাম থেকে চলে এসেছি,
হ্যাঁ ভাই ওই গ্রাম থেকে চলে আসার পরে তো তারপর আমার মায় আমার সাথে কথা বলতো না, অনেকদিন কথা বলতো না,
আচ্ছা
চলে আসার পরে আমার সাথে কেউ কথা বলতো না,
মানে চলে এসেছে বলতে কি তোমাদের পুরো পরিবার নিয়ে?
হ্যাঁ সবাই, মানে যার যার পরিবার সবাই সব বাইরে শুধু তারা দিচ্ছে গ্রামের,
নতুন যে গ্রামে এসেছে সে গ্রামের মানুষ জানে না,
বলি নাই কখনো, এক এক কথা বলা,
তাহলে যে বাবার ভিটে মাটি সেগুলো সব ছেড়ে চলে এসেছো,
হ্যাঁ
সেগুলোর কি অবস্থা? সেগুলো
সেগুলো ভাই জানি না,
এটা কতদিন আগে?
আরো দুই বছর আগে,
মানে তোমার বাবা মা সবাই সবাইকে সহ চলে এসেছে,
সবাইকে
বোন টোন সহ?
হ্যাঁ,
আচ্ছা তোমার পরিবারের এই ঘটনাটা, মানে এই পুরোপুরি ঘটনার জন্য তোমার পরিবারের জন্য তুমি দায়ী, শুধু তোমার কারণে তোমার সেই মাকে, তোমার বোনটিকে, তোমার অসুস্থ বাবাকে, সবাইকে নতুন একটি জায়গায় নিজের ভিটে মাটি ছেড়ে চলে আসতে হলো,
হ্যাঁ ভাই,
আচ্ছা
তারপরে কি আমার সাথে কথা বলতো না? তো আমি সবাই জিজ্ঞেস করতাম আমার সাথে কথা বলো না কেন, আমি আর জীবনে করব না, মানে অনেকভাবে বলতাম যে আমি আর জীবনে করব না, তারপরে তোমার সাথে কথা বলতাম না, তো আস্তে আস্তে দেখা গেছে আমি একদিন বাসায় দুদিন বাসা আসি নাই, কোথায় জানে গেছিলাম দুদিন বাসা আসি নাই, আমার মা আমার জন্য পাগল হয়ে গেছে
আবারও, এরপর এত কিছুর পর
এত কিছুর পর, তারপর আমি মায়ের কথা শুনছি, তারপরে এক লোক বলছে তোর মা তোর জন্য বাড়িতে কান্নাকারি করতেছে, ভাত খায় না কিছু খায় না, তুই তাড়াতাড়ি বাড়ি যা, মায়ের পায়ে ধরে চলে ধরছি, মা আমি তোমার ছেলে কোথাও কোন দিকে যাবো না, আমার মাফ করে দেবো, তুই আমার ছেলে কই গেছিলি?
এরপর তো আবার তোমার তোমার পা ধরে তোমার চাচা জড়ায় ধরলো, আবার তুমি চুরি করতে যাবো
না ভাই,
তুমি যাবো তো
না,
তোমাকে অনেক টাকার লোভ দেখাবে সবাই
না, তারপর থেকে ভাই আমি আর কখনো যাইনি, এখন কাজকাম করতেছি আপনাদের দোয়ায়, আর ভাই দোয়া করেন যেন ওই পথের জীবনে না যাই,
এটা তোমার দোয়া তো সবাই করবে, কিন্তু এটা তোমার নিজের সেই বিশ্বাসটা থাকতে হবে যে না আমি করব না, আমাকে দিয়ে এটা সম্ভব না,
আমাকে দিয়ে এখন এখন সম্ভব না, কারণ এখন আমি আর করব না, এই লাস্ট ভাই ওই দিনকে করছি ভাই, তারপর থেকে আমি আর করব না। আমি
কেমন লাগে অপূর্ব যখন নিজের একটা নিজের পরিচয়, আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি ছিলে বা তোমার তুমি মানে তুমি যখন ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছে যা কিছু তুমি একটা চোর,
হ্যাঁ
তুমি এটা একটা বুকের মধ্যে অনেক বড় কষ্ট না?
হ্যাঁ ভাইয়া।
এবং তোমার জন্য যে তোমার সামনে যে কত বড় সুযোগ সেটা তো তুমি সেটাকে তুমি জানো যে তোমার যে সাবলীল কথা বলা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের জন্য কথা বলার সময় তোমার গলা ধরে আসা, প্রত্যেকটা সময় তুমি যখন কথা বলছো তোমার এই পরিচয়টার পরে সৎসাহস নিয়ে বলার পরে তুমি যদি সত্যি বিশ্বাস করো বা তোমার এত চমৎকার একটি সময় পড়ে আছে, ১৯ বছরের একটা কিশোর তুমি, তোমার এখনো সামনে তাগড়া যৌবন, তারপর একটা অসাধারণ সময় তোমার সামনে পড়ে আছে, এই পুরো সময়টা জুড়ে যে মা তোমার তুমি সহ তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে যে মা তোমার জন্য বলছেন যে তোর যা লাগবে সে মার সামান্যতম সামর্থ্য, তারপরও তিনি তোমাকে বলছেন যে তোমার যা লাগবে যা আবদার করবি আমি যেভাবে হোক এনে দিব, এটা হচ্ছে মা। সেই সেই মায়ের সেই পরিশ্রমের সময়টাকে এখন বন্ধ হয়ে যাওয়া উচিত না? তুমি বড় হচ্ছ, তুমি পড়াশোনা করো নাই তোমার ভুলে, তোমার কারণে তুমি এত কিছুর পরও সেই আবার সেই একই ভুলে পা দিয়েছ। এখন তোমার সামনে যে ভয়ঙ্কর বলবো আমি সুন্দর ভয়ঙ্কর সুন্দর একটি সুযোগ আছে সামনের জীবনটাতে, একটা অসাধারণ ভাবে তুমি ভালো মানে নিজের পরিশ্রম করে নিজের শরীর দিয়ে পরিশ্রম করে নিজের মেধা দিয়ে পরিশ্রম করে কিছু করে তুমি বিশ্বাস করো তুমি একটা পান্তা ভাত একটু পোড়া মরিচ দিয়ে মেখে তোমার মাকে মাকে খাইয়ে দিও, এর থেকে মনে হয় বেহেস্তি খাবার নুরানি খাবার বা এর থেকে সুখের খাবার তৃপ্তির খাবার তোমার মা হয়তো জীবনে কোনোদিন খাননি, কিংবা তোমার বোন হয়তো এই যে তুমি বলছিলে মা ফল পছন্দ করে, তোমার পক্ষে যদি ১ টাকা থাকে বা একটা আঙুরের দানা নিয়ে গিয়ে বলো যে মা আমার কাছে তো টাকা ছিল না আমি একটা আঙুরের দানা তোমার জন্য নিয়ে এসেছি, আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীর ফল একসাথে করে দিল ওই একটা ফল তোমার মা বেছে নেবেন, সেই সুযোগটা তোমার কাছে আছে। তুমি কি চাও অপূর্ব আসলে তুমি আমাদেরকে বলো, লক্ষ লক্ষ মানুষ তোমাকে শুনছেন।
যা করছি পেছনে ভাই আমি নিজে এখন বুঝতে পারছি যে আমি অনেক ভাই বলি
আজকে আজকে অপূর্ব তোমার কাউকে বলার দরকার নেই, কোন যারা লিসনাররা শুনছেন যারা আজকে লক্ষ লক্ষ মানুষ শুনছেন আমি আপনাদের হয়ে আপনাদের প্রতিনিধি হয়ে বিনয়ের সাথে আপনাদের কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি, এরকম কোন মানুষকে কথা বলা কথা দেওয়ার কথা বলার কোনো কিছু করার দরকার নেই, যা বলার স্ট্রেট তোমার মাকে বলো। তুমি যদি কোনো কথা দিতে চাও আমরাও বলতে চাই না, তুমি যদি কোনো কিছু বলতে চাও সবকিছু সেই মহিষী মানুষটাকে সেই নারীকে বলো যে তোমাকে শুধু গর্ভে ধারণ করেছেন তা না, নারী কেটে তুমি এসেছো তা না, যে তোমাকে আসলে পৃথিবীর যে মায়ের রূপ সে ভালোবাসার পুরোটা দেখিয়েছেন, যা বলবার যা কথা দেওয়ার যা বিশ্বাস করার যা সবকিছুই তোমার বলার সব মাকে বলো আজ আমাদের সময় অনুষ্ঠানের একদম শেষ দিকে। অপূর্ব তুমি যা বলতে চাও মাকেই বলো।
মাকে হাজার সালাম দিতে চাই। প্রথমে আমি এত কিছু করার পরেও মা আমাকে বুকে টেনে নিছে ভাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় পাওয়া আমি আর জীবনে চাই না ভাই। আমি এত কিছু করছি, এত কিছু করার পরও মা আমারে বলে নাই যে তুই যা আমার সামনের দিকে যা, বরঞ্চ আমি দুদিন থাকি না দিকে মায়ের কাছে, মা পাগল হয়ে গেছে আমার জন্য কান্না করছিল ভাই।
এখনো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তো মরে যায় একসময় না?
হ্যাঁ,
যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে। আমারও মা আছেন, আমারও মা আছেন, আমিও কষ্ট পাই আমার মায়ের কথা যখন ভাবি, যে আমি যখন একটা সময় ছিল মা আমাকে খুব শাসন করতেন, এরপরে সে মা যখন এখন আর ঠিক সেই শাসনটা না, এখন হয়তো কথা বললে যে আমার মর্জি অনুযায়ী তিনি কথা বলেন, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় যে এই মা তো আমাকে বকা দিয়ে কথা বলবেন, এই মা তো আমাকে শাসন করে কথা বলবেন, তখন প্রচন্ড কষ্ট লাগে মা কেন আমাকে বকছেন না কেন আমাকে শাসন করছেন না। আমি বুঝি সময়ের দাবিতে আমি হয়তো বড় হয়ে গেছি এ কারণে, এবং একটা সময়ের দাবিতে যদি স্বাভাবিক নিয়মে হয় আমার মা আমার আগে মারা যাবেন, সেটাই হওয়ার কথা। অপূর্ব সেই মানুষটা তোমার মায়ের কথা বলতে চাই, এত কষ্ট দেওয়ার পর সেই মানুষটা যদি না থাকে একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো তোমার মা মারা গেছে না নেই, তুমি তোমার পৃথিবীতে কি থাকলো? তুমি সেই মাকে আজ কথা দিয়ে যাও, চুরি তো দূরের কথা, যদি তোমার ঠেলা গাড়ি ঠেলতে হয়, যদি তোমার মাথার উপরে তুমি একটা তাগড়া ছেলে, তুমি একটা দারুণ ছেলে, আমি এটা বলবই, তুমি একটা সংগ্রামী ছেলে, যে ছেলে বুদ্ধি করে চুরি হতে চুরি করতে পারে, চুরির দায়ে সে প্রচন্ড মার খেতে পারে, জুতার মালা গলায় দিয়ে সে পুরো নিজের এলাকা ঘুরতে পারে, ভিটে মাটি ছেড়ে চলে আসতে পারে। সেই ছেলে নিজের দু হাতের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্যকে গড়তে পারবে, একদিন ফুলের মালা গলায় দিয়ে সে হাঁটতে পারবে। সেই বিশ্বাসটা, সেই ভেতরের জেদটা যদি থাকে, তুমি আমাদেরকে সেই কথাগুলো, আমাদেরকে না আর যা বলবার একেবারে শেষ সময় আমরা চলে এসেছি অপূর্ব, তোমার মাকে প্রাণ খুলে বলো, কনফিডেন্টলি বলো, উঁচু গলায় বলো, যা বলতে চাও বিশ্বাস করে বলো।
মা, আমি আর জীবনে কখনো চুরি তো দূরের কথা, কোনো খারাপ কাজ করব না। আমি দু হাত দিয়ে যা রোজগার করতে পারবো তাই খাব, অন্য কোন দিকে আর যেন আল্লাহ তা নজর না দেয়। খারাপ
আল্লাহ কখনো কখনো বাজে কোনো দিকে নজর দেয় না, বিধাতা স্রষ্টারা কখনো বাজে কোনো দিকে নজর দেয় না, তারা তারা বান্দার কল্যাণের জন্য বসে থাকে। বান্দার চাইতে হবে যে সে যেন শয়তানের খপ্পরে না পড়ে সেই দিকে যেন না যায়। সেজন্য তোমাকে ধর্মকর্ম করতে হবে, যে যেই ধর্মই আছে প্রত্যেকটা ধর্ম মঙ্গলের কথা বলে। সেজন্য তোমাকে সেই ধর্মের, আমি যে কোনো ধর্মের কথা দিয়ে বলতে পারি, যে বিধাতার সবচেয়ে বড় দান মা দিয়েছেন, শক্তিশালী একটা মা তোমার পাশে দিয়েছেন। তুমি অপূর্ব পারবে কিনা যে এই সমস্ত কিছু বাদ দিয়ে সামনের জীবনটা নিজের মতো করে, ডাল ভাত মরিচ পোড়া এনাফ এরকম করে, নিজের পরিশ্রম দিয়ে সবকিছু করে সামনের জীবনটাকে বাঁচতে, সামনের জীবনটাই বাঁচতে।
ইনশাল্লাহ ভাই,
কথা দিচ্ছ?
জীবন দিয়ে চেষ্টা করবো।
চেষ্টা না, তুমি কথা দিচ্ছ? মানুষ মরে যায়, তুমি না হয় মরেই গেলে। আমি আমি খুব বাজে ভাবে বলছি, আমি জানি, আসলে আমি তোমার ভিতর থেকে সেই জিনিসটা দেখতে চাই, শুধুমাত্র তোমার মায়ের কারণে দেখতে চাই। আমি আমি জানি না, তিনি আমার কাছে একদম অপরিচিত মুখ, কিন্তু আমি তোমার মাকে কল্পনা করলে আমি আমার আমার মায়ের চেহারাটা খুঁজে পাই। তুমি সেই কথাটি দিতে পারো কিনা, সেই সেই বিশ্বাসটা তুমি আসলে অপূর্ব করো কিনা, যে আমি আমি একেবারে আমি পরিশ্রম করবো, আমি নিজ হাতে পরিশ্রম করবো, মাকে এভাবে খাওয়াবো। অপূর্ব, আমি তোমার জন্য কারো কাছে সাহায্যও চাইতে চাই না। আর যারা আমাদের পাশে তোমার জন্য এমনি আসলে নানানভাবে এসএমএস কমেন্ট করে পাশে দাঁড়িয়েছেন, কথা দিচ্ছি তাদের সাথে আমরা আমরা যোগাযোগ করব, তারা তোমার পাশে যেভাবে থাকতে চান সেভাবে থাকবার জন্য আমরা ভায়া হয়ে বিধাতার ইচ্ছায় আমরা উছিলা হয়ে তোমার সাথে সেই সংযোগটি করিয়ে দিব। কিন্তু তাদেরকে ছেড়ে একেবারেই একেবারেই শূন্য থেকে শুরু হওয়া এক অপূর্বকে দেখতে চাই, তোমার নামের মতো অপূর্ব তোমাকে দেখতে চাই। তুমি চোর নিঃসন্দেহে, তুমি সেই চুরিটাই করতে পেরেছো যেটা এই অনেয়ারে বসে খুব কম সংখ্যক মানুষ আসলে করে গিয়েছেন। তুমি ভীষণ পরিমাণে মানুষের মন জয় করে নিয়েছো, মন চুরি করে নিয়েছো, ভালোবাসা জয় করে নিয়েছো। অপূর্ব, অনুষ্ঠান একেবারে শেষের দিকে আছে, যদি কাউকে কিছু বলতে চাও প্রাণ খুলে বলতে পারো, মাকে কিছু বলতে চাইলে একদম শেষ সময়, আগে সবার উদ্দেশ্যে কিছু বলো, তারপর মায়ের উদ্দেশ্যে কিছু বলো। আমি আর আসলে আজকের আয়োজন থেকে এভাবেই এ পর্যায়ে বিদায় নিতে চাই। ওই একটা কথা সবসময় বলি যে পুরো অনুষ্ঠান জুড়ে আমি অপূর্ব তোমার কথা শুনে একবারে সরাসরি অনুষ্ঠান শেষ করে দেবো, তার আগে আমি একটু সবার কাছ থেকে বিদায় নিই যে আমাদের পুরো অনুষ্ঠানটিতে কারো কোনো কথা যদি খারাপ লেগে থাকে, কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আঘাত লেগে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেরকম কোনো উদ্দেশ্য আমাদের নেই। আর বলতে চাই, যারা আমাদের সাথে ছিল অনেকক্ষণ ধরে, আমি কিন্তু অনেক নাম পড়ে ফেলেছি, সবার নাম এসএমএস পড়া সম্ভব হয় না, এবং যারা অপূর্বর পাশে দাঁড়াতে চাইছেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, শেয়ার করেছেন, তাদের সাথেও আমরা যোগাযোগ ইনশাল্লাহ করব। পাশাপাশি আপনাদেরকে বলি যে অন্ধকারের গল্প থেকে আজ হয়তো এভাবে বিদায় নিচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা আজকের মতো সেরাফ করতে চাই। তবে আগামী রোববার ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবারও কথা হয়ে যাবে নতুন কোন অতিথির সাথে। অ্যান্ড আরেকটি বার আমি আসলে শেষ সময় ধন্যবাদ দিতে চাই অন্ধকারের গল্পের টিম মেম্বারদেরকে, এবং অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামি, টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে, এবং ভালোবাসার স্টেশন প্রি রেডিও স্টেশন ঢাকা এফএম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন, যেখানে আপনি টিউন ইন করে থাকতে পারেন, দারুণ সব আয়োজনগুলো শুনতে পারেন আগামী রোববার ঠিক রাত 10:30 আবারও অন্ধকারের গল্প নিয়ে নিঃসন্দেহে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। এবং ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন। ইভান ইজ সাইনিং অফ হিয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। অপূর্ব,
আমি প্রথমে বলবো যারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত আমার কথাগুলো শুনলো তাদেরকে ভাইয়া ধন্যবাদ। আর সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় পাওয়া হলো আমার জীবনে আমার মা। আমি নিজের কাছে নিজেই লজ্জিত যে আমি এত বড় খারাপ কাজ করছি, তো তারপর আমার মা আমাকে বুকে টেনে নিচ্ছে ভাই, এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। আজকের থেকে ভাই আমি তো আর দুই বছর আগে থেকে ছেড়ে দিছি, আমি কাজ করতেছি ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করেন ভাই।
Bye.